This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে রবিবারের রাতের অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কে বিআর রয়েছে আপনার সঙ্গে এই মুহূর্ত থেকে এবং রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। এবং আপনার সঙ্গে রয়েছে আর জি কে বিআর টিম, আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে যাহা বলিব সত্য বলিবতে কে থাকছেন আমাদের সঙ্গে সেটা আমরা প্রথমেই জেনে নেব আর জে সুমনের কাছ থেকে। আর প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি আমাদের যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আর জি সুমনের কাছ থেকে জানতে কে রয়েছেন আজকে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে। চলুন আমরা জেনে নিই।
আমাদের আজকের অতিথি আরিয়ান, বর্তমানে সে 25 বছরের এক যুবক। কথা শুনে মনে হতে পারে সে খুবই অস্থির আর চঞ্চল প্রকৃতির ছেলে, তবে ছোটবেলা থেকেই আরিয়ান বেশ শান্ত স্বভাবের এবং ভীতু, সামান্য কিছুতেই কেঁদে ফেলতেন। তবে ছাত্র হিসেবে সে ছিল খুবই মেধাবী। গোল্ডেন এ প্লাস পাওয়ার পর তাকে যখন ক্রেস্ট দেওয়া হয় সেই স্মৃতি আজও তার মনে গেঁথে আছে। লেখাপড়ায় ভালো হলেও খেলাধুলার ক্ষেত্রে খুব একটা পারদর্শী ছিলেন না। ফুটবল খেলতে ভালোবাসেন। আরিয়ান পরিবারের বড় ছেলে, তার ছোট দুটি যমজ ভাই রয়েছে, তবে বয়সের ব্যবধানের কারণে ছোট ভাইরা ভয় পায় তাকে। এক সময় যে আরিয়ান সামান্য কিছুতেই ভয় পেয়ে যেত, আজ সে আরিয়ানই অন্যের ভয়ের কারণ হতে পারে। কখনো কি ভেবেছিলেন আরিয়ান কেমন ছিল আরিয়ানের এই ছোট জীবনের পথ চলা? তা জানাতে আজ তিনি হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
আরিয়ান, আমরা আপনার সম্পর্কে জানলাম, তো প্রথমেই আপনাকে আমি যে প্রশ্নটি করব সেটা যাহা বলিব সত্য বলিবতে প্রত্যেকটি অতিথিকে আমরা করে থাকি, সেটা হলো যে আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এরকম একটি চ্যালেঞ্জিং অনুষ্ঠানে আসার মতো সাহস এবং একই সাথে আমি বলবো যে আসার জন্য যে ধরনের মোটিভেশন দরকার হয় সেটা আপনি ফিল করলেন কেন?
আমি এটা কি কারণে ফিল করেছি যে আমি যা করেছি জীবনে, আমার এটা আমার খুব আমাকে পীড়া দিচ্ছিল। এমন ভাবে পীড়া দিচ্ছিল যে আমাকে পাথরের মতো ছিল আমার মনের ভিতরে। আমি পাথরগুলোটা সরাতে চাই এবং আমি এই পথ থেকে সরে আসতে চাই, আমি বাঁচতে চাই। আর আমার যে অবস্থা, যে কোনো সময় আমার কোনো কোনো কিছু একটা হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা বলতে চাই।
প্রিয় শ্রোতা, আরিয়ান কেন এসছে সেটা পরিষ্কার, কিন্তু কমন একটা ইন্টেনশন সবার থাকে যারা এখানে আসেন, আপনারা নিশ্চয়ই জানেন। তারা সবাই চান যাহা বলিব সত্য বলিবতে, যাহা বলিব সত্য বলিবর থিমটা আপনারা জানেন যে আপনার জীবনে কোনো অপরাধ কিংবা ভুল আছে কিনা। যে মানুষটা অপরাধ করেন, ভুল করেন এবং করার পরে সেটা স্বীকার করেন সৎ উদ্দেশ্য থেকে, তারা প্রত্যেকেই চান তাদের মতো অপরাধ ভুল যেন আর কেউ না করে। সে অর্থে আরিয়ানেরও কিন্তু একটা কমন উদ্দেশ্য আছে, যে তার মতো ভুল কিংবা অপরাধ যেন কেউ না করে। কিন্তু সেটা কি, তার পেছনের কারণটা কি এবং তার পরিণতি কি, যেটা আমাদের অনুষ্ঠানের স্ট্রাকচার, সেই বিষয়গুলোর দিকে আমরা একে একে যেতে চাই। আরিয়ান, আমরা প্রথমে কোনটা জানবো, যে আপনার জীবনের অপরাধ ভুল নাকি আপনার জীবনে অপরাধ এবং ভুলের পেছনের কারণগুলো?
আমি আমার জীবনে যে অপরাধগুলো করেছি বা ভুলগুলো করেছি এটা কারণ দিয়ে শুরু করতে চাই আমি।
ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার শৈশব থেকেই মোটামুটি শুরু করতে চাই।
শুরু করুন জি প্লিজ।
আমার শৈশবটা মোটামুটি আমার একটা ভালো একটা সম্ভ্রান্ত পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমাদের এলাকাতেও আমাদের খুব মানে রেসপেক্টেশন, তো আমি বড় হয়েছি বলতে গেলে কি আমার আত্মীয় স্বজন আমাকে ওইভাবে ই করতো না। বিশেষ করে আমার মানে যে মামাতো ভাই বা বোন গুলা, বোন একটাই আমার, তো ওখানে ওরা আমাকে খুব কিছু শেষ করতো। মানে আমি একটু সরল প্রকৃতি ছিলাম, প্রচন্ড সরল প্রকৃতি ছিলাম, আর ধরেন একটু কেটে গেলে, হাত কেটে গেলে আমি কেটে দিতাম। আর ধরেন আমি মোবাইল তো বেশি দিন হলে আসেনি বাংলাদেশে, তো যখন মোবাইলটা আসলো 3-4 বছর বা 5 বছর পরে আমি মোবাইলটা নিই, মোবাইল আসার বাংলাদেশে। তো মোবাইলটা নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মোবাইলটা নিয়ে মানুষের জন্য ফোন আসছে, তো আমার মামাতো ভাই আমাকে ক্রিটিসাইজ করে বলতেছে ওরে আরিয়ানের ফোন আসছে। আমার খুব কষ্ট,
মানে আরিয়ানের ফোন আসতে পারে না,
না আরিয়ানের ফোন আসতে পারে না। আমি একটা মানে সরল সরল মানুষ, মানে আমাকে প্রচন্ড ক্রিটিসাইজ করতো যে এগুলো সহ্য করার মতো না। আমি আমার বাবা মাকে বললেও বাবা মা কখনো বিশ্বাস করতে পারতো না। বিশেষ করে আমার আরেকটা কথা বলি, যে আমার মামাতো ভাইকে আমার মা আমার ইসে রেখেছিল, আমাদের বাসে রেখেছিল, তো উনি করতো কি ভাই আমি ভুলি, উনি করতো কি পাশের বাসায় ধরেন উনি আবার একটু সুন্দর ছিল, খুবই হ্যান্ডসাম ছিল, আমি সেরকম না, তো হ্যান্ডসাম ছিল, উনি করতো কি মেয়েদের সাথে ই করতো, ফোনে কথা বলতো, ফ্যান করতো, ট্যান করতো। তা আমাদের পাশের বাসায় আমরা থাকতাম 3 তলায়, তো উনি 4 তলার এক মেয়ের সাথে সম্পর্ক করছে।
আচ্ছা,
তো অনেক দূর পর্যন্ত গিয়েছিল, আমাকে যখন পড়াতে বসতো তখন ওই মেয়ের সাথে ই করতো, যেটাকে আমরা বাংলাদেশে ট্যান্টি বলি, ওইটাই করতো আর কি। তো ওটা আমার বাবা মা একদিন, বিশেষ করে আমার মা, কেননা আমার মা, আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কথা হলো আমার জীবনের সবচেয়ে বড়, যদি আমার আঘাত পেয়ে থাকি বা আমি মানে আনন্দ পেয়ে থাকি বা আমার পাশে যদি মানে বড় কাউকে আমি বলি যে আমার সারা জীবন আমার পাশে ছিল, এই জীবন আমি এখনো পর্যন্ত যে এসেছি, তো এই পর্যন্ত আমার মা, আমার মা সবচেয়ে বড় অবদান। তো আমার মা দেখে ফেললো, দেখে ফেলার পরে ওখান থেকে বিচার আসলো, তো বিচার আসার পরে এখন সে এখন আমার উপর রাগ, সে কি করলো আমাকে প্রচন্ড মারধর।
মানে আপনাকে যিনি পড়ান?
হ্যাঁ, আমার মামাতো ভাই।
জি, মানে বয়সটা বলবেন? জি, বয়সের গল্পটা বলছি নেই।
আমি
কোন ক্লাসে পড়ছেন ওই সময়কার
কথা? আমার মনে বয়সটা বলতে পারবো না ঠিক, আমি তখন মোস্টলি 4 থেকে জড়িত ছিল রিলেশনশিপে, তো উনিও আমাকে প্রচন্ড মারধর করতো। আম্মুকে
রিলেশনশিপের সাথে আপনাকে মারধরের সম্পর্কটা কি?
আমার মা
বলে দিতেন ফ্যামিলিতে?
না না না, আমি বলতাম না, ওই যে উনারা যা করতো এমন ভাবে করতো যে একদম মানে প্রকাশ্য দিবালকে যে লজ্জা, প্রকাশ্য লজ্জা, মানে ওদের কোনো লজ্জা ছিল না।
প্রিয় শ্রোতা, আমি একটু সবাইকে অ্যাড্রেস করতে চাই। সাধারণত আমরা সবসময় এই কাজগুলো করার সময় তৃতীয় পক্ষকে অস্বীকার করি। তৃতীয় পক্ষ বলতে আমি যেটা বোঝাচ্ছি, অনেক সময় দেখবেন যে রিক্সায় আপনারা বসে থেকে আপনাদের একেবারে গোপন বা পার্সোনাল যে ব্যাপারগুলো বা আলাপগুলো সেগুলো আপনারা করছেন, আপনারা ধারণা করছেন যে রিক্সাওয়ালা কিছুই শুনছে না, যেটা ধারণা করা একেবারেই অমূলক। এবং একইভাবে পরিবারের ভেতরে যেটা হয়ে থাকে, ছোট ছোট বাচ্চা যারা আছে, ক্লাস 4 পড়েন, ক্লাস 5 পড়েন, ক্লাস 6 পড়েন, এই সময়টাকে ধরে নেওয়া হয় যে ওরা কিছু বোঝে না এবং ওদেরকে এমনভাবে সাইড করে দেওয়া হয় কিংবা ওদের সামনে এমনভাবে জিনিসগুলোকে আনা হয় যে ওদেরকে এক ধরনের নেগলিজেন্সি কিংবা বলতে পারি ওদেরকে একরকম সাইড করে রাখা, যেটা মূলত ওদের ইন্টেনশনটাকে আরো বেশি গ্রো করে। এবং কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবেই হোক না কেন, এই কিউরিয়াসিটিটা ছোট বাচ্চাদের যখন গ্রো করে তখন তারা তাদের বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করে, কোনো না কোনো ভাবে প্যারেন্টসদের কাছে চলে যায়। এবং যাবার পরে প্রথম পেনাল্টিটা কিন্তু এই ছোট বাচ্চাদের উপরেই আসে, সেটা প্যারেন্টসদের কাছ থেকেও আসে এবং যারা এই জিনিসগুলো তাদের সামনে আলোচনা করেন বা ডিসকাস করেন তাদের পক্ষ থেকেও আসে। এবং এই ব্যাচের এই পুরো ব্যাপারটা বুঝতেই পারেন না, বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে পুরো ব্যাপারটা বুঝতেই পারেন না, তাদের কাছে এটা এক ধরনের
তারপরে আমি আম্মুকে বললাম, আম্মু এক বছরের ভিতরে আমার যখন 9 আমি টাইফয়েড হয়ে গেলাম, প্রচন্ড টাইফয়েড জ্বরে আমি পড়ে গেলাম। তো ওই সময় আমি পরীক্ষাটা দিতে পারলাম না, কিন্তু ওই সময় আমার একটা আমাকে দিয়ে দিতে চেয়েছিল, কেননা আমার পরীক্ষার রেজাল্টটা বাকি যে আগেগুলো প্রথম সময় দ্বিতীয় সময় ওগুলাতে ভালো ছিল, তাই আমার স্যার ওটা মানে আমাদের ফাইনাল পরীক্ষাটা না আমাকে নাইনের থেকে টেনে উঠে দিতে, যাই হোক ও এর ভিতরে মানে নাইনে আমি সায়েন্স নিয়েছিলাম, সায়েন্স নিয়েছিলাম দ্যাটস ওয়াই সায়েন্স অনেক কিছু বুঝতাম না, কেননা ওরা তো ফোন করতো আমাকে কি বুঝাবে, তারপরে মানলো তো, তারপরে এখন নাইনে আমি ওই স্যারের প্রতি খুব রাগ ছিলাম, তো আমার স্যার বললো যে না আপনার ছেলে বুঝ নেই এখনো পর্যন্ত, কেননা সায়েন্স আমি সায়েন্সে কম পেয়েছিলাম সায়েন্সের সাবজেক্ট গুলাতে, তো দ্যাটস ওয়াই আপনি একটা কাজ করেন আপনার ছেলেকে আরেকবার নাইনে রাখেন। হ্যাঁ, তো আমি খুব রাগ করেছিলাম যে স্যার আমাকে ইয়ে করলো, আমি তো এখন 2007 আমি বের হয়ে যেতে পারতাম, কেন আমাকে বের হতে দিল না, আমি খুব রাগ করছিলাম। কিন্তু পরবর্তীতে আমার কয়েকটা স্যার আছে, আমি এই স্যারগুলোর প্রতি খুবই খুবই মানে কৃতজ্ঞ, তো উনারা আমাকে অনেক ভালো, আমি গোল্ডেন পেয়ে গেলাম।
ঢাকা বোর্ড থেকে বুঝতেই পারেন, যাহা বলিব সত্য বলিব, এটা মূলত অপরাধ এবং ভুল স্বীকারের অনুষ্ঠান। এখানে এমন একজনকে আমরা পেয়েছি যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া, আমি বারবার নোট করছি আপনাদেরকে, এবং 2008 এ মারিয়ান, হ্যাঁ আপনি যেটা বলছিলেন,
হ্যাঁ মানে আমার মামা তো ভাই, তো আমি এমন পর্যায়ে আমার মার কান নাম সহ্য করতে পারতাম না, আমি এখনো বলি যে আমার মানে চোখ দিয়ে অস্ত্র আসতেছে, আমি চেয়ে যেতে পারি না, আমার মা আমাকে বলতেছে যে বাবা তুই দেখ তুই এমন কাজ করছিস যে এখন তুই আল্লাহর কাছে ইয়ে কর, আমি রাত দিন আল্লাহর কাছে পড়ে থাকতাম, আল্লাহ আমি যদি তুমি বলে কিছু থেকে থাকো পৃথিবীতে, তুমি বলে যদি কিছু থেকে থাকো তাহলে আমাকে দেখা দাও আমি কি করতে পারি, আমার কিচ্ছু দরকার নেই। আমি তারপরে আমার মামাতো ভাই রেজাল্টের আগের দিন রাতে, যেদিন রেজাল্ট পাবলিশ করবে তার মানে দুদিন আগে, এক কথায় এরকমই দাঁড়ায় যে দুদিন আগে আমার বাসায় আসছে, বাসায় এসে বলছে কি আমাকে এসে তো বলে তুচ্ছতা ছিল, ও এর ভিতরে আরেকটা কথা বলি, সে এরকম বড় একটা ব্যবসা চলে গেছিল, আদম মানে আদম ব্যবসা যেটাকে আমরা বলি এক কথায় ট্রাভেল এজেন্সি, তো ওখানে প্রচুর টাকা কমাচ্ছিল মামাতো ভাই, সে এটাই এটাই হয়ে গেছে যে আমার তো বড় কিছু নেই, তার ভিতরে এটাই চলে আসছে, তখন আমাকে নেগলিজেন্স করে বলতেছে, এইভাবে বলতেছে আমার এখনো মনে আছে, আমার কিচ্ছু মানে ভুলতে পারি না আমি, এইভাবে বলতেছে যে পাশ করবে না, যদি পাশ করে তাহলে এ পাবে, এ পাবে এ প্লাস, না হতে পারে না এরকম, হতে পারে না তো হতে পারে না, আর ভাই ভাই তুই ই করিস তুই চিন্তা করিস না, তোর যদি কোনো সমস্যা হয় যদি এও পাস আমি তো সবাইকে খাওয়াবো, যাই হোক একটা মানে
একটা নেগলিজেন্সি আপনার প্রতি ছিল, আপনার ফ্যামিলির সারাউন্ডিং পিপল যারা আছে তাদের একটা মারাত্মক রকমের অবহেলিত শৈশব আমরা বলতে পারি, অবহেলিত ঠিক বলবো না, ও কিন্তু প্রচন্ড সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং আপনারা প্রথমেই ইন্ট্রোডাকশনে সেটা সুমনের কাছ থেকে জেনেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ও যে পরিবেশে বড় হয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত যতটুকু শুনে বুঝতে পেরেছি চারপাশের মানুষ ওকে কোনো না কোনোভাবে ওর পার্সোনাল অ্যাটিটিউডের দ্বারা হোক যেভাবেই হোক না কেন একটা আলাভোলা সরল টাইপের মানুষ, এবং আমরা এরকম মানুষ পেলে সাধারণত যেটা করে থাকি তাদেরকে বিভিন্নভাবে নেগলেক্ট করবার চেষ্টা করি, বা নেগলেক্ট না করলেও এক ধরনের বাজিয়ে দেখা যেটাকে বলে, যেটা অনেক সময় তাদের ক্ষেত্রে তাদের পার্সোনালিটি বিকাশের ক্ষেত্রে অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, আমরা ঠিক জানি না ওর ক্ষেত্রে কি হয়েছে, আমরা ধীরে ধীরে যাচ্ছি, তো ওর ক্ষেত্রে আমরা এসএসসি পর্যন্ত এটা পেয়েছি ছোটবেলা সেই ক্লাস ফোর থেকে শুরু করে এসএসসি পর্যন্ত। হ্যাঁ তারপর কি বললো,
তো আমি এই সময় আবার কলেজে পড়াশোনার জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তো আমার একটা স্যার ছিল উনাকে বলে রাখছিলাম যে স্যার উনার আবার একটু মানে একটু ওই ছিল পাওয়ার ছিল বোর্ডে উনি রেজাল্টটা এনে দিতে পারবেন, তো ওনাকে বলে রাখছিলাম কি যে স্যার একটু পারলে একটু দেখেন,
আচ্ছা
তো আমি তো সবাই বসে আছি, তো বসে থাকার পরে ঠিক রাত্র 12:30 দিকে আমাকে বলতেছে ফোন দিয়ে বলতেছে আমার মা হঠাৎ এই দিচ্ছেন তুই তো গোল্ডেন অ্যাপিস, আমি তখন কি করবো ভাই, আমি তো মানে কি করবো, আমি মানে এমন লাভ দিছি, তখন আমি বিষ্ণু পড়ছিলাম এমন লাভ দিছি যে আর একটু হলে ফ্যানে মাথা কেটে যায় এরকম, তো আমার মা এরকম সঞ্চিত ধরছে আমারে গেঞ্জিটা ধরে নামাইছে, তো আমি বললাম যে মা আমি একটু স্যারের কাছে ফোন করবো, তো স্যারের ফোন দিলাম এই বেটা আমাকে মানে অনেক মানে আদর করতো, এই বেটা তুই তোর হাতে ফোন দিচ্ছিস কেন, আর তুই তো গোল্ডেন প্লাস পেয়ে গেছিস, তো ভালো কথা। এরপরে যে আমি যেটা বলি যে নাইনেতে আমি আমার লাইফটাতে ঢুকতেছি এখন বর্তমানে, তা আমি তো জাস্ট আমার পরি মানে পড়াশোনা সবই করলাম, পড়াশোনা সবই করলাম, এই যে আমি যে লাইফটাতে ইনভলভ হয়েছি নাইনে থাকতে, আমি যে বললাম যে আমার টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে যে আমি আবার নাইনে থাকলাম, ওই সময়টাতে আমার আরেকটা ব্যবসা ছিল আমার জড়িত ছিলাম, আমি জাস্ট শৈশবটাকে আমি ছোট করে বললাম, তো ওইটা সময় আমি একটা নাইনের একটা আরেকটা ব্যাচের সাথে আমাদের জুনিয়র, কিন্তু আমি ওই ছেলেটাকে আগে থেকে চিনতাম, আবির রহমান। তো এখন ও বাইরে আছে, আমি না বললাম আমি কোথায় আছে।
ঠিক আছে,
ওর সাথে আমি খুব ভালো মতো ইনভলভ হয়ে গেছি। তো আমাকে একদিন বলতেছে যে দোস্ত চল, এই একটা আমার একটা বড় ভাই আছে, তো বড় ভাই কি করে বিভিন্ন কাজ করে, আমি তো বুঝতাম না তখন। আমি তো মানে আমার ও আবার বলি নাইনে ওই যে সেকেন্ড টাইম যে নাইনে উঠলাম তখন আমার পরিবার আমাকে ছেড়ে দিছে, ওই সময়টা থেকে আমাকে ছেড়ে দিছিল, ছেলে তো শেষ কি করবো, তো আমাকে ছেড়ে দিছিল। তো ছেড়ে দেওয়ার পরে তো বলতেছে যে আমার একটা ভাই আছে, ওই ভাইয়ের সাথে একটু চল মানে একটু দেখা করি, বা এইভাবে প্রায় সময় বলতো না। আমি করতাম কি যে না আমি কি করবো না, দেখা করবো না, বা আমার ভয় পেতাম। তখনও তো আমি মানে বাইরের লাইফটা সম্পর্কে এত কিছু জানি না। তো আমাকে বলতেছে যে ভাইয়ের সাথে দেখা করবো, তো আমি এইভাবে করতে 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 তো ওই ভাইয়ের সাথে আমি দেখা করলাম। ওই ভাইয়ের সাথে দেখা করার পরে উনি আমাকে বললো যে চল মানে ওই যে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে তখন আমি দেখা করলাম। দেখা করার পর একদিন আমাকে বলতেছে যে একটা কাজ কর, আমি বসে থাকতাম ওনার পাশে বসে থাকতাম। তো আমাকে বলতেছে যে দেখ উঁচু ওই লোকটা যাচ্ছে, একটা লোক ইন্ডিকেট করে দিল রাস্তা দিয়ে যাচ্ছে। তো ওনার কাছে একটা মোবাইল দেখছি, ওর কাছে একটা মোবাইল দেখছি, এটা মানে এগুলো কাজ শুরু হওয়ার আগে এগুলো ছাত্রামি করায় আমাদেরকে, মানে যারা প্রথমে ঢুকে এদেরকে অনেক নেগলেক্ট করে, কিন্তু একবার ঢুকে গেলে আবার মানে অনেক ই করে আপন করে না।
তো আমি একটু আপনাকে থামাচ্ছি, আমরা একটু বিষয়টা পরিষ্কার করবার জন্য কিছু কোশ্চেন করতে চাই। যেমন আপনি আবিরের কথা বলছেন, আপনার ফ্রেন্ড, সে আপনার জুনিয়র ছিল, রাইট? এক ব্যাচ জুনিয়র ছিল। আবিরের সাথে আপনার কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট হয়ে গিয়েছে এবং আবির মূলত খারাপ কাজের সাথে জড়িত ছিল, আমরা তো একটু বুঝেছি। এবং সেই খারাপ কাজের ধরনটা কি ছিনতাই বা
না? ছিনতাই না, ওই টাইপের মানে মাফিয়া টাইপের, ওই টাইপের উনি ওই
মাফিয়া টাইপের সাথে জড়িত ছিল এবং সেটা আপনি আগে থেকে জানতেন
না? আমি তখনো বুঝিনি,
তখনো বুঝিনি মানে এই না বোঝার সময়ের গল্প আপনি বলছেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে সেলফোন দেখিয়ে কি বললো?
বললো যে ওই যে ওই লোকের কাছে, আমি তো দেখিনি ওনাদের চোখ তো সেরকম, তো আমাকে বললো যে ওই লোকের কাছে একটা সেলফোন আছে, তো একটা কাজ কর ওই সেলফোনটা নিয়ে। না আমি বললাম যে ভাই আমি কেমনি আনবো, আমি কিভাবে আনবো, আমি তো পারি না এগুলো পাকিটে, ভাই কি করবো কি করবো। তখন উনি আমাকে বড় ড্যাগার টাইপের আছে না, ড্যাগার টাইপের ওই যে মানে যেটা ফোল্ডিং গুলা ছুরি, ড্যাগার মানে বড় হয়ে গেলে ড্যাগার হয়ে যায়, ওই টাইপের একটা ছুরি দিল। আমি বললাম যে ভাই এটা কি নিয়ে লুকাবো, আমি তো তখন তখন কিছু জানি না, হাতে করি তখন আমার শুরু হচ্ছে, বলতেছে যে এভাবে করতে হয়। আমাকে দেখাই দিল, আমি গেলাম আস্তে করে, আমি কোথার থেকে যে সাহস পেলাম ভাই, আমি যে এমন একটা ছেলে আমি কোথার থেকে সাহস পেলাম আমি জানি না, নগদ ধরে ফেললাম, ধরে ফেলে বললাম যে মানে যাই হোক আমি মানে বললাম যে তুই দিয়ে দে, তাহলে একদম মেরে ফেলবো। আমি কিভাবে কিভাবে আনলাম, আমি আনার পরে না আমি আমি দিলাম ভাই, হেসে দিলাম, হেসে দিল একটা, হেসে দিল, হেসে দেওয়ার পরে আমিও চিন্তা করতেছি, তখন বসে পড়লাম আমি কি করলাম, এটা আমি পারলাম, আমি পারলাম, আমি যে ছেলে সামান্য হাত কেটে গেলে কেড়ে দিতাম সে ছেলে পারলাম আমি।
আপনি এটা তো বুঝতেন যে আবির আপনাকে খারাপ কাজ করতে বলছে, রাইট?
হ্যাঁ,
একটা খারাপ কাজ সেটা তো আপনি বুঝতেন বা কোনো না কোনো ভাবে, কিন্তু তারপরেও আপনি আবিরকে কেন প্রিফারেন্স দিচ্ছিলেন?
কেননা এখানেও একটা কাহিনী আছে, মানে আমি ওই স্কুলে পড়ার আগে তো আমি আরেকটা স্কুলে পড়তাম,
ওকে,
পুরোনো পল্টন, ওটাও খুব নাম করে স্কুল, ইংলিশ মিডিয়াম একটা স্কুল। তো ওই স্কুলে আমি পড়তাম, ওই সময় আমার দুটো মেয়ের সাথে মানে যাই হোক ক্লাসমেট, এক কথা তো বাচ্চা মানুষ তখন ক্লাসমেট হতেই পারে, সেটা তো বড় কিছু না। তো একটা দিন তো একটা মেয়ে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি এটা জানতাম না তখন, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন পছন্দ করো, আমার বাড়িতে কি আছে, তো ও পছন্দ করতো। তো ওই সময়টা ওর সাথে যে নাইনে সময়টা, যে সেকেন্ড টাইম নাইনে, ওই সময়টা আমার ফোন যে আসছিল, ওই যে বললাম যে ফোন আসছিল, তো ফোন ও প্রায় সময় আমাকে ফোন দিত, তো ওইটা আমার আমার মা আবার দেখে ফেলছে। তখন আমাকে আবার অনেক বকাবকিও করছিল যে এই তুই ওদের সাথে থেকে এইগুলো করছিস। আমি তো বলতাম যে আমি থেকে করবো না কি করবো, আমি থেকে করবো না কি করবো, যেভাবে করছো আমি সেভাবে, আমার কিছু করার নেই।
মানে একটা মূল কারণ যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার ক্লাস ডিমোশন হওয়াটা, মানে আপনি চাচ্ছেন যে আপনার ব্যাচ যে তারা একটা ব্যাচ উপরে চলে গেল, আপনি এখনো নিচের ব্যাচে পড়ে আছেন, এইটা আপনাকে অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে। সেখানে কি আপনার ফ্যামিলির কোনো দোষ ছিল?
আমি বলছিলাম যে তখন আমি বলছিলাম যে ভয় পেয়েছিলাম যে সায়েন্স নিতে ভয় পেয়েছিলাম, কেননা অনেকে তো বুঝেছে নিজের যোগ্যতা সম্পর্কে বুঝেছে আমি কতটুকু কি করতে পারবো,
রাইট? চাচ্ছিলাম
না, তারপরেও নিয়েছিলাম, কেন আমার মার
জোর করে আপনাকে এক ধরনের,
হ্যাঁ আমার মার জন্য, তারপর আমি নিয়েছিলাম।
ওকে, প্রিয় শ্রোতা বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, ওকে কিছু প্রশ্ন করে করে আমাদের জিনিসগুলো বের করে নিয়ে আসতে হচ্ছে। এক ধরনের ফ্রাস্ট্রেশন ওর মধ্যে ঢুকে গিয়েছে, যেটা হচ্ছে ক্লাস নাইনে ও সায়েন্স নিয়ে পড়তে চাইতো না, কিন্তু ফ্যামিলি ডিমান্ডস এর কারণে ওকে সায়েন্স নিয়ে পড়তে হলো, এবং সেটা পড়তে গিয়ে একটা ব্যাচ ডিমোশন হলো, আপনি কারণ পরীক্ষা দিতে পারছিলেন না বা যে কোনো কারণই হোক, আপনার টিচারের পরামর্শে আপনাকে এক বছর আবার ক্লাস নাইনে রাখা হলো। সেই সময়েরই আবির, তাই তো? একই সাথে পড়তেন, মানে একই ক্লাসেই ছিলেন এক অর্থে, কিন্তু আপনি
জুনিয়র ছিলেন,
এবং আবিরের সাথে আপনার এক ধরনের ইন্টিমেসি, ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে এবং সেই কারণে আবিরের মাধ্যমে আপনি ভুল পথে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। আমরা এটুকু মোটামুটি ক্লিয়ার। এবং এই ভুল পথে পা বাড়ানোর যে দুর্বল মানসিকতা আপনি বলছিলেন যে আমি তো অনেক বেশি সফট মাইন্ডের একজন মানুষ, কিন্তু আমি এই ধরনের একটা কাজ করে ফেললাম, সেটার পেছনের কারণ আমি জানতে চাচ্ছিলাম। সেখানে একটা মেয়ের প্রসঙ্গ আসছিল। হ্যাঁ, তারপর
তো আমাকে ফোন দিয়ে বলতো কি ও যখন আমার সাথে ছিল, ও কিভাবে ওর বাবা ছিল কানাডাতে, তো ওখান থেকে ও কানাডা টরন্টোতে চলে যায়। টরন্টো একটা মানে বেশি একটা উন্নত না, এরকম একটা এলাকাতে ও থাকতো। ওখান থেকে ভার্সিটি করতো, কেননা ওইখানে তো কলেজে কলেজ নেই, স্কুলে পড়ে ভার্সিটি বা হাই স্কুল যেটাকে বলি আমরা, হাই স্কুলে পড়ে তো ভার্সিটি মনে হয়, তো ওই ভার্সিটিতে পড়তো প্লাস জব করতো। তো ওই জব করতো কি যে ও যে টাকাটা কামাইতো তার থেকে প্রায় 60% টাকা আমার ফোনের পিছনে ব্যয় করতো। তা আমি বলতাম যে এভাবে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে। তো এক সময় ও টরন্টোতে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট, এটা শীতকালে মানে ওই বরফ 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 পড়ে। হ্যাঁ, ওটা রাস্তাতে স্লিপ করে ও স্পটেড, স্পটেড। ও যখন আসলো মানে আমি তখন তো ফিল করতাম না, কেননা একটা নাইনের একটা ছিল আর আমি খুব কম বুঝতাম এইসব জিনিসগুলো।
মানে স্পটেড কি হলো, আপনার ফ্রেন্ড মারা গেল?
হ্যাঁ, ফ্রেন্ড মারা গেল স্পটেড।
আপনাদের ছেলে, আপনি তো, ও তো মেয়ে ছিল এবং একটা খুব ভালো একটা ইন্টিমেসি বন্ধুত্ব আপনাদের মধ্যে ছিল, কিন্তু সেটা কি লাভিং রিলেশনশিপ কি বলা যায়?
না 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 না, কেননা আমি আমার যত কিছু ঘটতো, ধরেন আমাকে বাসা মারতে বা বকা দিতে, ওকে ও যখন ফোন করতো 20 মিনিট 40 মিনিট 45 মিনিট এভাবে কথা বলতাম, তখন ওকে সব বলে দিতাম।
ওর পার্সোনাল লাইফের কথা আপনি জানতেন?
হ্যাঁ, মোটামুটি পুরোপুরি বলতো না।
ওকে, তার মানে আপনি যেহেতু শেয়ারিং করার জন্য একটা মানুষ খুঁজছিলেন বা আপনার একটা ডিমান্ড ছিল, সেই অর্থে সমবয়সী একজন ভালো বন্ধুকে আপনি পেয়েছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, এই বন্ধুটি টরন্টোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যাঁ, তারপর
তখন ওর যখন লাস্ট আসলো, হ্যাঁ আমি কি বলবো যে আমি কি জানি হারিয়ে ফেলছি, আমার কেন আমার ফ্যামিলির সাথে তোমার যোগাযোগ না বিশেষটা, সেভাবে কি জানি হারিয়ে ফেলছি,
শেয়ারিং ব্যাপারটা নাই।
হ্যাঁ, শেয়ারিং ব্যাপারটা, আমি পাগল হয়ে গেলাম, সাইকো। ওই সময়টাতেই আবির মানে ওই জিনিসটাই আমাকে নিল, মানে ওই জিনিসটাতে আমি এখন দুর্বল আছি, এখন মানে আমি জীবন ইনভলভ হতে পারি, ওই সুযোগটা এসে নিল, নেওয়ার পর আমাকে দিল। তারপরে ওই ভাইখানে ওই কাজটা করলাম। এবং একটা কথা বলে রাখি যে ভাইয়ের কাজটা আমি প্রথম করেছিলাম যে নেয়াটা, তো উনি ছিল মানে আমাদের কোন এক সাবেক অ্যাটর্নি জেনারেলের ছেলে।
ওকে,
তো আমি নামটা বললাম না, যাই হোক, এবং তার দাপট প্রচন্ড। তো আমি কিন্তু সাহস পেয়ে গেছি, এখন কিন্তু আমি তাকে কেয়ার করি না।
ওই কাজটা করার পর আপনার নিজেকে দুর্দান্ত
সাহসী মনে হলো? তখন ওই আবির আমাকে আরো কিছু তাদের অফার করলো, অফার করলো যেরকম যে গাড়ি চুরি করা, গাড়ি চুরি করা, এটা আমার সেকেন্ড কাজ শুরু হলো,
গাড়ি চুরি করা,
গাড়ি চুরি করা।
ওকে,
তো ওই সময়টা ছিল ভাই যে ওই সময়টা গাড়ি চুরিটা রমরমা একটা ব্যবসা। যেরকম ধরেন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ইন্টিগ্রেট থেকে একটা গাড়ি নিলাম, বলে দিলাম যে মামা ওই দিন, আমার মামা তো বলে তো মামা আমরা নন্দনবাড়িতে যাবো বা অমুক জায়গায় যাবো, এইটার কাজটা গুলো হতো কি আশুলিয়ার সাইড গুলা, তো আমরা করতাম কি আশুলিয়ার একটু সাইডে যেটা সাইড একটু নিরিবিলি নিরিবিলি ওই সাইডটা, যেটা আমরা আগে থেকে টার্গেট করে রাখতাম, এই জায়গাটা একটা আমাদেরকে থামাতে হবে, নাহলে যদি একটু আগে যায় তাহলে আমরা ধরা খেয়ে যাবো। আমাদের কিছু পয়েন্ট নির্দেশ করা থাকতো, মানে আমাদের 2-3-4-5 এরকম লোকেশন নির্ধারণ করা থাকতো।
এই লোকেশন গুলো কেন নির্ধারণ করা থাকতো?
কেননা ওই জায়গাগুলো থাকতো হলো নির্জন, নির্জন, লোকজন কম যেত বা ভয় পেত, কেননা ওই জায়গাগুলোতে চিন্তাই হতো বা এই টাইপের কিছু হতো।
আচ্ছা, এরকম পয়েন্ট আগে থেকে ফিক্সড করে রাখতাম,
পয়েন্ট ফিক্স করে রাখতাম। তা আর আর একটা সবচেয়ে বড় কথা হলো কি আমার ভাইয়ের ব্যাকআপটা, ওই ব্যাকআপটা ছিল যেহেতু উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আর আমাদেরকে করতো কি যে ধরেন আমরা ধরা খাবো ওটারও ব্যবস্থা করে রাখতো না।
প্রিয় শ্রোতা, আমি আপনাদের সবাইকে একটু আজকে মনোযোগ দেবার জন্য অনুরোধ করবো, এই কারণে যারা আপনারা যারা গাড়ি ছিনতাই বা গাড়ি চুরির যে ঘটনাগুলো ঘটে সেটা কিভাবে ঘটে, কিভাবে হয়, সব প্রসেসটাই আপনারা এখানে জেনে যাবেন, এবং কারা এর পেছনে জড়িত, কোন মাফিয়া গ্রুপ এর পেছনে জড়িত সেটাও আপনারা অনেকখানি জেনে যাবেন। আশা করছি আজকে যাহা বলিব সত্য বলিব তাদের জন্য অনেক বড় একটা উপকার নিয়ে আসবে। ওকে আরিয়ান, আপনি যে কোনো একটা গাড়ি একেবারে ঠিক যেভাবে ঘটেছে আপনি নাটকের মতো করে বলতে পারবেন?
আমি বলতে পারবো, প্লিজ। তো ধরেন একটা মাজদা RX-7, মাজদা RX-7, এটা কত আমি মডেলটা এখন ভুলে গিয়েছি, লাল রঙ মেটে রঙের একটা গাড়ি ছিল, ওটা আমি একটা টার্গেট করেছিলাম। তো টার্গেট
কিভাবে টার্গেট করলেন?
হ্যাঁ, আমি এটাই বলছি, এটাই দিয়ে আমি যাচ্ছি। তো ধরেন আমাদের ওই এরিয়া দিয়ে, মতিঝিল এরিয়া দিয়ে এই গাড়িটা প্রায় সময় যাতায়াত করতো। তো ওই ভাইটা আবার ওনারও আর কিছু লোক ছিল যে এদের কাজই ছিল যে অমুক গাড়ি, অমুক জায়গায় অমুক গাড়ি, এরা খালি খবর নিয়ে আসতো। যারা ফিল্ডে কাজ করবে, স্পাইক করবে, এরকম টাইপের, ওরা ছিল স্পাই টাইপের, আমরা ছিলাম ফিল্ডে ডাইরেক্ট অপারেশন। তো ওখানে ওরা খবর নিয়ে আসলো যে মাছটা অমুক অমুক আরেকশন অমুক অমুক আছে, এটা আমরা নিব। তো কিভাবে কিভাবে নিব, ওরা সব খবর নিয়ে আসলো যে কখন যায়, কখন কোথায় থামে, কখন কোথায় ই করে, রাতে কোথায় রাখে বা সকালে কোথায় রাখে, এরকম টাইপের।
ওকে,
তো করলাম কি, তো আমাদের ভিতরে একটা ছেলে ওই ও আবার খুব ই ছিল, মানে পড়াইতে পারতো মানুষকে, ধরেন আপনি 10 মিনিটের ভিতরে কথা বলবেন, আপনি টেরও পাবেন না আপনি কখন পড়ে গেছেন, এরকম দুর্দান্ত ছিল। তো ওই গাড়ির ড্রাইভারের সাথে ই করলো, আমার কথা বলতে থাকলো। আমরা ওই সময়টা করতাম কি, ওই সময় আবার টাকা খরচ করতাম ওই ড্রাইভারের পিছনে, ড্রাইভারের পিছনে, মামা তুমি চা খাবা, মামা তুমি সিগারেট খাবা, মামা তুমি ই খাবা, মদ ডাইরেক্ট আমি এভাবেই বললাম, মদ খাবা, চলো এভাবেই টাকা খরচ।
একটা সম্পর্ক তৈরি করতে,
সম্পর্ক তৈরি করতো, মানে 7 দিন 5-6 দিন হলে একদম পুরা মামা ভাতি যে মামা ভাতির মতো সম্পর্ক হয়ে যেত। ওইটাই আমি করতাম কি, ধরেন ওই বলতো কি, মামা এরকম হয়েছে আমরা একটা জায়গায় যাবো, আমরা তো 3-4 জন ফ্রেন্ড যাবে, 3-4 জন ফ্রেন্ড যাবে, তো একটা কাজ করো তোমার 5,000 বা 10,000 এরকম টাকা দিব। তো ওরা লোভী ছিল, আর আমরা ওগুলোকেই টার্গেট করতাম যারা একটু লোভী প্রকৃতি।
ওকে ওকে,
যেসব ড্রাইভাররা লোভী প্রকৃতির ওদেরকে টার্গেট, কেননা একটা কথা আছে যে ভাই যে ভাত কিন্তু পুরাটা দেখতে হয় না, ভাত কিন্তু একটা টিপলে বোঝা যায় যে পুরা পাতিলে ভাতটা হয়েছে কিনা।
রাইট,
তো ওরকমই আমরা ওরকম দেখতাম যে মানে কে এটার প্রতি, সিগারেট, নারী, এই টাইপের আমরা খালি দেখতাম বসে বসে কি করে, ওর কোনটাতে পছন্দ কোনটাতে অপছন্দ, আমরাও বসে থাকতাম প্রায় সময়, কিন্তু সবসময় বসে থাকতাম না, ধরেন আজকে আমি গেলাম, কালকে আরেকজন আবির গেল, কালকে আবির গেল তো আরেকজন পরের দিন এরকম গেল, আমরা সবাই দেখতাম, সবাই এক একটা করে পয়েন্ট খুঁজে আনতাম। তো এভাবে আমরা ই করলাম, তো ওই গাড়িটার বললাম যে 10,000 টাকা দিব, তো মামা তো খুবই খুশি, কবে পারবা, তো বলতেছে যে মামা অমুক দিন পারবো, আমি
নিয়ে যাবে,
হ্যাঁ নিয়ে যাবে।
কোথায় টার্গেট করলেন, আসুলিয়া,
নন্দন,
ওকে,
নন্দনটা তখন কিন্তু পুরোপুরি চালু হয়নি, আমরা বলতেছিলাম যে দেখতে যাবো, আমাদের অমুক আছে তমুক আছে নন্দনে, আমাদের অমুক পরিচালক আছে, আরে তোমার সাথে তো পরিচয় করে দিবো, পরিচয় করে দিবো, তখন তো তুমি এই কাজই করা লাগবে না তোমার, নন্দন মানে নন্দনই তুমি কাজ করতে পারবো, অনেক টাকা পাবা, হ্যান ত্যান এগুলা।
ওকে,
তো তারপরে এগুলো বললো, তো ঠিক আছে চলো মামা, দেখো কবে যাবো মামা, কবে সুবিধা তোমার, অমুক দিন অমুক সময়, মানে ভোর ভোর রাতে বা সন্ধ্যার দিকে এই টাইমগুলোতে আমরা ফিক্স করতাম, কেননা ভোর রাতেও খুব কম চলে, আর যাই হোক যেগুলো চলে সেগুলো সব দূরপাল্লার বাস চলে, এবং প্লাস পুলিশ এদের সাথেও কিন্তু কানেক্টেড,
ওকে,
এরাও কিন্তু ইচ্ছায়, কেননা ধরেন এই যে করতেছি আমি এমনও জিনিস দেখছি যে ওখানে দাঁড়ায় আসছে মানুষ ছুরি টাকা দিচ্ছে, পুলিশ দেখতে শুধু দেখছে কিছু করে না,
ভূমিকা নেই পুলিশ,
না 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 না, কেননা আমি এরপরে দেখছি যে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কেননা আমার তো ভয় নেই, কারণ আমার পিছনে যে ব্যাকআপ ওরা আসলে তো শেষ, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম যে পুলিশ এসে বলতো কি এই দে টাকা দে, ওই ধরেন পুলিশের যে হেড মানে পেট্রোল, পেট্রোলের যে হেড ছিল সে দিত না, তখন সিপাকে পাঠিয়ে দিত, ধরেন সে 5,000 টাকা এই মানে খ্যাপ যেটাকে বলে 5,000 টাকা মেরেছে, তো 5,000 টাকা দেখে বলতো এটা 2,500 টাকা দেয়, বাকি 2,500 টাকা তোর, মানে 500, আবার এটাও দেখেছি ভাগাভাগি করতেও দেখেছি, কারণ 500 টাকা ওই সিপাই নিত, 2,000 টাকা ওই পেট্রোলের যে হেড সে নিত, এগুলো দৌড়ে দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। তো আমাদের আমরা ওখান থেকেও শিখতেছি কিন্তু কিভাবে কি করা যায়, তো সেদিন সেম হলো,
ক্লাস 9-এ পড়েন,
ক্লাস 9-এ পড়ি, সেকেন্ড টাইম 9 এটা,
ওকে, যদিও আমরা প্রিয় শ্রোতা ওর ক্লাস 10-এর রেজাল্ট আমরা জেনে গিয়েছি, কিন্তু তারপরেও আমরা ঘটনাটাকে একটু রিভার্স করে সামনের দিকে গিয়েছি, ওর অপরাধ জীবন শুরু হয়েছে ক্লাস 9-এ, এবং কেন শুরু হয়েছে সেটার কারণটাও কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি। হ্যাঁ, তারপর
তো ও সেদিন নিয়ে গেল, আমরা আবার এই ওষুধের দোকানগুলো চিনতাম যেরকম যে কেমিক্যাল গুলো বেঁচে, এখানে আরেকটা কথা বলি, এগুলো এগুলো কিভাবে কিভাবে বেঁচে এগুলো আমরা ই করি,
কেমিক্যালের কেন খবর,
আমি এটা বলছি পরে, কেমিক্যাল তারপরে ধরেন কোথায় চাকু বা ওই অস্ত্র, আমরা কখনো কম দামি ক্লোরোফর্ম ইউজ করতাম না, দামি খুব দামি জার্মান একটা কোম্পানি, ক্লোরোফর্মটা এত এত হাই কোয়ালিটি যে এতটুকু শিশি আমি মানে বলবো যে একটা হোমিওপ্যাথি শিশি না, মানে হোমিওপ্যাথি থেকে দুইটা হোমিওপ্যাথি বোতল এক করলে যেটুকু শিশি হয় সেরকম একটা বোতল, ওটুকু দামই ছিল ধরেন সেই সময় ছিল আপনার 8,000 থেকে 9,000 টাকা,
ওকে,
তো ওইটা ইউজ করতাম, কেননা আমরা জানি যে মানে টাকা ঢালছি, আমরা জানি কিন্তু টাকা রিটার্ন আসবে, সমস্যা নেই, ঢালো টাকা ঢালো, আর ওই সময়টা ওই ভাইটা আমার যে বড় ভাইটা উনি কিন্তু সব টাকা ই করতো বা আমরাও করতাম, এইভাবে ইনভলভ করে আমরা কি করতাম। তো ওটা কিনলাম, কেনার পরে আর আমরা এর ভিতরে করে হচ্ছে কি নন্দ পার্কে বা ধরেন আমরা বলছি যে ফ্যান্টাসি কিংডমে যাবো ভিতরে, তো ওয়াটার কিংডমে নামবো, তাও পোশাক টোশাক নিয়ে গেছি এরকম দেখেছি, যেমন পোশাক টোশাক নিয়ে গেছি আমরা নামবো। আমরা এর ভিতরে গল্প করতে করতে যাচ্ছি, অনকবা মুখবা তমুখবা, তো আমরা তো আমাদের কথা হলো কি পানের ভিতরে কিছু দেওয়া যাবে না, কেননা সে গাড়ি চালাচ্ছে, মানে ভিতরে যদি কিছু দিই। এর ভিতরে একটা ছিল আমাদের গ্রুপে ছিল, আমরা বিভিন্ন মানে কোয়ালিটির লোকজন যেতাম, ধরেন পাঁচজন গেলাম বা চারজন গেলাম, এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির লোক আছে, এর ভিতরে একজন ধরেন গাড়ি চালাতে পারে, একজন ধরেন ডাইরেক্ট অপারেশনে যে দুজন এরকম রাখতাম, দুজন অপারেশনে যেতে পারবে আর দুইজন ধরেন পুলিশ সামলাইতে পারবে এরকম টাইপের,
মানে কাজ ভাগ করা থাকতো,
কাজ ভাগ করা থাকতো। আমি ছিলাম হলো অপারেশনে, মানে ওকে ধরা, কারণ আমার অতগুলো সেন্স কাজ করতো না, আমার এগুলো দরকারও নেই। তো এরকম করতাম যে আমাদের কথা ছিল যে ওর ভিতরে দেওয়া যাবে না, কোনো ওষুধ টষুধ দেওয়া যাবে না, দিলেই আমরা এক্সিডেন্ট করবো, কি করা যায় কি করা যায়। তো ক্লোফোনটা হয়েছে, বললাম যে ক্লোফোনটা কিনেছে, তা আমরা করছি কি রুমাল দিয়ে মুখ মুসলি, একজন দেখাচ্ছি রুমাল দিয়ে মুখ মুসলি, উফ কি গরম হ্যান ত্যান, সে সময় ছিল শীতের দিন, কিন্তু আমরা দেখাচ্ছি কি গরম হ্যান ত্যান এগুলো আমরা মুসেছি, এর ভিতরে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে, আর একটা রুমালে কিন্তু আমরা সিগারেট ধরলাম। তো সিগারেট ধরার পরে তো আমরা করতেছি, তো ওরাও সিগারেট দিচ্ছি হ্যান করতেছি হ্যান করছে, এই সময় এখন ও যখন একটা টার্ন নিতে যাবে বা ধরেন টার্ন নিয়ে ফেলছে, এই সময়টাতে আমরা করলাম কি আসতে করে আমার তো যেহেতু অপারেশন, আমি তো অপারেশন ফিলে যেহেতু আমি অপারেশনে যাবো, তো এখন করলো কি ওর মানে চোখের আড়ালে আমরা হঠাৎ করে, মানে এটা তো তাড়াতাড়ি করতে হবে, কয়েক সেকেন্ডের ভিতরে এই কাজটা করতে হবে, নাহলে সে যদি বুঝে ফেলে তাহলে তো আমরা করতে পারবো না, কয়েক সেকেন্ডের ভিতরে আমরা আসন চেষ্টা করে ফেললাম, কারণ আমি মধুকেনে ছিলাম আর যে জানলার কাছে ছিল, মানে যে মানে ড্রাইভারের পিছনে যে জানলাটা থাকে না, যে জানলার কাছে বসছে, হঠাৎ করে আমরা টাচ করে দুই সেকেন্ড লাগতো আমাদের আমি এর আগে বলে গেছি যে আমি এই কাজটা করবো, দেখি আমি পারি না। ও আরেকটা কাজ করতাম, যে গাড়ি চালাতে পারতো তাকে সবসময় ড্রাইভারের পাশে
পাশে রাখতেন,
এটা তো স্বাভাবিক, কেননা সে সাথে সাথে স্টিয়ারিং কন্ট্রোল নিতে পারবে। তো ওটা করতাম কি ওকে সাথে সাথে ই করলাম ক্লোরোফর্ম দিয়ে সাথে সাথে ধরে বসলাম
নাকের সামনে রুমাল চেপে,
হ্যাঁ, আর এটা এরকমই ভাইয়া যে সামান্য দিলেই আমি আমি একটু টেস্ট করতে গিয়েছিলাম, আমার মাথা ঘুরে গেছে,
প্রচন্ড ঝাঁঝালো,
প্রচন্ড ঝাঁঝালো, আমি মাথা ঘুরে পড়ে গেছি এত ঝাঁঝালো। তা আর ওকে চেপে ধরলে কি হবে, ও ধরেন তিন সেকেন্ড চার সেকেন্ড ধস কি করলো শেষ। আমরা সাথে সাথে করলাম কি, ও যে বললাম না যে ড্রাইভার মানে ওকে বললাম কি আমি আমার তো শরীর আমার দেখতেছেন আমি মোটামুটি একটা হেলদি পার্সন, তা আমি আর ও করলাম কি টান দেবে করলাম ওখান থেকে আমরা তো নাইলে তো এক্সিডেন্ট করে ফেলবো। তো ওখান থেকে চালাচ্ছে, আমরা বললাম কি একটা হেঁচকা টান দিয়ে ওই ড্রাইভারটা তুলে ফেললাম, ড্রাইভারটা তুলে ফেলে ওর সাথে সাথে কাপড় চেঞ্জ করলাম, একটা শার্টের বদলে আরেকটা শার্ট দিলাম ওইখানে। তো আমরা ওই সময় আবার মানে আমার খুব ফিকশন পড়ার খুব ই ছিল, ঝোঁক ছিল, আমি এগুলো বার করতাম যে কখন কি করলে, যে ধরেন তখন কিন্তু র‍্যাব কিন্তু কুকুর ওই যে ডগ স্কোয়াড নিয়ে এসেছিল, তা ওই ডগ স্কোয়াডটা কিভাবে ফাঁকি দেওয়া যায়, বিশেষ করে মাসুদ রানা খুব ভক্ত, কাজী আনোয়ার হোসেনের ওই স্যারের আমি খুব ভক্ত। তা আমি একটা জায়গায় পড়েছিলাম যে খামালার শার্ট যখন একটা গুঁড়া মরিচ আছে, গুঁড়া মরিচে যখন পেঁচা দিবেন মানে একটু ক্লিন করে ফেলবেন, একটা এক কথা পানির ভিতরে যেরকম হয় না সেরকম কচলা দিবেন, যত বড় কুকুর হোক না কেন সে ধরতে পারবে না, সে ন্যূনতম একটু বিশ মিনিটের জন্য হলেও ভ্রষ্ট হয়ে যাবে। তো ওর ভিতরে আমরা করলাম কি মরিচের গুঁড়া আমরা দিয়ে ফেললাম, দিয়ে ফেলে তো করলাম কি ওর শার্টটা পাল্টা দিলাম, এরপরে করলাম যে রশিটা, আমি এবার রশি বাঁধতে পারতাম না, তো ওরে করলাম কি যে আমি ধরে রাখতেছি দুই বার, আর এটার একটা ঘন্টা ছিল যে ক্লোরোফর্মটা যে পানির কাছে গেলে আরো ডিপলি ঘুমা পড়বে, আমাদের ইন্টেনশন ছিল পানির ভিতরে ফেলে দিতাম একদম জ্যান্ত,
মানে মরে যাক
মরে যাক কিছু আসে না। আমি এটা কিভাবে করতে চেষ্টা করি আমি আপনাকে, ধরেন ওকে দুই বার লাইনের রশি নিয়ে আসতাম ভালো দেখে, ওই লাইনের রশিতে পিঠ টিট মানে পিঠ মোড়াটা আগে বেঁধে তারপরে ওর মুখে স্টেপ দিয়ে দিত,
চিল্লাইতো না পারে,
মরে গেলে যা আমার তো ইন্টেনশন, আমি তো সাইকো, আই এম সাইকো, আমার কোন মরে গেলে কি বা বাঁচলে কি আমার কিছু যায়,
এই পরিমাণ পারমিশন আপনাদের উপর থেকে দেয়া থাকতো?
হ্যাঁ দেয়া থাকতো।
ওকে,
এবং এটা কাজ করতেই হবে।
ওকে, তারপর
নাহলে আমরা ভাগ বাটোরা টাকা পাবো না তো, নাহলে আমাদেরকে প্রথম টর্চার করবে, টর্চারও করে টর্চারও করতো। জার্নি ব্যাগ গুলা ছিল না ওইটা, আমি তো জার্নি ব্যাগ গুলা থেকে চটের বস্তা বের করলাম। চটের বস্তা বের করে ওকে আমি আর ও তুলে চটের বস্তার ভিতরে দিয়ে দিলাম। চটের বস্তার ভিতরে দিয়ে এরপরে বললাম কি একটা চটের বস্তার ভিতরে দিলাম, মরলে মরেই যাবে। এভাবে রশিদে কুশে বেঁধে দাস ধাক্কা দিলাম, পড়ে গেল একদম পানির ভিতরে। ডুবে গেলে আমরা চাচ্ছিলাম যে জাস্ট একটু পানিটুকু লাগুক, তার নাকের ভিতরে লাগুক,
মানে পুরোপুরি না ডুবুক।
না না, পুরোপুরি না ডুবুক, কেননা ও যদি মানে প্রচুর ঘুমাই দেবে না। এটার আবার টাইম ছিল যে যদি 10 ঘন্টার উপরে বা ধরেন 6 ঘন্টা 7 ঘন্টার উপরে যদি এই ঘুমটা হয়ে যায় সেই মানুষ মারা যাবে।
ওকে,
কেননা এর ভিতরে পানিও ঢুকতেছে তার শরীরে, মানে তার মুখে কিন্তু পানি ঢুকতেছে, মানে পাকস্থলীতে কিন্তু পানি ঢুকতেছে, সে কিন্তু ভারী হয়ে যাচ্ছে।
রাইট,
ভারী হয়ে যাচ্ছে, তারপরে সে নড়তে পারতেছে না, চলতে পারতেছে না, আরো তো সে ঘুম নেশা। ওকেও ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে সাথে সাথে আমরা গাড়িটা ড্রাইভ করলাম। ড্রাইভ করার পরে ধুলাই খাল, ওই সময় ধুলাই খালে আশেপাশে আমরা নিলাম। এই সময় প্রথম আমি আর্মছিলাম, এই প্রথম আমি কেন বলতেছি, যখন আমরা গাড়িটা নিয়ে আসলাম তখন আমাদের আরেকটা ব্যাকআপ টিম ছিল ঢাকায় ঢোকার সাথে সাথে, আসলে তো ঢাকার একটু বাইরে, আসলে থেকে যখন বের আসলাম আমরা তখন সাথে সাথে আরেকটা ব্যাকআপ টিম আসলো আমাদের। ব্যাকআপ টিম আসার পরে ওরা আমাদের কি করলো কি যে ঠিক আছে ওকে বস, মানে ফোন দিয়ে দিল যে বস ঢুকে গেছে গাড়ি ঢাকাতে। কি করলো, আমাদেরকে কাজে দিল, আমাদের এই কাজটা কিন্তু করার ছিল না, মানে আমাদের খালি কাজ ছিল যে গাড়িটা ঢাকার ভিতরে ঢোকানো,
ওই টিমের কাছে হ্যান্ড ওভার করে দেয়।
হ্যাঁ, ওই টিমের কাছে হ্যান্ড ওভার করে দেয়। কিন্তু উনি করলো কি যে আমাদের যে বস বা বড় ভাই যাই বলি না কেন, উনি করলো কি যে আমাদেরকে বললো যে না ওরাই করবে, কেন বললো আমি জানি না,
মানে আপনাদের কি করতে হবে,
আমাদের কি করতে হবে। হয়তো কোনো ভুল কাজ করেছিলাম, এটা শাস্তি। তো করলো কি প্রথম বললো যে গাড়ি থেকে নাম, এটা গ্যারেজে খুব সুন্দর, কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না, এই মানে এই মানে গ্যারেজে ঢুকানোর পরে জাস্ট অনলি 22-25 মিনিটসের ভিতর গাড়ি একদম একদম উলঙ্গ হয়ে যাবে।
প্রিয় শ্রোতা, একটা গাড়ি ছিনতাই হওয়ার পর সেটা একটা গ্যারেজে ঢুকে 20-25 মিনিটের মধ্যে ওই গাড়ি কেনার আর কোনো উপায় থাকে না, এ গল্প আমরা জানি। বাট এটা কিভাবে হয় সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর, কারণ বিরতির ঘন্টা বেজে গেছে। এই সাথে আপনাকে বলতে চাই, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 90.2। আজকে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যিনি স্বভাবতই প্রচন্ড মেধাবী, SSC-তে গোল্ডেন A+ পাওয়া, এবং সে SSC-তে গোল্ডেন A+ পায়নি, তার মাত্র 1 বছর আগে ক্লাস 9-এ পড়ার সময়ে তার জীবনে যে অপরাধে ঢুকে যাওয়া এবং সেটার পেছনে ফ্যামিলির যে কজ সেগুলো আমরা দেখেছি, এবং কিভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো হয় সেগুলোর মুখোমুখি আমরা ধীরে ধীরে হচ্ছি। আমরা সামনের সময়টুকু জানি না, তবে শুধু এটুকু জানি যারা আজকে আরিয়ানকে শুনবেন তারা ব্যক্তিগত জীবনে যেমন উপকার হবেন এবং একইভাবে শুধুমাত্র নিজে না তার চারপাশের সমাজ সুন্দর সমাজ গঠনেও আজকে আরিয়ানের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেই অপ্রিয় সত্য জানার পরে নিজেকে যদি আপনি সংশোধিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে সেক্ষেত্রেও আরিয়ানের জীবনের এই অপ্রিয় সত্যগুলো দারুণ ভূমিকা রাখতে পারে। কারণ আরিয়ান নিজেও তার এই জীবনের এই অপ্রিয় সত্যগুলোকে প্রচণ্ডভাবে ঘৃণা করে, সেটা সে প্রথমেই বলে নিয়েছে। আমরা এই যে এখন পর্যন্ত আরিয়ান যতটুকু নিজেকে তুলে ধরেছে ততটুকু নিয়ে আপনার যদি কোনো সংশয় থেকে থাকে কিংবা আপনার যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। যতটুকু বলেছে ততটুকু কি আপনি বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC, আমাদের স্টেশনের নাম ABC স্পেস ইয়েস। যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাহলে লিখবেন নো, লিখে দ্রুত পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, দ্রুত পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। বিরতির পরই ফিরে এসে আমরা জানবো কম্পিউটারের মাধ্যমে কত শতাংশ মানুষ আরিয়ানকে বিশ্বাস করেছে, কত শতাংশ মানুষ আরিয়ানকে বিশ্বাস করেনি। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আরিয়ানের একটি স্টুডিও ছবি ওখানে দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা সংবাদের বিরতি, একটু পরেই ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা, আপনারা আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে শুনছেন এবং এই অপ্রিয় সত্য শেষ পর্যন্ত আরিয়ানকে কোন জায়গাটিতে দাঁড় করিয়ে রেখেছে আমরা জানি না। সংবাদের ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 90.2। আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আরজে কিপ্রিয়া টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তিনি ফোনে আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলো, ঢেকে থাকা গোপন সত্যগুলো যেগুলো আজকে আমরা অনাবৃত করছি হাজার এবং লাখো মানুষের সামনে, সেগুলো তিনি আপনাদের সাথে বসে ফোনে তিনি শুনছেন, রেডিওতে শুনছেন এবং শোনার একটা পর্যায়ে তাকে আমরা ফোনে লাইভ কানেক্ট করব এবং আরিয়ানের যখন বলা শেষ হবে তখন তিনি বলবেন। তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, একটু আগেই আমরা কম্পিউটারের কাছে যে ব্যাপারটি তুলে দিয়েছি যে কত শতাংশ মানুষ আজকে আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলোকে বিশ্বাস করেছে এবং কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেনি, সেই পার্সেন্টেজের ব্যাপারটি আমরা এখন কম্পিউটারের কাছ থেকে জানবো এবং এই পার্টি নিয়ে কাজ করেছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। কম্পিউটারের কাছ থেকে আমরা দেখলাম প্রিয় শ্রোতা 97% মানুষ বলছে ইয়েস, 1% বলছে নো কমেন্টস এবং 2% বলছে নো। আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এইভাবে সাপোর্ট করবার জন্য এবং বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলবো, যখন SMS পোল দেওয়া হয় যারা JBSB শুনতে থাকেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব অংশগ্রহণ করবার জন্য, কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি খুবই 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 গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের জন্য। আপনারা যদি কখনো এরকম হয় যে আপনাদের অবিশ্বাস ব্যাপারটি এতটাই বেড়ে গিয়েছে যেটা 50% উপরে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটিকে থামিয়ে দেব এবং এটা আমাদের অনুষ্ঠানের যে মূল নীতি সেই নীতির মধ্যে রয়েছে। আমরা আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলোকে আজকে অনাবৃত করছি, আমরা ধীরে ধীরে ফিরে যেতে চাই আবার আরিয়ানের কাছে। এরপর যে আপনাকে বলছি আপনি যদি চলে আসতে চান আরিয়ানকে দেখার জন্য, আরিয়ানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, অনেকেই ছবি নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন, কেন মুখটা ভালো করে দেখা যায় না, কেন ছবিটাকে পুরোপুরি প্রকাশ করা হয় না। দেখুন, আমরা কিন্তু আরিয়ানকে পেনাল্টি দেওয়ার জন্যে, আরিয়ানকে ধরিয়ে দেওয়ার জন্যে কিংবা আরিয়ানকে পুরোপুরি প্রকাশ করবার জন্যে JBSB করছি না। আমাদের JBSB করার মূল মোটোটা কি? মূল মোটোটা হচ্ছে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, এবং সেই মানুষটি নিজের বিবেকের বোধ থেকে যদি এখানে এসে স্বীকার করেন যে কি ভুল করেছেন এবং তিনি যদি না চান যে তার মতো ভুল আর কেউ না করুক, তাহলে সেই মানুষটাকে পেনালাইজ করা আমার দায়িত্ব না এবং JBSB সেটা দায়িত্ব না। এবং প্রিয় শ্রোতা, তিনি যখন এটা স্বীকার করেন তখন লাখো মানুষ তার কাছ থেকে শেখেন, সেখানে এই অর্থে যে তারা তার মতো ভুল করতে পারতেন কিংবা তার মতো ভুলের মধ্যে রয়েছেন কেউ কেউ, তারা তার পরিণতি দেখে সচেতন হন এবং তারা ওখান থেকে ফিরে আসেন। তো যে মানুষটি এই অর্থে JBSB তে আসছে সেই মানুষটিকে আমরা পুরোপুরি ছবি দিয়ে কিংবা আইনের হাতে সোপর্দ করে দিয়ে আমরা তার বিপদটা কেন ডেকে নিয়ে আসবো? একই সাথে আমরা এই কথাটিও বলতে চাই যে যে মানুষটি আজকে এখানে প্রকাশ করছে তাকে যদি আইনি সংস্থা ধরে কিংবা সে যদি স্বেচ্ছায় ওখানে সমর্পণ করে, তারপরে এই অনুষ্ঠানটিকে যদি এভিডেন্স হিসেবে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এভিডেন্স এবং এটা এক ধরনের স্বীকারোক্তি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা হা না এবং সম্পূর্ণ
আমরা ঢাকাটা ঢোকালাম, যখন গাড়িটা নিয়ে আসলাম তখন আমাদেরকে বললো যে তোর নাম, আমার পরে ভাই গাড়িটা ড্রাইভ করলো, এর ভিতরে
উনি চলে আসছেন।
হ্যাঁ, উনি চলে আসছে, কেননা আমি জানি না কি জন্য, এখনো পর্যন্ত আমি জানি না সেটা কি জন্য সেদিন উনি আসছিলেন। তো উনি বলতেছিলেন যে তোর নাম, নামার পরে যে ব্যাকআপ টিমটা কথা বলেছিলাম ওই ব্যাকআপ টিমটাকে কি জেনে একটা নির্দেশ দিল, নির্দেশ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম 4টা আনস্পিড করলো আর একটা মানে প্রায় রামদা টাইপের একটা বের করলো। তো আমাকে দিল, আমি একটা আর্মস নিলাম, আমাকে আর্মস দিল যে এটা নিয়ে
প্রথম আপনি আর্মস ছিল,
এই প্রথম আমি আর্মস ছিলাম।
কি ছিল ওটা?
ওটা 0.65
পিস্তল। ওকে,
আমাদেরকে তখন ওই মানে বেশি দামি টাইপের ওটা দেয় না, কেননা যে ওটা বুঝলে হতো, ওনারা চায় কি যে আস্তে আস্তে বুঝুক। তো গেল, তো নিলাম, নেওয়ার পরে আর একটা যে আমি একটু কথা বললাম না যে আমার সাথে ফিল্ড আরেকজন ছিল যে একটু আমার সাথে একটু মানে এই টাইপের হেলদি, তো ওকে দিল রামদা। তো বললো যে তোর একটা কাজ কর, ও ওইখানে ওইখানে ব্যাকআপ টিমের একজন সদস্য যে মেন ছিল তাকে আমাদের দায়িত্ব দিয়ে দিল। ওকে, দায়িত্ব দিয়ে দিল, বললো যে ও আমাদেরকে লিড করলো যে তোমরা এই এই পয়েন্ট গুলোতে দাঁড়াও বা বসো, ওর ভিতরে আর একটা কথা বলি, ভাইয়ের সাথেও কিন্তু অটোমেটিক ছিল একটা,
মানে হচ্ছে পিস্তল,
ওটা ছিল হেলদি আর ওর জ্যাকেট পরছে সে সময়টা, ওই রামদানটা আর একটু ই ছিল, ওর ইটা গলাটা আর একটু উঁচু ছিল, রামদানটা পিছনেটুকু যে দেখবে এটা দেখা যেত না, তো এটা উনি ওই দুজন ঢুকলো আর আমাদেরকে চারটা পয়েন্টে বসে দিল, প্লাস ওই ছেলেটা যে আমাদের লিডে ছিল পাঁচটা, সব মিলে পাঁচটা পয়েন্টে, তা আমি নিলাম, আমি দাঁড়ালাম একদম ইসের কাছে, দরজার কাছে, উনি যে ক্যাশে ঢুকলো মানে যে ম্যানেজারের কাছে। ও এখানে আরেকটা কথা বলে রাখি যে ভালো কিন্তু অনেক ভালো ভালো কার পার্কিং বা কার কোম্পানি এরা কিন্তু এই কাজগুলো করে, এবং এদের সাথে কিন্তু যে গাড়ি চলাচলকারী যে মানে এইটা সিন্ডিকেটটা এদের সাথে কিন্তু এদের খুব ভালো লিঙ্ক, খুব ভালো লিঙ্ক, আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন ভালো কোম্পানি এই কাজগুলো করে,
কোম্পানির সাথে রিলেশনশিপ,
হ্যাঁ এইগুলোর সাথে রিলেশনশিপ আছে, কেননা এটার কারণটা কি এটা বলে নি যে ধর আপনি গ্যারেজে দিলেন, গ্যারেজে দিলেন গাড়িটা, তো ওই গাড়িটা করে কি ওরা চেসিং নাম্বার বা চেসিং নাম্বারটা না, বিশেষ করে চেসিং নাম্বার বানানোর কোনো ব্যাপার না, এটা পার্টসগুলো আছে না, পার্টসগুলো ধরেন যেটার দাম 90,000 সেটা আপনি 50,000 বা 70,000 টাকা দিয়ে পাবেন,
মানে পুরো গাড়িটা বিক্রি করে না, খুলে খুলে পার্টসগুলো,
খুলে খুলে পার্টসগুলো বিক্রি করে,
ওকে, এবং এই খোলার ব্যাপারটা 10-15-20 মিনিটের
মধ্যে, না 20-25 মিনিটের ভিতর,
20-25 মিনিটের মধ্যে,
তখন তৎকালীন সময়,
আচ্ছা আপনারা যে গাড়িটা চুরি করলেন মাসটা, এটার প্রাইস কত ছিল আনুমানিক?
তখন তৎকালীন সময় ছিল প্রায় 15-20 লাখ,
15-20 লাখ, এই যে এই গাড়ি
তখন নতুন আসছে, তখন মালটা কিন্তু নতুন আসছে,
ওকে, এই গাড়িটা যখন আপনারা চুরি করলেন, করার পরে আপনারা যখন এই কাজটা দিলেন,
এবং ব্র্যান্ড নিউ, আরেকটা কথা বলি, ব্র্যান্ড নিউ,
ব্র্যান্ড নিউ, আপনারা নিশ্চয়ই অনেকদিন ফলো করেছেন, ভালো গাড়িগুলোই ফলো করেন, কাটলেন ভাঙলেন যাই করলেন, এটা হলো গ্যারেজে, গ্যারেজে হওয়ার পরে এই পার্টস গুলো কি সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো নাকি আলটিমেটলি আমার কোম্পানির কাছে চলে যেত?
আমি এটাই বলতেছি যে উনি যখন ঢুকলেন তখন দেখলাম কি যে যে ওই যে ওই গ্যারেজটার মালিক বা যাই বলি না কেন, ম্যানেজার ট্যানেজার যাই বলি না কেন, মালিকই, কেননা এগুলো ডিল করে ওই গ্যারেজের মালিক গুলা বেশিরভাগ সময় 80% এই মালিক গুলাই এটা ডিল করে, তো ওর পাশে একটা লোক প্রায় সম্ভ্রান্ত বললো, বলতে পারে তার চাল চলন দেখলে আপনি বুঝতে পারবেন যে হি ইজ রেসপেক্টেড পার্সন,
ওকে,
কেননা পরে শুনলাম যে সে একটা ভালো মোটামুটি একটা ভালো নাম করা বাংলাদেশের পার্টস কোম্পানির যে মানে খুব হাই লেভেল পজিশনে আসছে,
ওকে,
পরে জানতে পারছি, এটা অনেকদিন পরে জানতে পারছিলাম, তো তারপরে তো বসে থাকলো, বসে থাকার পরে অ্যাট ফার্স্ট উনি করলো কি আমার বড় ভাইটা, আমি মানে আমার আবার একটা ই আছে, আমার কতগুলো আমি মনে করি, আমি নিজে মনে করি আমার কতগুলো গুণ আছে, যেরকম চোখ দিয়ে বা মানুষের কথা কিছুক্ষণ শুনলে বা মানে লিপ রিডিং যেটাকে বলে, আমি ওরকম মোটামুটি ভাবে কিন্তু ভালো মতো পড়তে পারি, প্লাস যে আমার ধরেন ধরেন আমার পিছনে কেউ যদি আমাকে মানে মারতে যাবে আমি কিন্তু সেটা সেন্স মানে সিস্টেম আমার অটোমেটিক্যালি
কাজ করে যে কিছু একটা হচ্ছে,
কিছু একটা হচ্ছে, কিছু একটা আসছে, হ্যাঁ কিছু একটা আসছে বা আমাকে কিছু করতে যাচ্ছে, এবং আমার মনের ভিতরে কিন্তু তখন বাড়ি দিতে শুরু করে,
ইটস কলড সাবসিকুয়েন্ট মাইন্ড অ্যাক্টিভিটিস, এটা নিউ বিগিনার একটা ব্যাখ্যা আছে, ওকে ঠিক আছে,
তো ধরেন আমার এজন্য এজন্য এই একটা কারণে এটা বলে নিই ভাইয়া, এই একটা কারণে কিন্তু আমি খুব কম ধরা,
ওকে,
কেননা আমার এবং এই কারণগুলোতেই আমাকে পছন্দ করতো
গ্রুপের মধ্যে ইন্টেলিজেন্ট লোকগুলো কি ওরা প্রিভিলেজ দিত,
প্রিভিলেজ দিত,
হ্যাঁ, তারপর কি হলো আপনি বড় ভাই যেটা বলছো,
তো বড় ভাই তো উনি করলো কি আস্তে করে পিছনে মাদার পিছন থেকে মানে মেশিনটা বের করলো, বের করে রাখলো, রাখার পরে দৌড়ে ভাই মানে অনেক মানে হাসি খুশি ভাবে কথা বলতেছে, তো টাকা খেলো, জাস্ট আমি দেখলাম মানে টাকাটা নিতে যতটুকু দেরি 30 মিনিট, এর ভিতরে জাস্ট গাড়িটা ঢুকালো, যখন গাড়িটা বের করলো ভাই মানে আমি আপনি কি যে কোনো ই চিনতে পারবে না যে এটা কি সেই গাড়ি ছিল, ও এর ভিতরে আর একটা কথা বলিনি যে আমাদের যে ড্রাইভারটা ছিল যে যে ছেলেটা ওর আমার ড্রাইভিং লাইসেন্স টুডে তোর একটা ড্রাইভিং লাইসেন্স ছিল এবং খুব শক্তিশালী তার একটা ব্যাকআপ ছিল, এবং আর একটা কথা বলিনি যে আমরা যে আমাদের যে গ্রুপটা এরা কিন্তু সব কিছু অধিকাংশ হাই ফ্যামিলি থেকে আসা,
ওকে,
এবং এক একজনের পড়ালেখা খুব ভালো, এবং গেট আপ, গেট আপ দেখলে বলা যাবে না যে হি ইজ স্মাগলার বা অল মানে মাফিয়া, ওইটা কাজটা করার পরে আমি তখন অ্যাট ফার্স্ট পেলাম মনে হয় 30-40 বা 50, কারণ আমি অ্যাট ফার্স্ট এইভাবে করতে করতে আরো কাজটা এইভাবে করলাম, আপনাকে
প্রায় কটা গাড়ি করেছেন এরকম,
এরকম 3-4টা,
3-4টা গাড়ি আপনি পরপর ভাবে করে ফেলেছেন,
এর ভিতরে ছিল একটা রেন্টে কার,
রেন্টে কার মানে রেন্টে কার যেটা ভাড়া নিয়ে ওই কোম্পানির কাছ থেকে মেরে দিয়েছেন,
কোম্পানির কাছ থেকে মেরে দিয়েছি, এবং এটা ছিল ব্র্যান্ড নিউ হাই এসি গুলো আছে না যে বড় হাইয়েস্ট ওই হাইয়েস্ট,
আচ্ছা তো এই কাজটা কমপ্লিট আপনারা করলেন, আপনি এরকম 3-4টা কাজ করেছেন, আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের যারা আজকে এখানে শ্রোতা আছে তাদের জন্য কোনো সাজেশন কি আপনার পক্ষ থেকে আসে? আমি জানি আজকে আপনি আজকে স্বীকার করতে এসেছেন জীবনের অপরাধগুলো, এবং আপনি স্বীকার করবেন, এবং আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার জীবনে আপনি যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন সেই ঘটনা ট্র্যাপে আর কেউ পড়ুক। সুতরাং তাদের জন্য আপনার যারা বিশেষ করে গাড়ির মালিক বা যারা গাড়ি চালান তারা যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না হন, তাদের জন্য আপনার কোনো টিপস আছে যে এই কাজটা করলে আপনারা এই ধরনের ভায়োলেন্স থেকে মুক্ত থাকতে পারবেন?
যেরকম এরকম একটা আছে, এরকম যে সবচেয়ে বড় কথা যেটা বলবো, আমি যেটা রিয়েলাইজ করেছি যে নিজেদের সন্তানদের কখনো গাড়ি চালানো বা গাড়ি চালাতে বা গাড়ির লাইসেন্স নিতে দিবেন না, এরাই কিন্তু জড়িত হয়ে যায়। ফার্স্ট কথাই আমি বলবো যে ওদেরকে কখনো আপনারা বা 22-23 বা 25 বছর তখন ওদের ভিতরে একটা বুঝ আসবে, বোঝা আসবে যে না এটা আমার নিজস্ব সম্পত্তি বা এটা আমার বাবা মার সম্পত্তি, বা ছেলে বা মেয়ে যদি ওরকম হয়ে থাকে তাহলে দিতে পারেন।
ওকে, তার আগ পর্যন্ত আপনি লাইসেন্স দেওয়ার কথা মানা করছেন। ওকে, এটা হচ্ছে আপনার সাজেশন এক। দুই নম্বর হচ্ছে ড্রাইভার সিলেকশনের ক্ষেত্রে।
হ্যাঁ, ড্রাইভার এটা তো আমি বলবো ফার্স্ট, মানে অনেকে তো বলে যে ড্রাইভার দেখবেন, কিন্তু আমার সবচেয়ে প্রথম কথা হলো ছেলে মেয়েদেরকে দেখতে হবে।
আচ্ছা,
দ্বিতীয়ত আমি ড্রাইভারে বলবো, কিন্তু ড্রাইভারের অনেক সময় আছে কি যে ড্রাইভাররা কিন্তু মানে জাল সার্টিফিকেট বানায় যে আমি 16 বছর বা 15 বছর অমুক লাইনে তমুক লাইনে, কিন্তু এটা যেন ওটা যেন তারা বিশ্বাস না করে। অনেক সার্টিফিকেট কিন্তু জাল করা যায়, এটা হিউজ। হ্যাঁ ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, আপনি নিজে যাবেন বিআরটিসিতে, ওনারা যেন নিজে যায় নিজে গিয়ে, হ্যাঁ এটা ঠিক আছে, ওকে ওয়েল ডান। আর থার্ড টাইম যে ওনাদের প্রতি যেন খেয়াল রাখে, যেরকম ধরেন অনেকে আছে না যে চোরাই তেলগুলাকে বিক্রি করে, ওদের সাথেও ওই বিশেষ করে ড্রাইভারদেরকে এটা যেন মানে খেয়াল করে যে ওরা কোথায় যাচ্ছে কি করতেছে বা কারোর সাথে যোগাযোগ আছে কিনা, প্লাস ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেন জেনে নেয়।
ড্রাইভার খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আর নিজে চালালেও অনেক সময় ট্র্যাপে পড়ে যেতে পারে, এটাও তো হতে পারে।
হ্যাঁ, এটাও বলতেছি, এটাও তো বললাম যে আগে বললাম যে নিজে ফ্যামিলি সন্তানদের কথা বললাম, যখন আপনি নিজে চালাচ্ছেন, ওকে ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজন ছাড়া বাকি যে ফ্রেন্ড, আমি এটা বলবো যে আমি ফ্রেন্ড তো বিলিভ করি না, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি ফ্রেন্ডরাই এই কাজগুলো করে।
মানে নিজে তো আছেই, নিজেকে তো কনভিন্স করা যাবে না, আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে কনভিন্স করে হলো বা যে কোনো ভাবে হোক আমাকে চাপে ফেলতে পারে। ওকে প্রিয় শ্রোতা, এই টিপস গুলো আপনাদের জন্য থাকলো ওর পক্ষ থেকে। ও নিজে একজন স্মাগলার ছিল ওই জায়গাটাতে, ও ওর সাজেশনটা দিয়ে গেল, বাকি ইউ আপনি কতটুকু ভাবে নিজেকে সচেতন রাখবেন। নাও আমরা এরপরে আসতে চাই, তারপর
যে আমি ওখান থেকে মানে আরো চিন্তাটা করলাম, করার পরে তো ওখানেই আমি একটু মানে মোটামুটি ফেমাস হয়ে গেলাম।
ক্লাস 9 এ থাকা অবস্থায় আপনার এই সময়টাতে ফেমাস, এবং আপনি কত টাকা আপনার কাছে ছিল? এই সময়টাতে এই টাকার মালিক আপনি ক্লাস 9 এ থাকা অবস্থায়, দ্যাট ইজ এনাফ। এই এনাফ মানি একটা ছেলেকে স্পয়েল করে দেবার জন্য এনাফ। ওকে,
তারপরে এই সময় আমার আরো বড় অফার আসলো যে আমার একটা আত্মীয় তার ছেলে একটা মানে সেই সময় সরকার দলীয় এক বড় কোন নেতার আন্ডারে ছিল, তো উনি আমাকে চাচ্ছিল না, কিন্তু উনি করেছে কি উনার যে টিমের আর একটা মানে এন্টি পক্ষ, তো মানে নিজেদের দলের ভিতরে তো এন্টি পার্টি থাকে, তো উনি করলো কি যে আরেক ভাই এসে আমাকে অফার দিল, আরিয়ান তোকে এরকম এরকম করবো, এরকম একটা পজিশনে নিয়ে যাবো বা এরকম। আমি তখন আর একটা কথা বলি, আমসের প্রতি আমার প্রচন্ড ঝোঁক,
আমসের প্রতি
প্রচন্ড ঝোঁক আমার ছোটবেলা থেকে, এটা আমি কাউকে জানি না, আমার মা বাবা পর্যন্ত জানি না।
আমস দেখলে ভালো না?
আমস দেখলে আমি
মুভিগুলো দেখতেন, সেই মুভিগুলো
এবং সবচেয়ে বেশি দেখতাম আর্মস। আর্মস দেখলে মানে অনেকে বলে না যে খাবার দেখলে মানুষের মুখ দিয়ে
লালা পড়ে,
আমার আর্মস দেখলে মুখ দিয়ে লালা পড়ে। আর আমি বেশি ইউজ করতাম মানে ছোট আর্মস, স্মল আর্মস, প্লাস আমি এখন ইউজ করতে মানে এখনো আমার কাছে আছে, আমি ইউজ বলবো না, এখনো আমার কাছে দুটো আছে। এখন আমি 0.9 mm, যে আমার স্বপ্ন ছিল ওই যে ভাইয়ের কাছে আমি দেখছি, আমার সেটা স্বপ্ন ছিল, এবং ওটা আমি 2-2.5 lakh taka দিয়ে কিনেছি নিজে।
ওকে, আমরা স্টেপ বাই স্টেপ দিতে চাই প্রিয় শ্রোতা, আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আজকে যাহা বলিব সত্য বলিব লাস্ট এন্ড আসলে কি। ওকে, হ্যাঁ, তারপরে আপনার একটা অফার আসলো, সেই সময়ের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তারপর
তো অফার আসলো, বললো যে তোর এটা এটা দিব তুই আয়। তো আমার তো তখন মনে হলো যে আমি তো করে ফেলছি অনেকগুলা, তো আমার সাহস আছে, তো এখন আমি ও আর একটা কথা বলি, আমি কিন্তু ভাইয়ের সঙ্গে কখনো যেতাম না, কেননা আমি জানি যে আমার ভাই এই একই গ্রুপে কাজ করে, কিন্তু মানে উনি করতে ওই নেতাটার আবার পক্ষ এন্টি পক্ষ দুইটাই ছিল, মানে ওনার নিজের দলের ভিতরে।
ওকে,
যে ধরেন আমি ভালো কাজ পারছি, ওই লোকটা ভালো কাজ পারতো, যে ওর কাছে বেশি কাজ আসতো, ওর কাছে বেশি কাজ কম কাজ আসতো, এই যে এখানে একটা মানে ই তৈরি হয় ই গণেশ, কেন না আমি এত বছর ধরে কাজ করতেছি ভাইয়ের সাথে আসি, আমাকে এত কম কাজ দেয় কেন, আমাকে একটা বেশি কাজ দেয় না কেন, এটা একটা যে আক্রোশ।
আপনার আক্রোশ
না আমার না, ওই যে আমার যে এন্টি পক্ষে যে আমাকে ই করেছে অফার দিয়েছে, হ্যাঁ আমার ভাইয়ের প্রতি তার একটা আক্রোশ ছিল।
আচ্ছা, এক ধরনের পার্সোনাল দ্বন্দ্ব ছিল,
পার্সোনাল দ্বন্দ্ব ছিল, তার কথা ছিল যে আমি যেভাবে হোক আমার কম আছে আমি এমন একটা ছেলেকে ইনভলভ করবো যে আমার গ্রুপটাকে উপরে তুলে দেবে।
এবং সেক্ষেত্রে টার্গেট ছিলেন আপনি?
আমি আমি জানতাম ওই লোকটা ওখানে আসবে, তারপর আমি ঢুকেছি, কেননা আমার অফারটা কিন্তু অন্য অন্য যে কাজগুলা যারা করতো তাদের থেকে বেশি। ঢোকার পরে অ্যাডভান্স আমি পেলাম দুটো আমি দেওয়ার পরে আমি ইউজ করতেছি। এর ভিতরে একটা কথা বলি, তো ওই ভাইয়ের সাথে আমার মানে কাজ আমি অটোমেটিকলি করে যাচ্ছি, কিন্তু আমার ওই সময় আর এসএসসি আমি টেনে উঠে গিয়েছি এবং আমার এসএসসি বলতে গেলে এক বছর আছে আর হাতে। এসএসসি পরীক্ষা বড় পরীক্ষার এটা একটা ক্রুশিয়াল টাইম, তো আমি নয় মাস মানে বারো মাস তো নয় মাস ওই লাইনটাতে ছিলাম, ঠিক আছে। আর বাকি এর আগে তিন মাস আমি আগে আমি ছেড়ে দিয়েছিলাম, যাই হোক ওটা পরে আসছি। তো ওই সময় যখন ছিলাম তো ওটার পরে আরো দুটো অস্ত্র পেলাম, যখন আমার হাত দেখলো তখন আরো দুটো অস্ত্র দিল।
কিন্তু এই অস্ত্রগুলো আপনাকে একের পর এক কেন দিচ্ছে? আপনি তো আপাতত কোনো পারপাস সার্ভ করছেন না।
আমি আমি আই এম দ্য সুপিরিয়র।
ও আপনি বস, সেই অর্থে
আই এম দ্য সুপিরিয়র মানে
চালানোর জন্য
ফর দিস।
দ্যাটস ওয়াই যারা ভালো চালাতে পারে তাদের কাছেই দেওয়া হচ্ছে।
আমি এক কথা বলতেছিলাম যে তার ডান হাত,
সো ওয়ান কাইন্ড অফ বডিগার্ড বলে যেতে
পারে, বলে যেতে পারে।
সো আপনি যখন এগুলো নিচ্ছেন এই সময়টাতে আপনি কোনো ফায়ারিং করেছেন, অপারেশন করেছেন?
এটাই আমি বলতে চাচ্ছি, যেরকম সে সময় যে সরকার দলীয় যে দলটা ছিল তার যে মানে বিরোধী দল, তো এর ভিতরে একটা কথা বলি যে বিরোধী যে পক্ষটা ছিল ওই সময় একটা বড় সন্ত্রাসী ছিল, ওর সাথে আমার যে যে আমি যার হয়ে কাজ করতাম প্লাস যে আমার যে লোকটা আমার যে পরিচিত লোকটা ওর সাথেও একটা দ্বন্দ্ব ছিল। ওর সময় হলো কি যে দুজনের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু যখন একই যখন মানে বলে না যে শত্রু শত্রু কিন্তু মানে শত্রু শত্রু কিন্তু তোমার বন্ধু, একটা কথা আছে শত্রু শত্রু কিন্তু তোমার বন্ধু, অতএব সেই হিসাবে ওর যেহেতু আমরা দুজন শত্রু তাহলে ওর একই শত্রু, আমাদের কিন্তু একই শত্রু, তাহলে আমরা বললাম কি ওকে এলে এক করে দিলাম জাস্ট ওই একটা কারণে ওকে মারবো। এখন আমরা ই করে নিলাম এক হলাম, এবং আমাদের এটা ইচ্ছে ছিল যে এখন তো শুধু শুধু মানে ঝগড়া করা যাবে না, কি করা যায় আমরা কোন একটা বিষয় তৈরি করলাম, এই কারণে আমরা তৈরি করবো, আমরা এই কারণটাতে আমরা ঝগড়া করবো। তো আমার এই দায়িত্ব দিল বড় ভাইকে, যাই হোক মানে আমি এখানে বলতেছি না কোনো বড় ভাই, যে কোনো একটা বড় ভাইকে দেওয়া হলো।
ওকে, যারা আন্ডার আপনি কাজ করছেন?
হ্যাঁ, তো দিল। তা এর ভিতরে বললাম কি ওই জিনিসটা তো ওর ভিতরে ঢুকাই দিলাম যে আমাকে অপমান করছে, এখন আমি প্রতিশোধ নিব।
শ্রোতাদের জন্য সেটা হচ্ছে যে আপনি একটা গ্রুপে যখন আপনি আবিরের সাথে ছিলেন তখন এক ভাইয়ের সাথে আপনি কাজ করতেন, ভালো একটা অফার পেয়ে আপনি গ্রুপটা শিফট করলেন, এবং যে গ্রুপে আপনি গেলেন সেই গ্রুপ মোটামুটি ভালো কাজ পেত না, কিন্তু আপনাকে টার্গেট করে আপনাকে ওরা হায়ার করেছে। কিন্তু আমরা জানতে পেরেছি সেই গ্রুপটা মোটামুটি একটা খুব ভালো পলিটিক্যাল নেতার আশ্রয়ে সেই সময় ছিল, সেই সময় সরকার দলীয় যারা ছিলেন সেই নেতার কোন একজনের আশ্রয়ে কাজ করতো। আপনাদের এই দুই গ্রুপের মধ্যে একটা খারাপ সম্পর্ক ছিল, এবং সেই খারাপ সম্পর্কটা এই কারণেই যে কাজ পাওয়া না পাওয়া নিয়ে, এবং কোন একটা প্রজেক্টে কোন একটা অপারেশনে এই দুই গ্রুপই এক হয়ে গিয়েছে, কারণ দুই গ্রুপের শত্রু মূলত একজন। হ্যাঁ, এবং সেই জায়গাটায় আপনি মান সম্মানের কোন একটা বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি একটু জানতে চাই মান সম্মানের বিষয়টা আসলে কার?
মান সম্মানের বিষয়টা যে আমরা যাকে হেয় করছি, যে মানে বিরোধী দলের লোকটা, মানে আমরা তাকে মেইনলি কোন একটা জাতীয় ভাবে তাকে হেয় করছি। ধরেন এদের সাথে যে বড় বড় নেতাদের যার হয়ে গেছে সে আবার খুব প্রস্টিটিউট টাইপের, মানে ওই জায়গায় যেতে খুব পছন্দ
করতো, যেতে সে খুব পছন্দ,
মানে প্রস্টিটিউশন বলতে গেলে ওই সব মেয়েদের কাছে যেতে সে খুব পছন্দ করতো।
যে নেতাকে আপনারা টার্গেট করেছেন?
না না না,
তাহলে
না, আমার যে বস
আপনি যার আন্ডারে কাজ করছেন সে প্রস্টিটিউটদের কাছে যেতে খুব পছন্দ করতো। ওকে,
তো করছে কি যে ওখানে কয়েকটা মেয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, তা ও বলছে যে এই নাম্বারটা এই কয়েকটা নাম্বার রাখো, তো রেখে তাহলে ওকে তুমি ফোন দিবা, ফোন দিয়ে কি করবা তাকে একটা কোন ট্র্যাপে ফেলবা।
ওকে,
এবং সেরকম একটা হাইলি মানে সেরকম মাইন্ডের একটা মেয়ে তারা পেয়ে গেছিল, এবং সেই মেয়েটা তাকে ফেলে দেয়, মানে ট্র্যাপে ফেলে।
আমি
বলছি ধরেন সে বলে কি যে মানে অনেকে বলে না যে ফোনে বলে না জান প্রাণ এই সব টাইপের কনভিন্স করেছে, করার পরে তাকে একটা রুমে নিয়ে আসছে, রুমে নিয়ে আসার পরে এখন শারীরিক সম্পর্ক করবে। এই সময়টাতে ওই ওদের আগে থেকে বলা ছিল যে এই সময়টাতে আমরা ইন করবো,
ওকে
ইন করবো, এবং ফটো বা ভিডিও বা যে লুকানো যে ক্যামেরা হাইট ক্যামেরা গুলা ওটা দিয়ে কোনো একটা ভিডিও করবো, ভিডিও করে তাকে আমি ট্র্যাপে ফেলবো। এবং আরেকটা কথা বলি যে বিরোধী দলের যে ছেলেটা আমার নেতা বলতে গেলে যে আমাদের টার্গেটে ছিল, সে কিন্তু একজন মানে তার বাবা মার কোনো পরিচয় নেই।
ওকে, তার সম্পর্কে আমাদের জানার দরকার নেই, আমরা শুধুমাত্র একের পর এক
এবং খুব বড় একটা সে লিডার ছিল,
খুব পাওয়ারফুল একজন লিডার ছিল,
পাওয়ারফুল।
ওকে,
তো ওকে আমরা ট্র্যাপে ফেললাম, তো ভিডিও ট্যাপে আমি অত সব জানি না, যাই হোক তাকে কোনো কিছু একটা করছে, ওইখানে যে অপমান বোধটা হয়েছে, যা তাকে বলা হয়েছে যে আমরা কিন্তু ছড়াই দেবো, তুই কিন্তু দাঁড়াইলে বা অমুক করলে তমুক করলে কিন্তু ছড়াই দিব,
ও ইলেকশনে যাতে না দাঁড়াতে পারে,
ইলেকশন বা ওর ওর প্রার্থী হয়ে কাজ না করতে পারে,
এক ধরনের ট্র্যাপ করে রেখে দিয়েছে, তুই যদি দাঁড়াস ইলেকশনে বা কোনো প্রার্থীর হয়ে কাজ করা শুরু করিস তাহলে তোর নাম ইজ্জত তো ডুববে ডুববে, সাথে ওনারটাও ডুববে,
ওনারটাও ডুববে,
দিস ইজ আ ট্র্যাপ। এতক্ষণ পরে আমরা পরিষ্কার হলাম এই ট্র্যাপটা ওরা করে রাখলো, তারপর
এই যে অপমানটা করলাম তার তো ইগোতে লাগছে, একদিন হচ্ছে কি আমরা তখন প্রস্তুত ছিলাম, আমরা তো প্রস্তুতি নেই বা এরকম, আমাদেরকে তো মানে স্পাই থাকে যে কোন সময় কখন কি থাকে, আমরা তখন মানে আল্লাহ আর কি বলবো, যাই হোক ওই দিন আল্লাহ মানে কি একটা কথা বলবো, ওই সময় ফেস টু ফেস হয়ে গেছি
ওনার সাথে,
ওনার সাথে, এবং আমাদের কিন্তু যে আমাদের যে ওই লোকটার যে পক্ষ, আমার অনলি আমার পক্ষটা ফেস টু ফেস হয়ে গেছে, আমার আমি যে পক্ষে কাজ করতাম সেই পক্ষটা ফেস টু ফেস হয়ে গেছে, যে আর একটা যে আমরা দুই গ্রুপ একসাথে গেছিলাম সেকেন্ড যে কমান্ড সে কিন্তু ছিল না তখন, সেদিন আমরা ছিলাম ধরেন সেই বসটা আর ছিলাম হলো আমরা প্রায় 8-9 জন 10 জন এরকম সবসময় চলতাম, কিন্তু আমাদের গ্রুপটা ছিল প্রায় 30-40 জনের একটা গ্রুপ এবং খুব বড় এবং খুব পাওয়ারফুল একটা গ্রুপ,
ওকে,
এবং আমার কারণে সেটা, কেননা আমি যখন বুঝতাম আমি কিন্তু শিখতাম, আমি বললাম না যে আমি বাস কিভাবে এগুলো বসে বসে শিখতাম, কিন্তু এবং আমি যখন শিখে ফেলছি তখন ওরা কিন্তু পারফেক্ট হয়ে গেছে,
ওকে,
তো দেখো আমরা তখন 10 জন বা 12 জন এরকম ছিলাম একসাথে চলতেছি, তখন আমাদের মুখামুখি হয়ে গেছে, আর ও তো মানে ইসের মতো খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় দেখে মানে ফেস টু ফেস হয়ে গেছে, তখন হয়েছে কি যে আমাদের বসকে তখন সে মানে সে তার কোনো ভয় ছিল না, সে এমন একটা আমার পার্সন ছিল মানে কিভাবে কি করলো আমি বুঝতে পারিনি, সে এখান থেকে অস্ত্রটা টান দিয়ে বের করলো ফায়ার করলো দুটা বসকে আমার বসকে ফায়ার করলো, আমি করলাম কি আমি কিছু করে আমি তো পড়ে গেলাম, পাশে ছিল ময়লার ই কর্পোরেশন সিটি কর্পোরেশন যে ময়লার ই গুলো আছে না কি বড় ট্রলিটা, আমি লাভ দিয়ে পড়লাম ওর পিছনে, আর আমার লোকজন সব শত্রুবঙ্গ গেলো, আর একটা ছেলে বললো কি বস্ত্রের টান দিয়ে ওর ও পশিয়ে পড়লো বস্ত্রের নিচে ফেলে দিল লাগলো ওর লাগুক, এভাবে করার পরে আমাদের কাছে ছিল আমার কাছে ছিল তখন 4টা, তখন আমি করলাম কি 2টা বার করলাম আর বললাম কি যে বাকি যে যারা পারস তারা আমার পিছনের থেকে বাইর করে ফায়ার করা শুরু করে, তাহলে বাঁচতে পারবো না এখান থেকে মরে দেবো আমরা মরে যাবো, কেননা ওরা তো ওইভাবেই করে আসছে যে আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু আমরা তো সেভাবে প্রস্তুত নাই,
ওরা কয়জন ছিল
ওরা প্রায় 30-40 জনের মতো ছিল,
ওকে
মানে আমাদের ডাবল এক কথা,
ওকে,
তো এখন আমরা তো
এই ফাইটটা কোন এলাকায় হচ্ছিল,
এটা হচ্ছিল যে দেখো ওই 7 রাস্তার ওইদিকে
তেজগাঁও 7 রাস্তা, ওকে,
এবং আর একটা কথা বলি যে আমার মানে 40% বা 50% বলতে পারেন এই আশেপাশেই হয়েছে, তো ওখানে ফাইটটা হলো 7 রাস্তা, আর একটু যে ইগুলা ছাড়ে পাম্প টাম্পের আগে যে ইগুলো আছে না টেক্সটাইল বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট বা ওই যে যে খালি জায়গাগুলো আছে ওইখানে ওই যে মানে একটা রোডগুলা রোডগুলা ওইখানে পেতে গেল,
তারপর কি করলেন
ওখানে তো গোলাগুলি করলাম কোনো মতে হাসির পাশের বেঁচে আসলাম,
আপনার বসের কোনো গুলি লেগেছিল
না লাগেনি আমাদের জন্যই
কেউ কোনো হতাহত হয়নি,
হ্যাঁ দুজন আমাদেরকে মানে একজন স্পট ডেড একজন আহত গুরুতর আহত হয়েছিল,
যে স্পট ডেড হলো তার লাশটা নিতে পেরেছিলেন,
লাশটা পরে আমি আমরা খুঁজে পাইনি,
এবং আপনারা জানেন না
তারা মনে হয় শোডাউন করছে, এবং আমাদের ও আর একটা কথা বলি এটা নিয়ম ছিল যে শোডাউন করা,
শোডাউন মানে
শোডাউন মানে ধরেন তার লাশ নিয়ে বলতো যে এই দেখ আমরা এটা মারছি চীন সমগ্র এরকম এরকম বলতো আর কি, যে ওই ওই দলের অমুকরে মেরে ফেলছে, কিন্তু
হু সেই সময়টাতে যে গোলাগুলিটা হলো পরদিন কোনো পত্র পত্রিকাতে বা কোনো জায়গায় এই খবরটা এসেছিল,
হ্যাঁ
কোন পত্রিকাতে এসেছিল
এটা হলো প্রবলেম মানে জনকণ্ঠতে,
হ্যাঁ তারপর
তো ওরা ফলো করে প্রচার করতে দিল না, খুব ছোট করে আসলো খুবই ছোট করে আসলো আমরা পরে দেখতে পাচ্ছি, তো গেল আমি তখন বললাম কি যে আল্লাহ আমার এই পথার দরকার নেই,
ভয় পেলেন
আমি এই প্রথম ভয় পেলাম, কেননা যে পরিমাণে আমি হ্যাঁ আমি শুট আউট করে আমি আর একটা কথা বলি সেখানে শুট আউট করে আমি 5-6 জনকে ফেলে দিলাম মানে আহত করছিলাম,
আহত করেছিলাম
গুরুতর আহত গুরুতর আহত আমার শুটে হয়েছে তখন পর্যন্ত মার্ডার এই টাইপের শুট আমি জড়াইনি,
তখন পর্যন্ত আপনার হাতে কোনো মার্ডার হয়নি
না, আমি করলাম কি ওটা বাদ দিয়েছিলাম খুবই কষ্ট হয়েছে ওর কাছে ছুটার জন্য,
আপনি মানে যে নতুন বসের আন্ডারে গেলেন ওনার কাছ থেকে আপনি ছুটতে চাচ্ছেন,
হ্যাঁ ছুটতে চাচ্ছি এবং খুব কষ্টে আমি ছুটছি,
কেন কষ্ট হলো
লুকাইছিলাম, কেননা আমি তার কিন্তু অধিকাংশ মানে ধরেন খুঁটিনাটি খবর গুলো কিন্তু জানতাম জেনে ফেলেছিলাম, কেননা তার সাথে চলতে হতো আমাকে, এক কথা আপনি যে বললেন না যে মানে বডিগার্ড টাইপের
ওইরকম হয়ে গেছিল। অতএব তার খুঁটিনাটি মোটামুটি সবকিছু জেনে ফেলছি না। তা এটা হলো কি আমাদের, ও আর একটা কথা বলি, এখানে আরেকটা নিয়ম আছে, ধরেন আপনাকে হয় কাজ করতে হবে আর না হলে আপনাকে মরে যেতে হবে, মার্ডার করে ফেলবে,
ওকে,
আর না হলে আপনাকে খুব কষ্টে লোকায় থাকতে হবে, আপনার একটাই শাস্তি সেটা হলো মার্ডার।
মানে এইখানে আপনার পা দেয়া মানে হচ্ছে আপনি এখান থেকে কখনো বের হতে পারবেন
না, বের হইলে মার্ডার, আর না হলে খুব কষ্টে, যদি কোনো হাই সোসাইটি ফ্যামিলি হয় তার বিদেশ চলে যায় বা খুব গোপনে থাকে।
তো আপনি ওই সময়টাতে গোপনে চলে গেলেন?
গোপনে চলে গেলাম।
আপনার ফ্যামিলি সম্পর্কে উনি জানতো না?
না, আমার ফ্যামিলি কখনো হতো না, কেননা আমি এমন ভাবে করতাম, ধরেন আমি স্কুলের ড্রেস পরে গেছি, ড্রেস পরে যাওয়ার পরে আমি কাজ টাজ করে আবার সুন্দর মতো স্কুলের ড্রেস ড্রেস পরে আবার শাওয়ার টাওয়ার নিয়ে দিয়ে আমি আবার আসতাম।
যেই বড় ভাইয়ের আন্ডারে আপনি কাজটা করছেন তিনি আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো না?
আমার ফ্যামিলি ওই যে আমার যে ইটা ছিল ওই যে ওই যে লোকটা আমাদের কাছাকাছি ছিল ও সম্পর্কে জানছে, ও আমার আমার কি হয় বা কি হয় সবকিছু তো ও বের করে আনছে, নাহলে তো আমাকে ওর মানে দলে ইনভলভ করতো না।
ওকে, যাই হোক, কেন আপনি এক ধরনের হাইড অ্যান্ড সিক গেম যেটাকে বলে আপনি এক ধরনের বের হয়ে আসার চেষ্টা করলেন এবং আপনি সেটা পারলেন ছয় মাসের মাথায়। তারপর
তো এইভাবে করে আমি বললাম তো ছয় মাসে খুব পড়ালেখা করলাম এবং গোল্ডেন প্লাস আমি পেয়ে ফেললাম। যে বললাম যে এট ফার্স্ট আমি আপনার
মানে আপনি মাত্র ছয় মাস পড়াশোনা করেছেন। ওকে, বুঝতেই পারছেন যে কতটা মেধাবী, প্রচন্ড মেধাবী, ওর বর্ণনাতে মাসুদ রানার গল্প এসছে বেশ কয়েকবার। যাই হোক, হ্যাঁ, তারপর
তো আমি করলাম, ওর পরে আমি মোটামুটি ভালোই জীবন কাটাচ্ছিলাম। ওখানে আর একটা সমস্যা হলো যে আমার জীবনে খুব একটা ইচ্ছা ছিল সিএ পড়বো, আমার ইঞ্জিনিয়ারিং লাইনে আসার খুব কোনো ইচ্ছা ছিল না। এখানে আবার আমার ফ্যামিলিকে টেনে আনছি, এখানে আমার ফ্যামিলিও দাঁড়িয়ে গেছে আমার মানে এই কারণটা আর একটা দেয় ডিমোশনটা আবার যে শুরু হলো এই ডিমোশনের জন্য আমার ফ্যামিলি আবার দেয়।
মানে আপনি চাচ্ছিলেন যে এসএসসি পাশ করার পরে আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন,
কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে,
কিন্তু আপনার ফ্যামিলি বলছিল যে না তোমাকে ইঞ্জিনিয়ারিং হতে হবে, ইঞ্জিনিয়ারিং হতে,
হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হতে হবে। এবং আমার মা বললাম না যে আমি আমার মার প্রতি খুবই দুর্বল, আমার মা যদি একটু গিয়ে দাম শেষ,
ওকে,
তখন আমার মা বললো যে বাবা, আর আমি একটা কথা বলি যে আমাদের এরকম একটা ফ্যামিলি যে আমার ভাই বোন কেউ কোনো ডাক্তার বা কোনো কমার্স লাইনে নেই, আমরা সব ইঞ্জিনিয়ার।
অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি, আমি প্রথমেই বলে নিয়েছি যে অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি সন্তানও, এবং ওর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা এতটুকুতে নিশ্চয়ই আজ করতে পেরেছেন যে ও ধীরে ধীরে কোন জায়গাটায় যাচ্ছে, কিন্তু এর মাঝখানে ওর যে ব্রিলিয়েন্সি সেটাও কিন্তু আমরা ফোকাস করেছি। দেখা যাক আমরা শেষ পর্যন্ত কিসের মুখোমুখি হই। হ্যাঁ, তো আপনাকে বাধ্য করলো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার জন্য?
ইঞ্জিনিয়ারিং, তো আমার বাবা, আবার একটা কথা বলি, আমার বাবা আমার মাকে খুব খুবই ভালোবাসে, তো দেখি আমার মার জন্য আমার বাবারও ইচ্ছে ছিল যে আমি, কেননা আমার বাবা কিন্তু খুব ভালো, এবং আমাদের বাবার যে ফ্যামিলিটা ওই ফ্যামিলির ভিতরে আমার বাবা প্লাস আমার ছোট চাচা আর আর আমার আর এক চাচা মিশ্রিত চাচা, ওই চাচাটা মানে খালি এডুকেটেড ছিল, প্লাস এখানে আমার বাবা ছিল 1971 ওনার বয়স ছিল প্রায় আমার বাবা বলছে যেটুকু যে 10-12-15 বছর এরকম ছিল, উনি যুদ্ধ দেখছে। এবং আর একটা কথা বলিনি, আমার সবচেয়ে এখানে গর্ব যে আমার নানা
কাজগুলো সেগুলো কমার দৃষ্টিতে দেখা শেষ পর্যন্ত সম্ভব কিনা আমরা জানি না। হ্যাঁ, তারপর
তারপরে গেলাম, যাওয়ার পরে তো আমি ওখান থেকে ছেড়ে চলে আসলাম আল্লাহর রহমতে, ওখানে কোনো মতে ভালো মতো ই করে আসলাম। তো ওখানে গোল্ডেন প্লাস ছিলাম, তা আমার বাবার আমার ইচ্ছা ছিল সিএ পড়ার, আমার বাবাও বলতেছিল যে মানে ভালো একটা কলেজে, খুব নাম করা একটা কলেজে ভর্তি করে দিবে, আমার বাবা যেখানে পড়ছে তার বিএ যেখানে পার করে আসছে, বিএ কি বলে
ডিগ্রি
ডিগ্রি যেখানে পাস মানে পাস করে আসছে ওখানে তিনি আমাকে ভর্তি করে দেবেন। তখন আমার মা বললেন না, পরে আমার মা বললো ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমি তো মানে আমি জানতাম যে একটা মানুষ কিন্তু বুঝতে পারে তার যোগ্যতা কতটুকু, অনেক কিন্তু অনেক মানুষ বুঝতে পারে যে আমার যোগ্যতা কতটুকু, যে আমি সায়েন্স নিয়ে কি ক্যারি করতে পারবো না কি পারবো না, তা আমি কমার্সে গেলে কতটুকু আমি সাইন করতে পারবো আমি কিন্তু বুঝতাম, কিন্তু আমার মার জন্য আমি পারিনি। ওকে গেল, এর জন্য আমার মা এখনো আমাকে দোষারোপ করে। তো এরপরে আমি নিলাম, তো আমি একটা ভালো কলেজে ই করে ফেললাম, আমার হয়ে গেল হয়ে গেল, খুব নাম করা একটা কলেজে আমি ঢুকে গেলাম। তো ওই ঢুকে যাওয়ার পরে ওখানে আমার মা পড়াবে না, আর একটা ঝামেলা হলো ওখানে আমার মা পড়াবে না, আমাকে এলাকায় একটা ভালো একটা নাম করা কলেজ ওখানে এসে পড়াবে। আমি বলছি না আমি ওখানে পড়বো না, আমার মা বলে না ওখানে পড়াবো, এই নিয়ে এলাকা লাগি মানে ঝগড়াঝাটি এক পর্যায়ে, পরে এই যে এই যে এলাকাটাতে আছি এই এলাকারই কোনো এক মানে বাংলাদেশে খুব নাম করা একটা কলেজে আমি চান্স নিলাম।
ওকে,
তো চান্স নেওয়ার পর
This track
track was downloaded from FusionBD.com.
ওটা ছিল সরকারি কলেজ, আর সায়েন্সের যেহেতু কলেজ তো সরকারি কলেজ আর বুঝেন তো সরকারি, কেননা আমি একটা মানে এক কথা বলতে গেলে আধা সরকারি বা প্রাইভেট একটা স্কুলে থেকে বেরোছি আমি, যেরকম একটা মানে কিসের ভিতর থেকে এসেছি,
রেস্ট্রিকশনটা অনেক বেশি ওপেন হয়ে গেল,
ওপেন হয়ে গেল। তো এখানে আমি মানে খারাপ রেজাল্ট করে ফেললাম, আর আমি এটাও বলি যে আমার সায়েন্স তখন ধরতো না, মাথা ধরতো না, কেননা এসএসসি সায়েন্স আর ইন্টারনেট সায়েন্স কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য আমার কাছে মনে হয় যা আমার কাছে। তো ইন্টারে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, গেল তারপরে কোনো মতে আল্লাহর রহমতে আমি রিনাউন্ড ভার্সিটিতে মানে যখন রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোর পর রিনাউন্ড ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম কোনো মতে আল্লাহর রহমতে, আমি জানি না আল্লাহর কোন রহমত ছিল আমার।
ওকে, সরকারি বা বেসরকারি?
আধা সরকারি।
ওকে, আধা সরকারি একটা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়ে গেলেন, তারপর?
তো আধা সরকারি ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। তো এরপরে এখানে আমি বলি যে যখন বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম, চান্স পাওয়ার পরে তখন ওই তখনও কিন্তু আমার লাইফটা ভালো মতো চলতেছে, আমি তখন ওয়ান টু ওয়ান পার করছি, ওয়ান ইন টুতে যখন আমি আসলাম তখন আমার একটা ছোট ভাই ছিল, ওর বাবা ছিল টিচার, এবং আমার যে ছোট দুইটা ভাই, এই ছোট দুইটা ভাইকে আমার ছোট দুইটা ভাই আছে, তো এদের তো পড়াইতো এবং আমার স্কুলেই তারা চান্স পেয়েছে, এখনো তারা স্টিল না পড়তেছে।
ওকে,
তো ওখানে চান্স পাওয়ার পরে ই করলো মানে চান্স পেলো এবং ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, এবং ওনার ছেলেকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম, কেননা আমার ছোট ছিল সে, অনেক ছোট ছিল, তো ছোট ভাইয়ের মতো দেখতাম। তখন সে একদিন আমাকে বলতেছে, ও এর ভিতরে একটা কথা বলিনি, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল।
কোন সময়টাতে এটা?
এটা হলো আমি যখন মানে ভার্সিটিতে ভর্তি হব,
ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টাতে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক আগে থেকে ছিল, সেই মেয়েটার কথা বলছেন?
হ্যাঁ, এখন বলতেছি
সেই মেয়েটার সাথে সম্পর্কটা কিভাবে তৈরি
হয়েছে। এটাই বলছি, আমার যে চাচা, আমার চাচার মানে শালার কাকার মেয়ে, খুব দুঃসম্পর্কের আত্মীয়, আমার খুবই দুঃসম্পর্কের আত্মীয়, মানে সে হয়তো আমি তার মামা হই।
ওকে,
খুবই দুঃসম্পর্কের আত্মীয়, তা যাই হোক ওটা বেশি দিন টিকে নেই, তো ওটার জন্য আমি মানে ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম। তো ওইটার সময় তখন ওই ছেলেটা আমাকে রিং করলো যে ভাই আমার কাছে একটা ই আসছে, আচ্ছা এই যে আমি আমার মানে আমার ঈশ্বরের ভিতর ঢুকছি এখন বর্তমানে, যেটা আসল লাইফটা, যেটা
এখন আপনি যে লাইফটা লিড করছেন,
লাইফটা লিড করছেন এটার ভিতরে আমি কিন্তু এখন ঢুকছি।
জি,
তো আমার একটা ইয়ে আছে, অমুক একটা আপু আছে, তো ওর সাথে একটু কথা বলো, তো তোমার ভালো লাগবে।
কোন ছেলে এটা? কোন ছেলে আপনাকে এটা বললো?
এটা হলো যে আমার ভাই দুটাকে যে যে স্যারটা পড়াইতো তারই ছেলে।
তার ছেলে কেন আপনাকে এটা বলতে যাবে?
তার সাথে আমি ই ছিলাম, আরো অনেক কিছু শেয়ার করতাম,
শেয়ারিং একটা ব্যাপার ছিল তার সাথে, এবং সে বুঝতো যে আপনি একটা একটা মেয়ের সাথে আপনার সম্পর্কটা ভেঙে গিয়েছে, যে কোনো কারণেই হোক ব্রেকআপ হয়েছে, এবং সেটার জন্য আপনি একটা ফ্রাস্ট্রেশনে ভোগেন, এবং সে কারণে সে একটা হেল্প করতে চাইলো। ওকে, তারপর?
তো আমাকে বললো যে আমার একটা মেয়ে আছে, তো তুমি তার সাথে কথা বলতে পারো। এই সময় আমি বাড়ি যাচ্ছিলাম, গ্রামের বাড়িতে যাচ্ছিলাম কোন একটা কারণবশত আমাদের জমি সংক্রান্ত, তো আমি গেলাম, তো এর ভিতরে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর, তা আমি যখন গ্রামের বাড়ি যাবো, যাওয়ার পরে তুই আমাকে ই দিস, তার নাম্বারটা দিস, পরে আমি তার সাথে কথা বলবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তার দুই দিন পর আবার আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে হ্যাঁ তুমি কি এখন নিবা? তো আমি হ্যাঁ দে, ও তখন আবার এয়ারফোর্সে যোগ দিস, এয়ারফোর্সে কাম মানে রাডার রাডার পজিশনে সে যোগ দিস।
ওকে,
তো সে এখান থেকে আমাকে ফোন করতো, তো মেয়ের ফোন নাম্বারটা দিল, ফোন নিলাম, এই যে মানে ফোন নাম্বারটা নিলাম, ফোন দিলাম, দেওয়ার পরে তার নাম ছিল রবীন্দ্র পারভীন সীমা, তো সে ছিল টাঙ্গাইল জেলায়, ওখানে ই ছিল, ওখানকার একটা মেয়ে ছিল। তো যাই হোক, তো আমি তার সাথে কথা বললাম, কথা বলার পরে তো কথা বলতেছি কথা বলতেছি, তো ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তখন আমার মনে হলো যে ও এর ভিতরে একটা কথা বলি, যে মেয়েটার সাথে যখন আমার সম্পর্ক হলো, অ্যাট ফার্স্ট সে আমাকে বললো কি, যে আমি তাকে বললাম যে আমি বিএসসি করতে বিএসসি করতেছি অমুক একটা ভার্সিটিতে, তো আমাকে বলতে বলতেছে, তো আমাকে চমক দেওয়ার জন্য একদিন মানে তার সাথে সকালবেলা কথা বলছি, তো ওই গ্রামের বাড়িতেই ছিলাম তখন, ওই সময় আমাকে বললো আমি মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ো। আমার এই কথাটা শোনার পরে আমার মাথায় এমন একটা ঘুরলি দিল, মানে আমি কি কথা বললাম এতদিন, কার সাথে কথা বললাম, ও আমার থেকে 2-3 বছরের বড়।
এবং এটা কি মানে কতদিন সম্পর্ক যাওয়ার পরে?
20-25 দিন যাওয়ার পরে সে আমাকে এই কথাটা বলে,
যখন আপনি অলরেডি ডুবে গেছেন।
ডুবে গেছি।
ওকে,
তো কোথায় পড়ো? আনন্দমোহন কলেজ,
টাঙ্গাইল থেকে সে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ আনন্দমোহন,
ময়মনসিংহ আনন্দমোহন, সেখানে কি এসে পড়ো? তো বাংলাতে মাস্টার্স করতেছি আমি ফার্স্ট ইয়ার।
ওকে,
তো এরপরে তো গেল, আমি তখন মানে বললাম রাখি তোমাকে পরে ফোন দেখ,
তো ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, আমি তখন চিন্তা করলাম দাদা 10-15-20 মিনিট, আমি খুব তাড়াতাড়ি মানে ই করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, ওইটুকু আমার মনে আছে। তো সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে, আল্লাহ আমাকে যেভাবে দিছে সেটা তো এখন আল্লাহর হাতে, হ্যাঁ আমি যেভাবে তো মনে মনে পছন্দ করে ফেলছি তাহলে আমি এখন কি করবো।
পছন্দ ব্যাপারটা কি আপনারা দুজনের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে?
না না, তখন
তখনও হয়নি
না, মানে যে একটা মনে মনে যে একটা ই
এটা। যে ছেলেটির মাধ্যমে আপনি মেয়েটির পরিচয় পেলেন, ওই ছেলেটির কাছ থেকে আপনি মেয়েটির সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করেননি?
জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে কিছু বলতো না, ধসা রাখতো। তো যাই হোক, পরবর্তীতে আমি তাকে একটা মেসেজ পাঠাইলাম যে পৃথিবীতে তো বন্ধুত্ব মানে হয় এরকম হয় না, তো মানুষ তো অনেকে এই যে বিয়ে করে অনেকে এই যে ই হয়, তা আমি কোনো সমস্যা নেই, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো সমস্যা নেই।
তখন আপনি মেয়েটাকে দেখেননি?
না দেখিনি।
না দেখি এই ধরনের একটা ফিকশন আপনার
মধ্যে তৈরি হয়েছে, কেননা আমি তখন মানে কোনো একটা সঙ্গ খুঁজছিলাম
এবং আপনি কারোর সাথে শেয়ার করতে চাইতেন
চাইতাম।
তখন কি আপনি আপনার জীবনের পাস্ট যে স্টোরিগুলো, পাস্ট যে গল্পগুলো, যে দুর্ধর্ষ গল্পগুলো, সেগুলো তার কাছে বলেছিলেন?
হ্যাঁ, আমি একটা কথা বলি যে মাঝে মাঝে অনেকে বলে যে অনেক অনুষ্ঠানে শুনেছি যে সত্য বলতে হয়, আমি কিন্তু তার কাছে সমস্ত সত্য কথা বলেছি যে আমার এরকম একটা সম্পর্ক ছিল বা আমার ওই যে একটা ফ্রেন্ড মারা গিয়েছে টরেন্টোতে, ওগুলো সব আমি বলেছি এবং আমি যে লাইফটা লিড করে আসছি সেটাও আমি
মানে আমি কিছুই লুকাননি তার কাছে। শোনার পরে সে কি বলেছিল?
সে আমাকে বলল, ও তারপর আমি যখন অফার করলাম আমি তোমাকে ভালোবাসি, তারপরে এর আগে কিন্তু আমি তাকে বলে রেখেছি তাকে ভালোবাসি, এটা বললাম। তো বলার পরে সে আমাকে বলতেছে, মজা করে কিনা জানি না, আমি আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। তা আমি তখন আমি বুঝতে পারিনি, তখন তো পাগল ছিলাম যে আমি পেয়ে গেছি মনে হয়। তো আমি এক মাস পরে তার সাথে আমার দেখা হলো, আমার এখনো মনে আছে 2010 সালের 7ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর। তো ওর সাথে আমার দাদা যখন দেখা হলো, ওকে দেখে মানে আমি জানি না বিধাতা মনে হয় আমার মানে আমার ইসের ভিতরে এসে বলছে যে এই নে তোর ভালোবাসা,
মানে এত ভালো লেগেছে,
এত ভালো লেগেছে তাকে আমার।
কেন
আমি আমি জানি না কি জন্য।
মানে ইউ ফিল গুড টু সি হার অর শি ওয়াজ সো মাচ বিউটিফুল?
সো মাচ, আমার কাছে লেগেছে সো মাচ বিউটিফুল।
একটা গান আছে আপনারা নিশ্চয়ই জানবেন, যে প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে, ওর চোখে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর মানুষটা তখন সেই সময়টাকে দাঁড়িয়ে। নাউ ইউ ক্যান ফিল, যদি আপনি কাউকে লাভ করে থাকেন এবং সেই মানুষটা যদি আপনার চোখে এরকম হয় তাহলে ফিলিংসটা কেমন? ওকে, তারপর
তো আমি তারপরে বললাম, তো আমি সাথে তার সাথে আনন্দমোহন কলেজের মাঠে গিয়ে আমি তার সাথে দেখা করলাম অ্যাট ফার্স্ট। তো আমি বললাম কি যে চলো আমরা একটু কথা বলি, এর ভিতরে একটা কথা হলো যে আমি তো কথা বললাম না যে আমার একটা মানে ই ছিল পাওয়ারফুল, আমার নিজেই ব্যাকআপ ছিল, আমার ফ্যামিলি ব্যাকআপ তো ছিলই, মানে ওটা আমি কেয়ার করতাম না, আমার তো একটা ব্যাকআপ ছিল, ওটা আমার খুব প্রচন্ড ব্যাকআপ ছিল। যেরকম ময়মনসিংহে গিয়েছি, ওই যেখানে গিয়েছি দেখা করতে, সেখানে দেখা করার পরে মানে ওখানে খুবই পাওয়ারফুল একটা মানে লোকের ছেলেকে নিয়ে গেছি আমি, এবং সে আমার বন্ধু ছিল।
ওকে,
তো আমি তো জানি যে কোনো সমস্যা হবে না, তো দেখা করতে গেছি, দেখা করার পরে এখন আমাকে বলতেছে যে আমি তোমার সাথে যা করছি মজা করছি।
ফার্স্ট দেখাতে সে আপনার সঙ্গে
আমাকে এটাই বলতেছে, আমি তখন ওটা এর আগে আমি তাকে এই কথাটা বলতেছিলাম যে দেখো তুমি আমাকে একবার আই লাভ ইউ বলো, একবার আই লাভ ইউ বলো, আমি তোমাকে কিচ্ছু চাই না।
ওই সময়টাতে আপনি বলছিলেন?
হ্যাঁ, আমি তাকে বলছিলাম, রিকশা ছিলাম তখন, আমরা রিকশা দিয়ে ঘুরতেছি। তো বলতেছে আসার পথে ও ব্যাপার বলছে আমার ক্লাস করা লাগবে, ক্লাস করা লাগবে। মনে বুঝতাম আমি পরে আসতেছি পয়েন্ট আছে। তো আমাকে বলতেছে যে আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি না, আমি তোর সাথে মজা করছি। তুমি মজা করছো, ঠিক আছে সমস্যা নেই, আমি তো পাগল হয়ে গেলাম। ওই প্রথম আমি
মানে
দাদা
ওকে স্টিক
স্টিক যেটাকে বলে, তো স্টিক ধরলাম আমার ফ্রেন্ড সার্কেল তখন আমাকে, আমি কখনো আমি তো মানে সিগারেট স্মোকার স্মোকার, তো আমি তো কখনো এই স্টিকটা টানিনি, তখন আমি স্টিকটা হালকা পাতলা টানলাম। তখন আমার মাথায় আমার তো ও তো আমার সম্পর্কে জানে না, মানে আমার ওই যে ও খালি শুনছে, কিন্তু যে খালি শুনছে সেগুলি শুনেই যায়, কিন্তু একটা কথা দিয়েছে সেগুলি শুনে যায়, সে কিন্তু ফিল করতে পারবে না, সে যে ফিল্ডে থাকে সেই ফিল করতে পারবে যে জীবনটা কি। তো সে তো খালি শুনে গেছে, যে মনে করছে যে ওইটা কি ছিল, তো সে পারবে না আমার কথা। ও এর ভিতরে আমি তাকে ফোন করছি কয়েকবার, সে আমাকে বলে কি আমি অমুক ছেলের সাথে কথা বলছি, তমুক ছেলের সাথে কথা বলছি, আমি ক্লাসে আসি, এই আসি, তেন আসি, তেন আসি। তো আমি বললাম কি থাক সমস্যা নাই, তুমি আমার সাথে পরে কথা বলো, তাহলে একটা কথা বলি, আমি আরিয়ান যে কি মানুষ তুমি এটা বুঝতে পারো না, আমি তোমাকে টার্গেট দিয়ে গেলাম, তুমি আমাকে ডাকবো এই এলাকায়, আমার আবার পাড়া পড়বে তোমার ডাকবে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি এই ছেলের পছন্দ করছো তুমি জানো না, এটা আমার ওই যে মাথা ব্যথা ভূত চাপলো, আমি পাগল
এবং তারপরে অনেক কিছু ই করলাম, তাকে বলে আসলাম। তা আমি আর একটা কথা বলিনি, এই কারণটাতে এই কথাগুলো বলতেছি যে অনেকে আছে না ভালোবেসে ফেলে মুহের বসে বা পাগল হয়ে যায় কারো রূপ দেখে বা এই কোনো একটা কিছু দেখে পাগল হয়ে যায়। আমি খালি একটা রিকোয়েস্টই করবো যেন একটু দেখে পাগল না হয়, তার মানে সব চরিত্র যেন দেখে,
মানে রূপ যদি না দেখে, আপনি বলছেন যে রূপ না দেখে সব চরিত্র দেখাও,
সব চরিত্র বেশ কেননা যাই হোক আমি তো পাগল হয়ে গেছি এখন, আমাকে তো আমি এর ভিতরে সে প্রায় সময় দেখতাম তা মোবাইল, তা আমি কোনো কিছু বলতাম না। তা আর আমার একটা ফ্রেন্ড ছিল, সে মোটামুটি আমার সাথে, সেও ছিল টাঙ্গাইল এলাকায়, সে আমাকে কথা বলতে কি দেখ দোস্ত যে মেয়েটা যেহেতু মাস্টার্স পাস করছে তো অতএব তার যাওয়ার পথে বা চলতে পথে অনেকের সাথে তার হতে পারে কথা হতে পারে বা ফ্রেন্ডশিপ হতে পারে, তুই এটাকে এই হিসেবেই দেখ, তুই তার যেটুকু দরকার সেটা করবি তুই। তো আমি কথা বলতাম ওর ভিতরে, তো তার মোবাইলে আমি ব্যালেন্স দিতাম, ভাবিন জিনিস করতাম। আর যে বললাম যে টাকাগুলো কামিয়েছি, কেননা ওই টাকাগুলো উড়াই দিছি, কিছু টাকা আমার পকেটে ছিল ওই টাকা দিয়ে আমি করতাম।
ওকে,
তো এর ভিতরে একদম কথা বলতে বলতে একদিন আমি রাত্র দুটার দিকে আমি তাকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে দেখি কি ওয়েটিং নেওয়ার পর সে আমাকে কনফারেন্সে নিচ্ছে, কনফারেন্সে নেওয়ার পর সে আমি শুনতেছি যে আরেক ছেলেকে, ও এর ভিতরে আমি তাকে একবার বলেছিলাম যে আমি তোমাকে সাত দিনের ভিতরে বিয়ে করবো, হ্যাঁ রাগ করে মাথা গরম হয়ে আমি তোমাকে সাত দিনের ভিতরে বিয়ে করবো দেখি কি ঠিক আছে। আমি কিন্তু তার সম্পর্কে তখন এমন কিছু জানতাম না যে সে কোথায় থাকে কি করে, আমি পাগল বসে তোমাকে বলে ফেলছি। তখন সে একটা ছেলেকে ইসে নিল, কনফারেন্সে নিল, সে আরেকটা ছেলের সাথে কথা বলছিল রাত্র তো দুইটার সময়, তো কথা বলতেছিল আমাকে নিল, তখন বলতেছে যে আপনি কে, ছেলেটা বলতেছে কে আমি কে আপনি তো জানেন, না আমার জানা লাগবে আপনি কে, তো বলতেছি আমি তো বলার পরে আমি বলতেছি কি শুনেন আমাদের কিন্তু 20-21 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে। আমি বললাম কি ভাই আমাকে বলছে সাত দিন, আপনারা বলছে 20-21 দিন, তাহলে তো আপনার সাথে বিয়েই হবে না, আমাকে বলে সাত দিন আপনারা বলে 20-21 দিন, তো এই মেয়ে কি জিনিস আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেন না, সেই ছেলে পাগলের মতো আমার কত বসে গেলে। আমি খালি বলছি তুই ভাগ্যটা ভালো তুই আমার সামনে পড়ছ না, আমার সামনে পড়লে তোর কি যা অবস্থা হইতো তুই জীবন হয়ে গেছে, আমি অমুক এলাকা তোমাকে এলাকা কি এলাকা মানি না, আমি যে কি জিনিস এখনো পর্যন্ত তোমার প্রেমিকাও বুঝে নেই। ও আমি তারপরে আর একটা কথা বললাম যে আপনি কি ধরনের প্রেমিক, আপনার প্রেমিকা আমার সাথে প্রেম করে আপনি এটা দেখেন না, আর দেখেও যদি শুনেন না, আর শুনেও যদি আপনি যদি ই করেন মানে সেটাকে সাপোর্ট করেন, আপনি একটা খারাপ মানুষ বা আপনি ওই টাইপেরই একটা মানুষ।
ওকে,
তো আমি বললাম যে সে আমাকে প্রচন্ড গালিগালাজ করছে, আমি শেষের দিকে একটা কথা বললাম যে তুই তোর সবচেয়ে বড় ভাগ্য বলো তুই আমার সামনে পড়োস নেই, তার কি হবে পরবর্তীতে সকালের পরদিন সকালে আমি তাকে ফোন দিলাম, কত বসে গালিগালাজ করলাম, আমার মাথা তো গরম গালিগালাজ করার পরে। তারপরে হয়েছে কি আমি দুদিন কথা বলি, এখন তো আমার অভ্যাস হয়ে দাঁড়াইছে কথা না বললে আমার কেমন জানি লাগে, আমি নিজের থেকেই আবার ব্যাক করলাম তাকে। এর ভিতরে হঠাৎ করে যে আমি বললাম না যে আমার ই করা লাগবে, মানে আমি বল তাকে ই দিয়ে আসছিলাম যে চ্যালেঞ্জ করে আসছিলাম তুমি আমাকে ডাকবা এবং তোমার জন্য এই আমি আসবো। তো ও আমাকে আমাদের রিলেশনশিপের 3-3.5 মাস বা 4 মাস পরে মোস্ট প্রবলি আমাকে বলতেছে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তো বললাম যে কি কি কথা, বললাম কি ঠিক আছে রাতের বেলা আমি তোমাকে বলবো, আমাকে রাতের বেলা বলতেছে আই লাভ ইউ আমি তোমাকে বিয়ে করতেছি, আমি পুরো হতভম্ব কি বলে মেয়ে, আমি এখানে দাঁড়াইতেই পারলাম না আমাকে বিয়ে করবে কেন। আমি বললাম দেখো তোমার, আমি তখন কিন্তু মনের ভিতরে একটা ই করে ফেলছি, নিজেকে কন্ট্রোল করে ফেলছি যে না সমস্যা নেই আমার যে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি অনেক ভালো মেয়ে পাবো, কিন্তু ওই যে আমার ভিতরে যে ওর নিয়ে ওকে নিয়ে পাওয়ার একটা বাসনা ছিল ওটাই আমাকে কাজ করছে তখন। তারপরে আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তা ঠিক আছে আমি আমার বাবা মার সাথে, এই যে শুরু হইলো আমার সবচেয়ে খারাপ জায়গা, আমার বাবা মার সাথে আমি সবচেয়ে খারাপ বিহেভ করা শুরু করলাম।
কেন আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করলেন?
কেননা আমার বাবা মা চাইতো না, ও সবচেয়ে বড় কথা হলো আমার বাবা মা আমার ফ্যামিলিতে একটা বিয়ে হয়েছিল আমার একটা চাচার, ওনার যে একটা টিচার ও ছিল টিচারের মেয়ে, আমি জানতাম না পরে জেনেছি যখন ও আমাকে বিয়ে করতেছে তখন অনেক কিছু জেনেছি, তারপর বলতেছে টিচারের মেয়ে উনি আবার একটু সহ্য করতে পারতো না, আমি জানি না কি মানে ওই কারণটাতেই সহ্য করতে পারতো, কারণ আমাদের অনেক ভোগাইছে আমার ওই চাচিটা, আমার মা তাকে টিচারের কোনো মেয়েকে সহ্য করতে পারতো না,
মানে আপনি যে মেয়েটাকে লাভ করতেন সে মেয়েটা টিচারের মেয়ে ছিল,
টিচারের কোনো এক মানে কোনো এক স্কুলের হেড স্যারের মেয়ে ছিল,
কোনো এক স্কুলের শিক্ষকের মেয়ে সে, এবং সেইভাবে একটা ছেলের সাথে এভাবে সম্পর্ক করছে এবং একই সাথে এক ধরনের ট্র্যাপ বা মন নিয়ে যে খেলাধুলা করার ব্যাপারটা সেটা সে করছে,
করছে
আদর্শ জায়গাটা আসলে কোন জায়গাটা সেটাই প্রশ্ন। ওকে, তারপরে আপনি তার জন্যই, আপনি যে মেয়েটা বললো যে না বিয়ে করবো না, তার জন্যই তার
বিয়ে করবো, আমাকে বলছে যে বিয়ে করবো,
এটা তো আপনার তখনও অবিশ্বাস হতে পারতো। কারণ যে মেয়েটা আপনাকে এতদিন সম্পর্ক থাকার পরে গিয়ে বললো যে আমি, এটা আমার জন্য ফান ছিল বা এটা আমার পক্ষ থেকে ফান ছিল, সেই মেয়েটা হঠাৎ করে রাতে বলে ফোন দিয়ে,
আমি তো অবিশ্বাস, আমিও অবিশ্বাস।
তারপরে আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে, আপনি আপনার ফিলিংস জায়গা থেকে আপনার ফ্যামিলিতে প্রিকশন নেওয়া,
প্রিকশন নিয়ে আসুন করুন, এবং আমার আমার সাথে প্রচন্ড ভাবে খারাপ বিষয় করলো। তো এই ভিতরে আমি কিন্তু ট্রাই করতেছি যে বিভিন্ন কোম্পানিতে জব খুঁজবো বা একটা ইউকে পড়াবো, দুজনকে পড়াবো, যাই হোক আমার কিছু মানে টাকা আসবে। তখন আমি ভালোই থাকতে চাচ্ছিলাম, কিন্তু আমি ভালোই থাকতে পারছিলাম না। তো আমি অনেক জায়গায় ট্রাই করছি যে কিভাবে আপনি আমাকে বলতে পারেন যে আপনি কেন আবার এইটাই ইনভলভ হবেন, কারণ আমি অনেক জায়গায় ট্রাই করছি, আমার অনেক ভাই ছিল, তারা বড় বড় ভালো ভালো কোম্পানিতে, খুব নাম করা কোম্পানিতে তারা জব করতো, এবং তাদের মাধ্যমেই, এবং এমনও আছে যে বাংলাদেশের কোনো একটা রিনাউন্ড একটা রেডিও স্টেশন, ওখানেও আমি জব নিয়ে চেষ্টা করেছিলাম, পারিনি। তো আমি তখন কি করবো, ভালো আর কতক্ষণ থাকা যায়, কেননা আমি এদিক থেকে যাই আমার ভালোবাসা মানুষকে, আমি তখন বললাম মানুষ পাগল হয়ে গেলে যে কি করে, তখন আমি বুঝতে পারছি যে মানে মানে পাগল হয়ে গেছে, আমার বাবা মার কোনো কথা শুনি না, কিচ্ছু করি না, আমার বাবা মাকে অকথ্য ভাষা গালি গালাজ করি, আমি বলি আমি কি যে আমি মানে মাঝে মধ্যে লজ্জা করে মানুষ ঘৃণাও লাগে নিজের উপর, যে আমার মাকে বলতেছি ওই মেয়েকে আংটি করে আসো, আমি মনে হচ্ছে থাকতে পারবো না, আমি তো পাগল তার জন্য, আর ওই মেয়ে তো খেলতেছি আমাকে, আমি তো তখন বুঝতে পারিনি।
ওকে,
তো যাই হোক, ও এর ভিতরে একটা কিভাবে লাখুল ইসলাম আমাকে শুনছে, আমি লাখুল ইসলামের কাছে খালি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা আমার মনের ভিতর খুব জিয়ায় আছে যে মানুষ মাস্টার্স পাস করলে কি মানুষ কি বাস্তবতা বেশি বুঝে, নাকি আমি যে ফিল্ড গুলোতে কাজ করেছি বা আমি যে জগৎটাতে ছিলাম আমি বাস্তবতা বেশি বুঝি, এইটুকু প্রশ্ন আমি সবার কাছে করলাম। ও আমাকে একটাই দিত যে আমি মাস্টার্স পাস, ভাইয়া আমি একটা কথা বলি যে হয়তো বা এখন দেখতেছেন যে আমি কাঁদতে পারছি না, কেননা কাঁদতে কাঁদতে আমি শুকিয়ে গেছি, আমার আর কাঁদার কোনো জায়গা নেই।
তারপরে
আমি আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলাম শুরু করলে, এই যে মানে আমি এর ভিতরে আমার একটা দাদা ছিল, ঠিক আছে, আমি ওই ইসলামে ফার্স্টে আমার একটা দাদা ছিল, আমি মোটামুটি জানতাম যে উনি কোন একটা গ্যাংয়ের সাথে জড়িত, তো ওই গ্যাংয়ের সাথে যে জড়িত উনি এই দাদা আমাকে দিতে চাইছিল, কিন্তু আমি করিনি, তখন আমার মানে বোধ হয়েছিল যে আমি করবো না, আমি তো লাইফটা দেখে আসছি, আমি আর দেখতে চাই না, তখন যখন আমি ই করলাম না আমি তো আর পারতেছি না, আমি কি করবো, আমি কি করবো, আমি কি করবো, কোথায় পাচ্ছি না চাকরি পাচ্ছি না, না একটা টিউশনি পাচ্ছি, আমার আমি একটা কথা বলি ওই এলাকাটাতে আমাকে এখনো সবাই চিনি, আমি ওখানেও পাগলামি করছি, পাগলের মতো আচরণ করছি ওই মেয়েটা পাওয়ার জন্য,
কি করেছিলেন
আমি মানে এমনও আছে মনে হয় আমি তার সাথে কথা বলতে বলতে এত ই হয়ে গেছি লাঠি দিয়ে দোকান ভেঙে গেছি।
ক্রেজিনেস গুলো আসলে জীবনের পাওয়া না পাওয়া গুলোতেই মানুষ অনেক বেশি চরমে তুলে ফেলে, ক্রেজিনেস এর ব্যাপারগুলোকে, এবং লাভের ব্যাপারটাতে যতটুকু বুঝি যে লাভ যদি আপনি কাউকে করে ফেলেন এবং যাকে করবেন সেই জায়গাটা থেকে যত বেশি না আসবে তত বেশি আপনার তীব্র আকর্ষণ সাইকোলজিক্যাল জায়গা থেকে তত বেশি তীব্র আকর্ষণ আপনি ফিল করবেন, এবং এটাই স্বাভাবিক মানুষের এই যে বিরোধ শক্তি, দেখবেন যে মাস কিন্তু স্রোতের বিপরীতে চলে, প্রকৃতির একটা অদ্ভুত রকমের ডিলেমা এই জায়গাটাতে আছে, যে মেয়েটি আপনাকে পছন্দ করবে না সেই মানুষটিকে দেখবেন যে আপনার অনেক বেশি বেশি পছন্দ হচ্ছে, এই অদ্ভুত ব্যাপারগুলো, এই কেমিস্ট্রি গুলো আমাদের মনোজাগতিক, এবং এই মনোজাগতিক ব্যাপারগুলো আসলে আমাদেরকে কখনো কখনো মানুষ থেকে দুর্ধর্ষ অমানুষ বানিয়ে ফেলতে পারে, আমরা সেই মানুষটার দিকে ধীরে ধীরে এগোচ্ছি প্রিয় শ্রোতা। তারপর
তারপর আমি পাগলের মতো আচরণ শুরু করলাম, এখন আমি কোথায় কি পাই, কিন্তু আমার একটা কথা কি আমার নিজের প্রতি একটা বিশ্বাস আছে যে আমি যদি কোথাও ই করতে পারি আমাকে যদি একটু শিখাই দেয় আমি পারবো, এটা আমার প্রতি একটা বিশ্বাস, আমার নিজের নিজের বোধ বুদ্ধির প্রতি এক কথা যেটাকে বলা যায় বাংলাতে, তো বোধ বুদ্ধি আমি কোথাও পাইনি, তখন আমি করলাম কি যা আসলে আমার কপালে কি আছে আমি আবার ঢুকব।
আমরা এমন একজন আরিয়ানকে পর্যায়ে পেয়েছি যে নিজের জীবনটাকে শেয়ার করবার জন্য যে মানুষটিকে বেছে নিয়েছিল সেখানে সে এক ধরনের ট্র্যাপে পড়েছে, যে শুরু থেকে ফ্যামিলি থেকে কোনো ধরনের সাপোর্ট পায়নি, তার এডুকেশন তার ক্যারিয়ার সে নিজে থেকে যেভাবে চিন্তা করেছিল সেই জায়গাটায় সে পায়নি, এবং এমন একজন আরিয়ানকে আমরা এই জায়গাটায় পেয়েছি যখন সে মোটামুটি কাজের জন্য হন্যে হয়ে সব জায়গায় ঘুরছে কিন্তু কোনো জায়গায় কাজ পায়নি, এবং এমন একজন আরিয়ানকে আমরা এখানে পেয়েছি যে আরিয়ানের জীবনে দুর্ধর্ষ একটা অতীত ছিল, যেই অতীত এতটাই ভয়াবহ শক্তিশালী যে অতীত দিয়ে লাখ লাখ টাকা আরিয়ান একসময় কামিয়েছে। প্রিয় শ্রোতা, আপনি বুঝতেই পারছেন যে আরিয়ান এবার কোন জায়গাটায় যাবে, কিন্তু আপনি চিন্তাও করতে পারবেন না যে আরিয়ান জীবনে কি কাজগুলো করেছে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, একটু পরেই ফিরে আসবো। আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আরজি কিবি আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে আরজি কিবিয়ার টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আরিয়ানের জীবনের বাকি অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা ফিরে আসবো। এ পর্যায়ে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে আমাদের এখানে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে শুনবো, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ রয়েছেন। এবং প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আরিয়ানকে দেখার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradio fm 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। যাহা বলিব সত্য বলিব, ছোট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন অনুরাগ চাকমা, যিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন অনুষ্ঠানের একেবারে শেষে। এবং আপনাদেরকে বলতে চাই, আজকে আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলো যারা শুনছেন, তারা শেষ পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত নেবেন যে আসলে আরিয়ানের মতো জীবন আপনাদের আদৌ হবে কি হবে না। আমরা এখানে একজন আরিয়ানকে উপস্থাপন করি, একজন বন্ধুকে উপস্থাপন করি তার জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো নিয়ে, এই কারণে যে তার মতো ভুল কিংবা তার মতো অপরাধ যেন আপনার জীবনকে না ছোঁয়, কিংবা আপনি যদি তার মতো জীবনের থেকে থাকেন তাহলে আজকের পর থেকেই যেন আপনি নিজেকে সেখান থেকে বিরত করেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যেতে চাই আরিয়ানের কাছে এবং আপনাদেরকে বলছি, আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান তাহলে যেটা করবেন, আপনার সেলফোনে গিয়ে লিখবেন প্রথমে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 221 নম্বরে। ওকে, হ্যাঁ আরিয়ান, আমরা জানি যে আপনি আবারও সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। তারপর
এরপর আমি তো খোঁজ নিলাম, এরপরে এখানে আবার একটা কাজ আছে যে এখানে কিছুদিন অপেক্ষা করতে হয়, দুই মাস বা তিন মাস এরকম অপেক্ষা করতে হয়, কেননা ওদের থেকে কল আসতে হয়, ওই মানে ওদের গ্রুপ থেকে কল আসতে হয় যে আমি চাই, তোমাকে চাই। তো ঠিক আছে, আমি এভাবে ই করতে করতে আমি এমন একটা গ্রুপের মানে স্মরণাপন্ন হলাম, এরা না রাজনীতি না কিছু, তারা পুরো রাজনীতি চালায়, তাদের কাছে এমন এমন লোক আছে এবং তারা আন্তর্জাতিক মাফিয়া সংগঠন।
কত সালে
এটা? রিসেন্টলি বলা যেতে পারে, ধরেন আমি ইনভলভ হয়েছি 2010
স্টিল ইউ আর ইনভলভ। ওকে, তারপর?
এবং আপনারা যেটাকে বলেন যে যেসব এলাকা মাফিয়ার জন্য বিখ্যাত, তারা কিন্তু সেই এলাকার গুলার ভিতরেই পড়ে।
ওকে, এটা কি শুধুমাত্র বাংলাদেশি গ্রুপ অর ইন্টারন্যাশনাল?
না, ইন্টারন্যাশনাল।
সো ইন্টারন্যাশনাল মাফিয়া,
ইন্টারন্যাশনাল,
তার মানে আপনি ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে কোনো না কোনো ভাবে।
এবং আপনি আশ্চর্য হবেন যে আমাদের, আমি আল্লাহর রহমত আমি জানি এটা খুব খারাপ,
আমি আমরা এরকম JBSB তে এরকম মানুষও পেয়েছি যে আল্লাহর নাম নিয়ে সে খারাপ কাজ করতে গেছে এবং সে যাওয়ার আগে বলে যাচ্ছে, দুই এক সপ্তাহ আগে আমরা আছি সম্রাটের গল্প এখানে প্রচার করেছি, আপনারা দেখেছেন যে কিশোর অপরাধী ছিল এবং ও প্রত্যেকটা অপরাধ করবার আগে আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করে যেত যে আল্লাহ আমার যেন কোনো ক্ষতি না হয়, আমি তো ভুল করতে চাচ্ছি, আমাকে মাফ করে দিও। এটা ওর সাইকোলজি, এখন ও জানে যে ও খারাপ কাজ করেছে, করার পরেও ঠিক ওই মুহূর্তে ও একজন পাপী হিসেবে ও আল্লাহর নাম নিচ্ছে, আমরা জানি না, এটা ওর সাইকোলজি থেকে ওটা এইরকম ফিল হয়েছে। তো রিভিল দ্য ট্রুথ, অনুষ্ঠানে সত্যকে তুলে ধরা হয়, সে জায়গাটা থেকে ও যেটা ফিল করেছে সেটাই ও এখানে প্রকাশ করছে, সেটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে সেটা আপনি শুনে আপনার জায়গা থেকে জাজমেন্ট করবেন। কিন্তু আমাদের মূলত একটা জায়গাতে কমন মেসেজ, সেটা হচ্ছে আরিয়ানের মতো জীবন যেন কারো না হয়, এবং আরিয়ানের মতো জীবন হতে পারে যে কারণগুলোতে, সেই কারণগুলো আরিয়ানের মতো যারা রয়েছে সমাজে পরিবারে তাদের সাথে যেন সেই অ্যাটিটিউডটা না করা হয়, এটা হচ্ছে কমন মেসেজ। আপনি এই মেসেজটি পেলেই আমাদের প্রোগ্রামটি সাকসেস। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে মানে এর ভিতরে তো ওর সাথে আমার সম্পর্ক চলতেছে এবং আমি একটা মাফিয়া মানে আন্তর্জাতিক মাফিয়া সংগঠনের সাথে যুক্ত হয়ে গেলাম। তো ওদের যে বিজনেসগুলো ছিল সেগুলো ছিল ডায়মন্ড, আর্মস, এবং এদের অনেকগুলো বিভাগ ছিল, যেরকম আর্মসের যে সাইডটা বা ডায়মন্ডের যে সাইডটা যে দেখতো তাকে অন্য সাইডগুলোতে দেওয়া হতো না, যেরকম অনেকে আছে যে আমার বসের মানে আমার যে বাংলাদেশের যে বসটা সে টিমটে চালাতো তার অনেকগুলো ভাগ ছিল, ধরেন ল্যাবরেটরি ভাগ, তারপরে ডায়মন্ড অ্যান্ড আর্মস বিভাগ, এরকম অনেক ছিল। যে ল্যাবরেটরি সাইডটা দেখতো বা মানে ধরেন কোকিন টোকেন যা সেগুলো আনতো এই টাইপের জিনিসগুলো যারা আনতো তাদেরকে কখনো ওই সাইডে আনতো না, ডায়মন্ডের সাইডে বা আনসার সাইডে আনতো না, আর যাকে আনসার সাইডে দিত তাদের কখনো আবার ল্যাবরেটরি সাইডে আনতো না।
ওকে,
এবং তার সাথে মিটিং আমার মাত্র দুবার, এবং তার সম্পর্কে যা জানছি এবং আমরা এবং আমার স্কিল দেখে উনি আমাকে একটা পরিষদ মানে এটাকে বলি আমরা হলো ব্ল্যাক ডায়মন্ড সভা,
ব্ল্যাক ডায়মন্ড মিটিং
মিটিং ব্ল্যাক ডায়মন্ড মিটিং। এবং এর ভিতরে যারা ছিলেন বিশেষ করে আমার বস, আপনি এই চিন্তা করতে পারবেন না ডিইউর ইতিহাসে 10 বছরের রেকর্ড ভেঙেছে চারুকলা ফার্স্ট স্টুডেন্ট।
ওকে,
এবং আমাদের সেকেন্ড ইন কমান্ড, আপনি তো মাত্র এটুকু শুনলে আপনি ই করলেন, সেকেন্ড ইন কমান্ড সে আমেরিকা থেকে জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করে আসছে, দুজন সিএ, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং আরো অনেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনেক অনেক, এবং আমরা 10 থেকে 12 জনের একটা ব্ল্যাক ডায়মন্ড ছিল আমাদের গ্রুপ, এরা আমরাই চালাইতাম, মানে আমরাই এটা মানে পুরা ডিল মানে ওই ট্যাঙ্কটার পুরা বলতে গেলে প্রধান প্রধান মাথা ছিলাম আমরা।
টোটালি স্পিচলেস, আমার মনে হয় যারা আজকে শুনছে তারাও স্পিচলেস হয়ে যাবে। হ্যাঁ, তারপর
তো ওনার সাথে আমি কয়েকবার মাত্র মিট করেছি, পরবর্তীতে আমাকে আর ওর সামনে এখানে আর কিছু কথা বলি, এখানে ইনভলভ হওয়ার আরো কিছু কারণ ছিল, আমাকে প্রায় সময় বলতো যে মাস্টার্স আগে মনে হয় বলেছিলাম আপনাদেরকে, তো মাস্টার্স পাস আমি পাগল হয়ে যেতাম, আমি কার জন্য করতেছি কি জন্য করতেছি, তারপরেও না আমি যখন ওর একটু ভালো মতো কথা বলতো আমি বলে যেতাম, পাগল হয়ে যেতাম তার জন্য,
বিকজ ইউ রিয়েলি লাভ হার।
আমি সত্যি কথা এখনো বলি, আমি সবার সামনে লাখো শ্রোতার সামনে আমি এটুকু বলতে পারবো যে আমি এখনো তাকে ভালোবাসি।
ওকে, আপনার এই জায়গাটার প্রতি আমাদের সম্মান আছে, এই এই ফিলিংসের প্রতি সম্মান আছে, কিন্তু এই ফিলিংসের জন্য আপনি যে খারাপ ব্যবহারগুলো করবেন বা যে অ্যাটিটিউডগুলো করবেন সেগুলো নিয়ে সেগুলোর প্রতি আমাদের কোনো সে নাই, সেটা প্রত্যেকের জায়গা থেকে বিশ্লেষণ করবেন, কিন্তু ফিলিংসের প্রতি আমাদের
তো আমাকে ওখানে নিল, আমরা আমি ই করলাম ফার্স্ট, অ্যাট ফার্স্ট আমার ই ছিল ডায়মন্ডের একটা স্মাগলিং, ও এটা নিয়ে আসতে হবে আমাকে,
তো এটা থেকে নিয়ে আসতে হবে, এটা
এটা নিয়ে আসতে হবে অ্যাট ফার্স্ট হলো আখাউড়া বর্ডারে।
ওকে,
ওখানে ওখানে খুব মানে এটা এটা যদি ই করতে হয় আনা না করতে হয় সবচেয়ে জলসীমাটা সবচেয়ে বেটার, স্থলসীমা থেকে জলসীমাটাই সবচেয়ে বেটার।
ওকে,
বিকজ ওখানে কারণ হচ্ছে পরবর্তী আমি তো স্থলসীমা থেকে ওখানে আমি খুব কষ্ট এবং খুবই মানে ইসের সাথে আমি সাকসেসফুলের সাথে আমি এটা করলাম, তো ডায়মন্ডের চালনটা নিলাম, নেওয়ার পরে আমি ও আর একটা কথা বলি, ওকে আমি প্রায় সময় সব কথা বলতাম যে আমি অমুক জায়গায় এটা করতেছি ওটা করতেছি, ও কিন্তু জানতো, এবং একদিন আমাকে বলছিল আমি এই জায়গাটায় ওকে সবচেয়ে বেশি বিলিভ করতাম যে আমাকে বলছিল যে তোমার যে লাইফটা তুমি লিড করে আসছো এটার জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি, কেননা তুমি এমন একটা ও আমি জানি না ও আমার এইটা নিয়ে খেলা করছে কিনা এখন আমার জানা নেই, তো আমাকে বলছি এই কারণটাতে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণটা হচ্ছে যে তুমি যে লাইফটা আমি আমি যে প্রথম যে শৈশবটা আমি বলে আসলাম বা আমার মানে এসএসসির আগের লাইফটা যেটা বলে আসলাম আপনাদেরকে ওটার কথা শুনে সে আমাকে এই কথাটা বলছিল আমি তোমাকে এই জন্য বেশি ভালোবাসি।
কেন?
কেননা সে আমি একটা দুঃখের ভিতরে পার করে আসছি, আমি কারো মানে ফ্রেন্ড ছিল না বা আমার ফ্রেন্ড থাকা সত্ত্বেও ই হয়ে গিয়েছে, দ্যাটস হোয়াই, তো ওইটা নিয়ে ওটা আমার বেশি লাগছে। আমি তখন বললাম যে আল্লাহ তাহলে ঠিক আছে আমি একদিন আরো করবো, আমার যা যদি আমার যদি মরে যায় মানে আমি যদি মরে যাই সমস্যা নেই,
ওর একটু সিম্পাথি পাওয়ার জন্য, ওর একটু ভালো লাগা পাওয়ার জন্য,
ভালো লাগা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আমি হ্যাঁ আমি মানে কি বলবো মানে করেছি আমি সেরকমই করেছি। তারপরে আমি যেটার জন্য আসি আজকে বলি এখন সেটা হচ্ছে তারপরে আমি ডায়মন্ডের চালানটা নিলাম, নেওয়ার পরে এভাবে আমাদের এরপরে একটা আসলো প্রায় 30 কোটি টাকার একটা চালান।
ডায়মন্ডের কত টাকা ছিল ওখানে?
ওইখানে ডায়মন্ডের ছিল প্রায় 5-6 কোটি টাকা।
এটা পুরোপুরি আপনার লিডারশিপে হয়েছে?
লিডারশিপ হয়েছে,
এবং আর্মস ক্যারি করতেন?
হ্যাঁ, আর্মস এর জন্য আর্মস ক্যারি করতে হবে, এটার জন্য যদি আমাদেরকে আমাদের মানে
আমাদের যেটা বলে যে হচ্ছে যখন আপনি এই ডিলটা করছিলেন আপনাদের প্রতিপক্ষ কারা ছিল,
মানে আমাদের যে
থ্রেট ফ্যাক্টর যেটাকে বলে যে আপনি যে কোনো সময় গুলি খেতে পারেন, যে কোনো সময় পুলিশ আসতে পারে, আলটিমেটলি থ্রেট ফ্যাক্টর গুলো কি ছিল?
একটা মাফিয়া গ্যাং, আমাদের এনটিপক্ষ মানে
এনটিপক্ষ আপনাদের একটা থ্রেট ফ্যাক্টর, আর
তারপরে আমাদের মানে যে পুলিশ বা বিডিআর।
ওকে,
এই টাইপের, তারপরে তো ওখানে তো আর ই ছিল সেনাবাহিনী,
তার মানে আপনারা সব ধরনের বাহিনীর সাথে ফাইট করার মতো প্রিপারেশন নিয়ে
আপনারা করতেন? আমাদের ছিল এবং স্টিল নাও আছে।
ওকে, তারপর
তো আমি এতটুকু জানতাম যে আমি যদি ধরা খাই কারো সাধ্য নাই আমাকে আটকে রাখবে, আমার বাবা মা পাড়া প্রায় আমাকে বলতো যে তোকে র্যাবে ধরা দিব, আমাকে ধরা দিব, ধরা দাও সমস্যা নেই।
বাবা মা বলতো? বাবা মা জানলো কবে?
জানলো আমাদের যে করতাম আমি মানে মাঝে মধ্যে ই করতাম, রাতে করে বাসায় ফিরতাম, প্রচুর রাত করে বাসায় ফিরতাম,
তারপরে ধীরে ধীরে জেনেছিলেন আপনি এটার?
হ্যাঁ, আমার আমাকে চাপ প্রয়োগ করতো। ও এর ভিতরে একটা কথা বলি, এর ভিতরে আমার একটা স্যার ছিল, ওইখান থেকে আমার ক্লাস নাইনে থেকে আমাকে কলেজ লাইফ পর্যন্ত পড়াচ্ছে, ওই স্যারের সাথে আমি আবার খুব ই ছিলাম
এবং শেয়ার করতাম,
শেয়ার করতাম কি মানে হালকা হালকা টাচ দিতাম। ওই স্যারটাই সাথে আমার মানে লাইফের অনেকখানি জড়ায় আছে। তার আমি তাদেরকে বলতাম কি আমি আবার গাড়ি চলে, মানে ওই যে গাড়ির যে বলতাম ওটা বানা বানা বলতাম আমি তাদেরকে, কেননা আমি বলতে চাইতাম না আমি এত বড় একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছি।
ওকে, আপনি আসলে বড় গ্যাংয়ের সাথে জড়িয়ে থাকতেন কিন্তু ফোকাস করতেন যে না আমি একটু ছোটখাটো, এবং তারপর আপনার ফ্যামিলি চাইতো আপনাকে র‍্যাবে ধরিয়ে দিতে, পুলিশে ধরিয়ে দিতে,
কেননা আমাকে বাঁচাতে চাইতো। আমি এখন বুঝি আমাকে বাঁচাতে চাইতো।
আর আপনি কেয়ার করতেন
না? আমি কেয়ার, আমি জানতাম যে আমাকে যদি ধরায় দেয় হয়তো বা একদিন দুই দিন 48 ঘন্টা এর ভিতরে আমাকে ছুটে নিয়ে আসবে, সে যত বড় ইয়ে হোক না কেন।
ওকে, তারপর আপনি 30 কোটি টাকার একটা প্রজেক্টের কথা বলছিলেন,
ওটা ছিল যে আর্মস, অনলি আর্মস, এটা ছিল যাই হোক আমাদের মানে কোন একটা বিদ্রোহী গ্রুপের ওদের কাছে আমাদেরকে এটা দিতে হবে। এটা হলো মানে ইউরোপ ঘুরে, আমি দেশটার নাম ইঙ্গিত করতে চাচ্ছি না, ইউরোপ ঘুরে ডাইরেক্ট দুবাই হয়ে, মানে ইউরোপ দুবাই ওটা হয়ে ইসে আমাদের দেশে আসছে, এবং এটা আমাদের কোন একটা পার্শ্ববর্তী দেশে তাদের কোন একটা বিদ্রোহী গ্রুপের কাছে আমাদেরকে এটা দিয়ে আসতে হবে।
আমাদের পার্শ্ববর্তী কোন একটা দেশ?
হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী কোন একটা দেশে,
এবং সেই দেশের বিদ্রোহী গ্রুপের কাছে এটা যাবে, এবং সেই আর্মসটা ইউরোপ ঘুরে দুবাই ঘুরে আমাদের কাছে এসছে। তার মানে এটা ইন্টারন্যাশনাল মাফিয়া কন্ট্রোল করছে, যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল মাফিয়ার একটা পার্ট, তার মানে ওইটার একটা ডিলারশিপ আপনারা পেয়েছেন এবং সেটা আপনি কন্ট্রোল করছেন।
আমি কন্ট্রোল করেছি কি মানে ভাগ্যক্রমে পেয়ে গেছি, আমাদের তো অনেকগুলো সেকশন খোলা থাকতো, অনেকগুলো মানে টোটালি সব সেকশনই চলতো সবসময়।
ওকে, তারপর কি করলেন?
তো আমি ওটা করলাম, তা ওর সময় ওকে বলে গেলাম যে দেখো আমি এগুলো একটা কাজ করছি, আমি তো আগে বলছি যে ওকে সবকিছু শেয়ার করতাম আমি। তো তখন আমি ওর কথাবার্তার ভিতরে একটা লোভ লোভ জিনিস, মানে বাপরে বাপ, ছেলে এত টাকা আমার ছেলে, 30 কোটি টাকার ভিতরে ন্যূনতম তো আমি 50,000 টাকা তো পাবো, এত টাকা মাথায় আমি তো তার ভিতরে লোভ লোভ একটা কথার ভিতরে আমি বলতাম না যে আমি মানুষকে বুঝি যে তার কথাবার্তা গুলা, তার ভিতরে একটু লোভ লোভ পেতাম,
মানে তার কথার মধ্যে একটা গ্রিডিনেস আপনি খুঁজে পেলেন। লাইক আপনাকে কখনো বলতো না যে যেও না এসব করো না?
না, মাঝে মধ্যে বলতো হ্যাঁ যেও না, আমি তোমার জন্য এরকম গানে, কিন্তু তার যে একটা মানে একটা কথা আছে না যে ভালোবাসার মানুষ কিন্তু তাকে আক্রায় ধরে রাখতে চায়, ধরো
আমি যেতে দিব না,
যেতে দিব না, যেতে দিলে মানে আমি তোমার সাথে থাকবো না বা এই টাইপের কিছু। সে ধরেন একবার বলতো, দ্বিতীয়বার বলতো না, তৃতীয়বার বলতো না, না যাইতো না, যাইতেন, যাও না, যাও না, যাও না, এরকম।
ওকে, তো আপনি লোভী ব্যাপারটা খুঁজে পেলেন, তারপর?
তো আমি তার ভিতরে একটা কথা বলি, এই যে আমি আগে বলে আসলাম না যে আমার যে মানে ক্ষুদ্রতার এগুলো নিয়ে আমার ফ্যামিলি খুব ই করতো, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে খুব ছোট করতো, তো ওরও এই একই স্বভাবটা আমি তার ভিতরে খুঁজে পেয়েছিলাম। ধরেন আমাকে বলতো যে তুমি তো আমার থেকে 1 বছরের ছোট, হে হাসতো বা ই করতো, আমি তো অনেকবার বলছি যে দেখো হ্যাঁ তুমি তো আমার সাথে ই করছো, আমি যে তোমাকে ঝাঁপ দিয়ে, হ্যাঁ কোন সময় হয়তো বা ঝাঁপ দিয়ে গিয়েছিলাম তোমাকে দেখে, কিন্তু আমি তো পরবর্তীতে তোমার সাথে ঝাঁপ দিয়ে যাইনি, আমি তো মানে তুমি আমাকে ই করছো আমি গিয়েছি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে ওর ফ্যামিলির কাছ থেকে একটা আন্ডারস্টিমেট ব্যাপার তো আগে থেকেও ছিল, এবং যে মেয়েটাকে ও জীবনের চেয়ে বেশি ভালোবাসছে সে মেয়েটার মধ্যেও একটা আন্ডারস্টিমেট, তার মানে ওর পুরো জীবনে এই দুর্ধর্ষ ঘটনার মুখোমুখি হওয়ার পেছনের অন্যতম একটা কারণ হচ্ছে চারপাশের মানুষ ওকে সবসময় আন্ডারএস্টিমেট করেছে। আচ্ছা, 30 কোটি টাকার প্রজেক্টের ব্যাপারগুলো আমরা একটু খোলসা হতে চাই, আপনি অস্ত্রের ডিলের কথা বলছিলেন, কি করলেন?
তো তারপরে একটা বিদেশি গ্রুপ, এবং ওটা আমি তখন পরবর্তীতে দেখলাম, আমার জীবনে প্রথম দেখলাম যে কিভাবে ডিলটা আসে, তো আমি ওটা জানলাম জানার পরে, এবং আমি এটুকু বলতে পারি ওটা ছিল মানে প্রায় 20-22টা ক্রেট ছিল,
গ্রেনেড
ক্রেট, 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 চায়ের ক্রেট গুলা ছিল, মানে
ওকে ওকে, এক ধরনের ফলের ঝুড়ি মতো ঝুড়ি,
না না বাক্স, যে চার কোনা বড় বড় বাক্স,
হ্যাঁ আমরা চিনি ওভাবে ফলো আছে বাংলাদেশে, ওকে হোয়াটএভার,
যাই হোক, তো ওই ক্রেড গুলো ছিল এবং ওগুলো ছিল পাইন কাঠের, কেননা এটা এখানে একটা কথা বলি যে এই পাইন কাঠের বা সিগুন গাছের ভিতরে যদি আপনি অস্ত্র ক্যারি করে আনেন কখনো জং ধরবে না, একটা গুণ।
ওকে,
তো আর এর ভিতরে ছিল যে তারপিন তেল আছে না, তারপিন তেল উপর দিয়ে ওগুলো ঢেকে রেখে ওর উপরে তারপিন তেল দিচ্ছে, তারপিন তেল দেওয়ার পরে আর ওই যে প্রত্যেকটা পার্সের ভিতরে গ্রিজ দেয়, এবং প্রথম আমি দেখছি, আমি আগে তো মানে তেল ইউজ করতাম, এখন প্রথম দেখলাম যে গ্রিজ ইউজ করে, কালমণি সব বা এই টাইপের 9mm, তো এটা আমি দেখলাম
দেখার পরে আমরা প্রায় 30-40 জনের মতো লোক, 30 জনের মতো আমি লিখছি সেই টাইমটাতে, বিকজ এটা হলো বড় একটা চালান আর এটা আমাদেরকে, আমি বিশেষ করে আমি পাবো ভালো একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট।
কত অ্যামাউন্ট সেটা?
প্রায় ধরেন
40 লক্ষ টাকার
মতো, 35-40 লক্ষ টাকা।
এটা আপনার পুরো গ্রুপই পাবে, শুধুমাত্র
আমি পাবো যে লিড দিচ্ছি?
বিনিময়ে আপনি তামা তামা হয়ে যেতে পারেন, আপনার লাশও কেউ খুঁজে না পেতে পারে,
না পেতে পারে, সমস্যা
নেই। হ্যাঁ, তারপর?
এবং আমরা সেরকমই কিন্তু ব্যাকআপ নিয়ে গেছি, কারণ আমাদের কাছে যে অস্ত্রগুলো ছিল সেটা একটা ছোটখাটো আর্মি বলতে পারি।
ওকে,
ছোটখাটো একটা আর্মি। এবং আমরা আমরা নিজেদেরকে এভাবেই তুলে ধরেছিলাম যে ধরেন মানে কমব্যাট যে গ্রুপগুলো বলে হয়েছে, সেনাবাহিনী যে কমব্যাট গ্রুপ, অনেক তাড়াতাড়ি যারা দুর্গম অঞ্চলে, আমরা সেভাবে তৈরি হয়েছিলাম।
প্র্যাকটিসও করতেন?
প্র্যাকটিস মোটামুটি করতাম, আমাদের ই সমস্যা হতো না, আমাদের অনেক, কেননা আমরা তো সবই তো একই লাইনের মানুষ।
ওকে, হ্যাঁ, তারপর কি করলাম?
তো গেলাম, তো এখন এটা ই করলাম কোনো মতে, ওই 8 কেট বা 10 কেট যেটা হোক, আমি মনে করছি না ঠিক এরকম।
এটা কোন এরিয়াতে বুঝিয়ে দিলেন?
এটা হলো শিলিগুড়ি।
শিলিগুড়িতে আপনারা এটা বুঝিয়ে নিলেন? ওকে,
তো শিলিগুড়িতে ওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো এখানে মানুষ ওদেরকে ডিল করলাম, মানুষের মাধ্যমে আমাদের আমাদের লোকদের মাধ্যমে মানে ডিল করলাম, আমরা একটা পর্যায়ে নিয়ে আসলাম। পরবর্তীতে ওখান থেকে বিদ্রোহী গ্রুপে খুব বড় একটা পর্যায়ের লোক ওখানে এসে দেখলো জিনিসগুলো ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, তারপর সে নিয়ে গেলো তার নিজস্ব তত্ত্বাবধানে। আমরা জাস্ট বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য যতটুকু দরকার হয় আমরা যতটুকু করলাম, বাকি সব দায়িত্ব।
এই ব্যাপারগুলো কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা জানতো না?
হ্যাঁ, উপর লেভেলের অনেক মানুষ জানত, আমি তাদেরকে সাথে আমি দেখতাম দেখতাম আমি, কেননা আমি তো ই ছিলাম, কেননা আমরা বললাম তো যে 10-12 জনের একটা সভা ছিল লাল ডায়মন্ড গ্রুপ, মানে তারা যখন মিটিং এ বসতো কিন্তু আমরাই কিন্তু ওদেরকে পাহারা দিতাম। এর ভিতরে কেউ জানতো না যে এরা হলো রত্ন, এই গ্রুপের রত্ন
হচ্ছে তারা
তারা
এই মানুষগুলোর সাথে একদম সমাজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উঁচু লেভেল থেকে শুরু করে।
আপনি বলতে বুঝতে পারবেন না যে মানে আমাদের রাজনৈতিক দলের অনেক বড় বড় নেতা যাদেরকে আপনারা খুব শ্রদ্ধা করেন, খুবই শ্রদ্ধা করেন বা ই করেন, সালাম টোকেন বা সার সার বলতে বলতে শেষ হয়ে যান, কিন্তু তাদেরকেও আমি দেখেছি তারা নিজের অস্ত্র দেখছে, দেখতেছে, এডিট করতেছে, অনেক কিছু করতেছে, তারা নিজে নিজে
মানে এই এই এদের সাথে ইনভলভ কোনো না কোনো ভাবে এদের কাছ থেকে সাপোর্ট নেয়।
হ্যাঁ, সাপোর্ট নেয়, প্লাস তারা টাকাও দেয় বা টাকাও খায় আমাদের কাছ থেকে।
তারপর
তো এরপরে তো তারা নিল, নেওয়ার পরে এভাবে আমি আরো কয়েকটা পেলাম পেলাম আমার যে
সাকসেস করলেন।
হ্যাঁ, সাকসেস করলাম।
টাকাটা পেলেন?
হ্যাঁ, টাকাটা পেয়েছি আমি।
40 লাখ টাকার মালিক আপনি?
হ্যাঁ, 30 লাখ।
30 লাখ টাকা? এবং যখন আপনার পকেটে কোনো টাকা পয়সা নেই, আপনি যখন চাকরির জন্য পণ্য হয়ে খুঁজছেন,
না তার ভিতরে তো এর ভিতরে যে ফার্স্ট যে ডায়মন্ডটা ওটা টাকাও তো আমি পেয়েছি,
ওটা টাকাও পেলেন, সবকিছু মিলিয়ে আপনি প্রায় 50 লাখ টাকার মালিক সেই মুহূর্তে।
হ্যাঁ,
কত সালে
এটা হলো? 2010 এর শেষের দিকে, শেষের দিকে বা মানে 11 এর শুরুর দিকে।
ওকে, এবং এটা সম্পর্কে আপনার যাকে আপনি লাভ করেন সে জানতো?
আমি তো বললামই তো ভাই যে আমি তাকে সব বলে যেতাম।
এবং সে জানতো যে আপনি 50 লাখ টাকার মালিক?
তাকে কখনো এরকম বিশাল আকারে ধারণা দেয়নি, কিন্তু সে ধারণা করতে পারছে যে কোনো একটা বড় একটা অ্যামাউন্টের আমি একটা মালিক।
আমি একটু জানতে চাই যে পরিমাণ টাকা আপনি রোজগার করলেন ওই মুহূর্তে, 50-60 লাখ টাকা আপনি সেই সময়?
40-50।
এই টাকাটা থেকে বড় কোনো অ্যামাউন্ট কি আপনি সে মেয়েটাকে দিয়েছেন?
আমি তার মানে ই করতাম প্রায় সময় দিতাম, এবং এমন সময় গেছে মনে হয় আমি তাকে 10,000 টাকাও দিয়েছি।
না, বড় অ্যামাউন্ট বলতে মনে হচ্ছে দেখা গেল যে 5-10 লাখ টাকা দিই।
আমি ওটা দিতাম না, কেননা তাকে চলার মতো দিতাম, কেননা আমি আবার একটা কাজ করতাম যে তাকে ধরে রাখতাম, তার একটা জিনিস আমি যখন টের পেয়েছি তার একটা গ্রেডিং এসেছে ওটাকে ই করতে,
মানে ওটাকে ধরে হলো আপনি কাছে রাখার চেষ্টা,
কাছে রাখার
চেষ্টা, অল্প অল্প করে দিয়ে, অল্প অল্প করে দিয়ে। ওকে, হ্যাঁ, তারপর?
তো তারপরে এভাবে গেল, তো সেটা আমার চলতেছে, ও যখন দিতে পারি তখন খুব ভালো ব্যবহার, যখন একটু টান পড়ে তখন কি ব্যবহার, তখন মনে হয় ইবলিস ফেল, পাগল হয়ে যেতাম। আমার মা আছে হয়তো বা অনেকে আছে না যে অনেক ফ্যামিলি আছে না মেনে নেয় শেষের দিকে, বা হ্যাঁ ছেলেটা যখন এত লাভ করতেছে হোক না সে বড় বা হোক না সে ছোট বলে ফ্যামিলি এগুলো মেনে নেবে, ও আমার সাথে এমন বিহেভ করতো আমি বাসাটা সব মাথা জুড়ে রাখতাম, তখন আমার মা কিভাবে আগাবে একটা মা। তো আমার মাও তো আমার লাইফ খুলে লিখ দেখতেছে যে কি করতেছে, বা রাতের বেলা আসি, বা আমার মা খুবই কান্ত, আমি এগুলো কেয়ার করতাম না। এর ভিতরে আমি একটা কথা বলি যে আমি আপনার আরো দুটা মানে এভাবে করতে করতে আমার দুটা এর ভিতরে আমি মানে যেহেতু গ্যাঙে গ্যাঙে মানে ঝগড়া চলে এসব কাজগুলোতে, তা আমি এর ভিতরে মার্ডার করা অলরেডি প্রথম জীবনের প্রথম মার্ডার করলাম।
আপনি মার্ডার করলেন?
হ্যাঁ, জীবনে প্রথম মার্ডার করলাম, এই যে মানে গ্যাঙে গ্যাঙে রেশারেশি কোন একটা সময় প্রথম মার্ডার করলাম।
কিভাবে করলেন?
ওই আমার সাথে ধরেন এই সিম্পল একটা কারণে, কিন্তু আমার টার্গেট ছিল গ্যাংকে আমি ধসা দিতাম। ওই গ্যাংয়ে ওরা ছোটখাটো মানে মাঝারি টাইপের একটা গ্যাং ছিল, আমার ছিল যে মানে ওই গ্যাংয়ের যে থিঙ্ক ট্যাঙ্ক তাকে আমি ধরে দিব, শেষ করে দিব। তাহলে না ওই যে বললাম না আমরা মানে ড্রিঙ্কস করতাম, ওই ড্রিঙ্কসের ভিতরে মানে একসময় একসময় বেঁধে গেছে। আমি তাদের সাথে তো
একই সাথে করছেন, এই সময় বেঁধে গিয়েছে
কিন্তু আমি তো হুঁশে আছি, আমার তো টার্গেট হলো ওকে শেষ করে দিব।
আপনি তো ওকে খুন করবেন সেটা আপনার দলের লোকজন জানতো?
হ্যাঁ, আমার দলের লোকজন তার পাশে বসে আছে, ও টেরও পায়নি।
তারপর
তো আমি বলছি লেগে গেছে, জাস্ট আমি আমার অস্ত্রটা বের করে তার হার্টে একটা জাস্ট একটা শুট করলাম, বাস। এখন যাতে সেকেন্ড টাইম যে মাস্ট মরবে তখন আমি করলাম কপাল আর একটা শুট করলাম, একদম ঠেকায় ঠেকায় দুইটাই ঠেকায় ঠেকায় শুট করছে, একদম এখানে ঠেকায় শুট করছে, এখানে একটা এখানে
একটা। কত সালে করলেন এটা?
এটা 2011 এর মাঝামাঝি সময়,
মাত্র কিছুদিন আগে। ওকে, প্রথম খুন আপনি করলেন, ওই সময় ফিলিংসটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার ভিতরে?
আমি না, আমি তো ই ছিলাম, এডিক্টেড ছিলাম।
খুন করার পরবর্তীতে গিয়ে আপনার কখনো মনে হয়নি যে আপনি একটা অপরাধ করে ফেলেছেন?
আমার তারপরে তো আরো বেশি জিনিস করছি, যেটা ভুলে যাই।
এই সময়টা তো ওই মেয়েটার সম্পর্ক
আপনার ছিল? ওই সময় ও এর কারণে আর একটা হয়েছিল, ওরও কিছু কারণ ছিল। ওই যে আমাকে বলতাম, আমাকে বলতো যে তুমি তো আমার থেকে ছোট, আমি মাস্টার্স পাস, আমি ডালে ডালে চলি, তুমি চলে পাতায় পাতায়, এইসব টাইপের বিচ্ছি বিচ্ছি কথা বলতো। আর ওর ফ্যামিলির মেম্বার গুলো এমন ভাবে বিহেভ করতো, পাগল হয়ে থাকতো।
সবকিছু চাপ আপনি এই ধরনের একটা জঘন্যতম কাজ করলেন, তারপর
এখানে আর একটা কথা বলি, আমার ফ্যামিলির তো চাপ ছিল যে তো ওই মেয়েটাকে বিয়ে করা যাবে না, ওইটারও চাপ, মানে সব চাপ মিলে আমি পাগল হয়ে গেছি।
ওকে, দেন
তো দেন এরপরে আরো তিন চারটা ডিল করলাম, মোটামুটি টাকা পেলাম আমি পাওয়ার পরে। তো এর ভিতরে হচ্ছে কি, আমার বসের কাছে, বসের থেকে ডিরেক্টলি, বস মানে আমার সেকেন্ড ইন কমান্ড, তার কাছ থেকে কি এক লোক কিছু জিনিস কিনছিল, আপনারা যেটাকে বলেন। কেনার পরে লোকটা ছিল একটু অন্য ধর্মাবলম্বী, আমাকে বললো যে ওই লোকের কাছে আমি টাকা পাই, তো ওখানে কত টাকা পান ভাই? এক থেকে দেড় কোটি টাকার মতো পাই। তা কি কিনেছিল ভাই? আমরা ও এখানে আবার আর একটা কথা বলতাম, আমরা কোর্টে কথা বলতাম, লোহা রেঞ্জ নিয়েছিল, রেঞ্জ আর সরি স্ক্রু নিয়েছিল,
মানে এটা হচ্ছে অস্ত্র। ওকে,
স্ক্রু আর রেঞ্জ নিয়েছিল। তো ঠিক আছে, বুঝতে পারছি ভাই, আর বলা লাগবে না ভাই কোথায়, অমুক জিনিস। তো গেলাম, ও আবার ছিল খুবই মানে একটা খাওড়া প্রকৃতি, মানে একটু মানে খুব নিজের খুব বড় মনে করতো, এই টাইপের একটা লোক ছিল। তার কেন সে এলাকায়, আমি ওই এলাকায় যে করলাম কি, তো ওর ছিল চালের রথ দুটো আর একটা স্বর্ণের দোকান ছিল, জুয়েলার্সের দোকান, সে অনেক ভালো একটা পর্যায়ে ছিল। যাই হোক, আমি করলাম কি, ওকে যে বললাম যে দেখ তুই দিয়ে দে, আমাকে বলছে তোমার মতো ছেলে, এরকম ছোট ছেলে আমাকে এসে, তুমি জানো তোমার বাপের থেকে আমি বড়, দুধ তিরিথি রাখ, বাপের থেকে বড় তুমি চিনোস। আমি বললাম কি, আমি তো ফার্স্টে অ্যাট ফার্স্ট আমি চাইনি যে মানে ডাইরেক্ট অস্ত্র ইউজ করবো, আমি বললাম কি বাঁশের কঞ্চি বড় পাইলাম, একটা বড় একটা সাইজের বাঁশের কঞ্চি দিয়ে সমান তালে পিটানো শুরু করলাম, পিটিয়ে রক্তাক্ত বানা ফেললাম, তখন মাথা গেছে আরো গরম হয়। তো আমি আবার চারপাশে লোক বসে রাখছি, কেউ যেন না রুখতে পারে এর ভিতরে। তো আমি আর যে আর একটা ছেলে ছিল ওকে রাখছি, যে আমার আমাকে যেন ই দিচ্ছে। তো করলার পরে করলাম কি, চালের আলোতে ভিতরে ওকে মারা শুরু করছিল, কেন ওইটাই হল তার মেন চালের আলোত, এবং ওখানে তার লকারটা আমি এটা জানতাম,
ওখানে টাকাটা পাওয়া যাবে,
ওখানে টাকাটা পাওয়া যাবে, ওখানে মারা শুরু করছি। মারার শুরু করার এক পর্যায়ে আমার এমন রাগ আসছে, আমি যে অস্ত্রটা বের করবো এটা আমার মাথা ছিল না, পাইছি সামনে যে বড় বড় যে চালের আলোতে বড় বড় যে বাটখারা গুলো আছে না, অনেক ভারী কিন্তু এটা, আমার কোনো ভাবে যে রাগের চোটে মানে মাথা গরম হয়ে যে এত শক্তি আসলো, বাটখারা তুলে ফেললাম, বাটখারা তুলে ফেলে মাথায় ভালো মতো ছেঁচলাম, ছেঁচে একদম রক্তাক্ত মেনে ফেললাম তাকে, বাস হাসপাতালে নিয়ে দিয়ে এসেছে, শেষ। এটা আমার সেকেন্ড মার্ডার।
ওকে, আপনি সেকেন্ড খুনটাও করলেন, প্রথম খুনের সাথে সেকেন্ড খুনের সময়ের পার্থক্যটা কতটুকু ছিল?
এটা 2-3 মাস পরে।
তখন কি মাথার ভিতরে জিনিসটা কাজ করতো যে একটা অপরাধ তো করেই ফেলেছি?
ও যে আমি পাগল ছিলাম, ও আমাকে অল টাইম মানে ধরেন সপ্তাহে 7 দিনের ভিতরে 2 দিন ভালো ব্যবহার করতো, 5 দিন আমাকে পাগল করে রাখতো,
এবং এই খারাপ ব্যবহারগুলো আপনার কাজে কর্মে আপনি প্রকাশ করতেন?
হ্যাঁ, আমি কার করবো, কেননা ও আমি ছিলাম ঢাকায়, ও ছিল টাঙ্গাইল, বা ও ছিল তার সম্বন্ধে।
ও কি জানতো এটা যে আপনি এই ধরনের অপরাধ করছেন?
হ্যাঁ জানতো, আমি ওখানে জানতো না আমি মার্ডার করছি,
এটা বলতেন না,
আমার ফ্যামিলিও জানে না।
আজকে প্রথম আমি স্বীকার করলাম,
প্রথম আমি স্বীকার করছি, আর জানে, আর আমার মানে যে যে ইচ্ছের কথা বললাম আমার দাদাটা, উনি জানেন যে অ্যান্টিপক্ষের গ্যাংটা যেটা ছিল, ফার্স্ট উনি যে সেকেন্ড যেবার ঢুকতে গেলাম ওই সময় যে আমাকে ই করছে চাইছিল যে তার গ্যাংয়ে ঢুকাবে বা তার কোনো একটা পরিচিতর মাধ্যমে ঢুকাবে।
ওকে, তারপর
এর ভিতরে আমি তো তারপরে ই করতেছি, এর ভিতরে আমার সবচেয়ে যে লাইফের যে সবচেয়ে ট্র্যাজিক অধ্যায়টা, এটা হলো মানে এই ভিতরে তার 2-3
থেকে দুই আড়াই মাস পরে আমার একটা ডিল আসে টেকনাফ, এটা ডায়মন্ড প্লাস আর্মস।
ওকে,
এখানে আমরা মাত্র দুটা ই নিয়ে গিয়েছিলাম পোর্ট, সেটা বর্ষা মৌসুম ছিল, এবং ডায়মন্ডের এটা ডিলটা বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি হয়। বিকজ যে আপনি যে ইলিশ গুলো আসে এদের পেটের ভিতরে বা অন্য কোনো ভাবে হলেও এটা চালান হয়ে যায়। আমি কিন্তু সাঁতার জানি না, আমি গেলে বেঁচে থাকা জানি, আমি তাও সেভাবে আমি দেখি এত বড় ইসের জন্য।
তারপর
তো আমি গেলাম, তারপরে আমার ডিলটা আসার কথা ছিল দুই দিন পরে, আমি তো বোট নিয়ে আসি, তো বোট নিয়ে আসার পরে থাকার পরে দুটা ই ছিল, একটা ছিল মানে এক জায়গায় আর এক জায়গায়, আমরা জানি যে কোথায় কোন কোন পয়েন্টে আছে, আমি কোন পয়েন্টে ও কোন পয়েন্টে, আমার সাথে ওর সাথে যোগাযোগ হচ্ছে যেভাবেই হোক। তো ওখানে আমি গেলাম, যাওয়ার পরে তো এখানে চার দিন লাগলো, যে কোনো কারণেই হোক জাহাজ আসতে দেরি করছে। এবং এর আপনি এখানে আসতে যাবেন যে এগুলা কিন্তু বিদেশি কোম্পানি যে জাহাজগুলো, যেরকম পর্তুগিজ বা ইন্ডিয়ান নাবিক বা সাউথ আমেরিকান, এরা কিন্তু খুব জড়িত থাকে এসব বিষয়ে। কেননা ধরেন কোন একটা কোম্পানি বা কোন একটা বড় কোম্পানি বা ভালো একটা অ্যামাউন্টের একটা ডায়মন্ড, ওরা ধরেন 40% বা 60% ডায়মন্ড, এরকম বড় একটা যতটুকু চাইতাম আমরা তখন যে সময়, ওদের সাথে ই ছিল ডলারে বা পাউন্ডে আমরা পে করে দিতাম। তো ওরা ই থাকতো, আসতো, দিত, বাস আমরা এইভাবে কথা করতাম, বা আমরা ফিরে নিয়ে আসতাম। এইগুলো আমরা কোস্টগার্ড বা নৌবাহিনী এদের সমস্ত ঝামেলা আমরা পোহাই, মানে আমরা সামাল দিতাম, আর আমরা তীরে আনতাম, তীরে থেকে এনে আর একটা পক্ষের কাছে, একটা নির্দিষ্ট জায়গায় যে আর একটা পক্ষের কাছে দিতাম, ওই পক্ষটা আবার এভাবে মানে হাত ভেঙে ভেঙে ডিল হইতো ডায়মন্ডটা বিশেষ করে, আর অস্ত্রটা ওটা ধীরে ধীরে ডিল হইতো। তো এই চার দিন আমার লাগছে সময়। তো এর ভিতরে আমি চার দিন টানা একটা ট্রাউজার একটা শার্ট পরা ছিল, তখন আমি তো এখানে নোনা হয়ে গেছি, চার দিন একই শার্ট একেবারে, না গোসল না পানি, খাওয়া দাওয়ার ভিতরে বলতে গেলে ওই যে নোনা ইলিশ, ওই নোনা ইলিশ আমাকে ভেজে দিত, ওই খাইতাম, আর পাতার বিড়ি,
পাতার বিড়ি,
পাতার বিড়ি, আমি পি বিড়ি পছন্দ করছি ওই পাতার বিড়ি।
তারপর
ও এর ভিতরে একটা কথা বলিনি, এর ভিতরে সবচেয়ে ই হলো যে আমি যখন পারে মানে যাবো, মানে যখন কাজটাতে যাবো, তখন ওকে আমি ফোন করছিলাম, 72টা কল দিয়েছিলাম, তখন আমার মনে আছে সে আমাকে বলছিল 72টা কল দিছি, 72টা কল দিছি, সে একটা কলও ধরেনি রাতের বেলা।
কে? আমার আপনার গার্লফ্রেন্ড,
গার্লফ্রেন্ড
আলটিমেটলি আপনার পক্ষে গার্লফ্রেন্ড। ওকে, যাই হোক, তারপর
তো 72টা করে একটা কলও ধরে নাই, তো আমি এদিক থেকে তো কাজে দেব নাকি ওকে সময় দিব, এখন আমি কি করব? তো আমি চলে গেলাম কাজে, কেননা আইটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে, গুরুত্বপূর্ণ লাগার পরে তো আমি গেলাম, মানে যাওয়ার পরে এর ভিতরেও আমাকে কল দিচ্ছে, এর ভিতরে আমি সেটটা দেখে গেছি আরেকজনের কাছে, আমার মানে আমারও আমার খুব কাছে একটা ইসের কাছে, আমার ব্যাঙ্গের লোকের যে কোনো একজনের কাছে মানে দেখে গেছি, আমি দেখে যাওয়ার পরে আর ওরা জানতো যে এটা ভাইয়ের গার্লফ্রেন্ড, এটা কি করা যাবে না, মানে এনার সাথে কোনো ই করা যাবে না, ওরা ধরেও নেয়, আর নাম্বারটা তারা চিনতো, দ্যাটস ওয়াই তারা মানে ধরেও নেই। আর আমি যখন ই আসছি আমি তো প্রচন্ড ক্লান্ত, চার দিন কোনো নাওয়া নাই, ঘুম নাই, খাওয়া মানে খাওয়া বলতে গেলে ওই মাছ আর হলো পাতা বিড়ি, তো ওইটা খাইছি, আর পানি বলতে গেলে সামান্য, আমার শরীরের অবস্থা শেষ, আমি পাড়ে উঠছি, পাড়ে ওঠার পরে আমাকে বলতেছে যে ভাই ভাবি তো অনেকগুলো কল দিস, আমি বললাম কি ঠিক আছে, আমি বলি মানে আমি কিছুক্ষণ পরেই করবো, আমি গোসল করে নিই আর খেয়ে নিই। আমার মনে হয় তখন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষুধাটা মানে সেদিন গেছিল, আমি চার গামলা ভাত খেয়ে ফেলছি খালি ডাল দিয়ে।
ওকে,
তো এরপরে ঘুমাইলাম, তো ঘুমানোর ভিতরে সকালবেলা ও আমাকে ফোন দিলে, ফোন দেওয়ার পর 18টা কল দিচ্ছে। তো আমার কাছে সবচেয়ে বড় বক্তব্য এটাই যে আমার 72টা কল যখন তুমি একটা কলও ধরলে না, তোমার 18টা কল কি সবচেয়ে বড় হয়ে গেল? আর চার দিন তোমার সাথে যোগাযোগ নেই, তুমি কি এতটুকু ই নাই, সেন্স নাই যে ও মারা গেছে কি হইলো, মানে সে আমাকে ফোন দিয়ে মানে বলতেছে, ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি কখন যে ঘুমাবো সেটা আমি জানি না, আমি ওকে কেটে দিয়ে আমি ফোন ব্যাক করছি, আমি কখন যে ঘুমাবো সেটা জানি না, আবার কেটে দিছো, কেটে দেওয়ার পর আবার ফোন ব্যাক করছি, ফোন ব্যাক করে আমি যেটা আমি ফোন দিয়ে ফোন দিছি, তার প্রথম কথা শুনলে মানে মানে এখনো আমার কানে বাধে, কোন মায়ের নিয়ে শুয়ে আছিস, আমি কি বলবো, আমি কিছু বললাম না, আমি বললাম যে থাক ঠিক আছে, আমার তো তখন মাথা খারাপ, আমি তো ঘুমাতে পারিনি, ঠিক আছে আমি দুই ঘন্টা পরে তোমার সাথে কথা বলবো, দুই ঘন্টা পরে আমি তোমার সাথে কথা বলবো। এরপরে আমাকে বলতেছে যে আর আমার সবচেয়ে কষ্টটা পাইছে কি, আমি কখনো আমি আর একটা কথা বলি, ওর সাথে যখন রিলেশনশিপ হয়েছে আমি কোনো মেয়ের দিকে মানে চোখ তুলে তাকাইনি, কোনো মেয়ের দিকে অশ্রদ্ধা করে তাকাইনি, আমি তো এতটুকু ভালোবাসতাম। একটা কথা বলি, আমি কিন্তু জানি যে অমুক ভাইয়ের সাথে কথা বলেছে, তমুক ভাইয়ের সাথে কথা বলে, তমুক ছোট ভাই আছে, তার অমুক ছোট ভাই আছে, কিছুই বলতাম না। আমি এখন সকালবেলা ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমাকেও তো কথাটা বললো, আমি কিচ্ছু বলতে পারি না, আমি সেদিন মেয়ে চুপ করেছিলাম, আমি কি করলাম, আমি কার জন্য কি করলাম,
এখন এর ভিতরে ও আমাকে আমাকে বিয়ের চাপ দিত। বিয়ের চাপ দেওয়ার পর আমি ওকে দুইবার আমি ট্রাই করছিলাম, কিন্তু ওর ফ্যামিলি থেকে আমাকে করতে দেওয়া হয়নি। এর ভিতরে শুরু হইলো আমার প্রচন্ড অসুস্থতা, এমন অসুস্থতা যেরকম ধরেন হঠাৎ করে কাশি আসলে ভূমিতে মানে বমি হয়, বমির সাথে এমন পরিমাণে রক্ত বের হয় যে রক্তে প্লাবন বয়ে যাচ্ছে মনে হয় কোথাও।
কোথায় হলো এটা? যেখানে আপনি প্রজেক্টটা করতে গিয়েছেন সেখানেই হচ্ছে নাকি ফিরে আসার পর?
ফিরে আসার পর
প্রজেক্টটা সাকসেস হলো।
প্রজেক্টটা সাকসেস হয়েছে।
তারপর
প্রায় আমাদের ওইটা ছিল 4.5 কোটি টাকা প্রজেক্ট। তো আমি প্রজেক্টটা সাকসেস করে আসলাম, এমন পরিমাণে ভমিটিং শুরু হলো যে আমার মানে রক্ত বের হচ্ছে গলা দিয়ে। আমি কি করবো না করবো আমি কিছু খুঁজে পেলাম, আমি ডাক্তার দেখাই, ডাক্তার কিছু বলতে পারে না। ডাক্তার বলে কি আপনি ওই করছিলেন বা তম করছিলেন? এর ভিতরে আমি কিন্তু কয়েকবার অ্যাটাক হয়েছি, অ্যাটাক হয়েছি এবং কয়েকবার আমাকে মরতে মরতে বেঁচে গেছি। আমার ফ্যামিলি আগে পর্যন্ত জানে না, ওই মেয়েও জানে না, অ্যাটাক হয়েছি বেঁচে গেছি। এর ভিতরে প্রচণ্ড মায়েরও খেয়েছি। যাই হোক, তো আমি মনে করছি যে আমিও তাদেরকে বলতাম যে এরকম এরকম হয়েছে, মায়েরটা খেয়েছে এবং বলতে তখন বলতে সে হয়তো বা ওটার কোনো সাইড ইফেক্ট হয়েছে এই জন্যই আপনার এরকম হচ্ছে, হয় সেরে দেবে সেরে দেবে, ওষুধ দিতে কোনো কাজ হচ্ছে না। আমি কিন্তু এর ভিতরে কাজ করে যাচ্ছি। তো আমি ডাক্তার দেখাতে দেখাতে মানে কোনো কিছু ধরা পড়ে না। এক সময় কোনো একটা মানে রেনাউন্ড একটা হসপিটালে একটা ডাক্তার আমাকে একদিন মানে একটা হসপিটালে দেখাচ্ছিলাম, ওখান দিয়ে উনি যাচ্ছিল, উনি ছিল মানে নাকান গলা বিশেষজ্ঞ এই টাইপের। তো উনি খুব আমাকে বললো, উনি নিজেই আগ্রহ করে বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দেখতে চাই, তোমার রিপোর্টগুলো দাও। তো দিলাম, দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে এইগুলো এই কয়েকটা ইগুলো করে নিয়ে এসো, তুমি আমার টেস্টগুলো করে নিয়ে এসো। টেস্টগুলো করালাম, তো আমাকে বলতেছে যে টেস্টগুলো দেখা পরে বাবা উনার প্রথম কথা ছিল, বাবা তুমি কি স্মোকিং করো? হ্যাঁ আঙ্কেল আমি করি। তো বললাম যে কি মানে তুমি কি কখনো পাতার বিড়ি খেছো? হ্যাঁ আঙ্কেল আমি খাইছি। আমি কিন্তু জানতাম না পাতা বিড়ি সম্পর্কে এত কিছু। আমি প্রথম কিন্তু ওই ওই প্রথম 4 দিন টানা কিন্তু খেয়েছি, প্রায় 250 পাতা বিড়ি খেয়েছি।
চার দিনে
250 পাতা বিড়ি খেয়েছি। হ্যাঁ আঙ্কেল খেয়েছি। কত খাইছো তুমি আমাকে বলতে? কত খেয়েছো তুমি? আমি তো মানে লুকানোর জন্য ভয় ভয় পেয়ে গেছি। তো আমি বলতেছি যে এই তো ধরেন আঙ্কেল এই তো 50টা, না তুমি আরো বেশি খেয়েছো। উনি বুঝে গেছে কিভাবে হয়তো বা আঙ্কেল খেতে পারি, না তুমি আমার কাছে মিথ্যা কথা বলেন, তুমি এরটাই বেশি খেয়েছো। কেন আঙ্কেল কি হিসাব তুমি আমাকে বলেন? তো আমাকে বলতেছে যে তোমার এমন একটা রোগ হয়েছে, আমাকে যা বলছে ডাক্তার ডিফর্মের জিনিস এটা হলো মানে রক্তের আমাকে যেটুকু বলছে তিনি, আমি আমি বলছে যে রক্তের কোষগুলোকে খেয়ে ফেলে এবং নতুন যে সেলগুলো গঠিত হয় ওগুলো গঠিত হতে দেয় না এবং এটাকে ভমিটিং আকারে বের হয়ে যায়। আমি দেখলাম যে পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে সব কিছু কিন্তু, এবং এটা বলছে যখন মানুষ বেশি উত্তেজনা হয় তারপরে যখন মানে মানুষ মানে মানে ফ্রাস্ট্রেশনে ভোগে তখন এগুলো হয়, তখনই সুযোগটা তখনই ভমিটিং আকারে বের হয়, কাশি প্লাস ভমিটিং। প্রায় সময় আমার কাশি হতো, আমি কাশিতে ভুগতাম, ভমিটিংটা খুব কম হতো এবং ভমিটিং এর সময় প্রচুর পরিমাণে রক্ত ব্লিডিং হতো।
এটা আপনার এখন এখনো কন্টিনিউ হচ্ছে?
হ্যাঁ আছে, এই রিসেন্টলি মনে হয় 2 সপ্তাহ আগে।
এবং আপনি ডাক্তার দেখাচ্ছেন তা তুমি?
না
কেন দেখেন না?
আমার আমি মানে আমি কি করবো, আমি কি করবো, আমি যার জন্য এত কিছু করলাম বেঁচে থেকে তো লাভ নেই।
সে মেয়েটা কি কি অবস্থায় আছে?
সে বিয়ে করেছে।
বিয়ে করে ফেলেছে? কত সালে বিয়ে করলো?
2013 এর মনে হয় এই তো 3-4 মাস আগে আমাদেরকে ব্রেকআপ হয়েছে। 3-4 মাস বা 5 মাস আগে আমি ব্রেকআপ করছি।
আপনি করেছেন, কেন করেছেন?
আমি ভিতরে একটা কথা বলি যে ভিতরে আমাদের আংটি বদল হয়ে গেছিলো, আংটি বদল হয়ে গেছিলো। তখন আমাকে চাপ দিছিল যে যে আমি বিয়ে করবো তোমাকে পালে, ঠিক আছে তুমি যখন টুইস্ট চাও কাহিনীতে আমি টুইস্ট আনবো। তো আমি কি করলাম, ও এর ভিতরে একটা কথা বলি, আমি কিছু কাজ করেছিলাম, তো ওই কাজের কিছু মানে অগ্রিম টাকা পেয়েছিলাম, ওই টাকাটা আমাকে হ্যাক করেছিল। ওই যে আমি আপনাকে আগে ফার্স্টে বলছিলাম যে আমার একটা ভাই ছিল যার আন্ডারে আমি প্রথম এই ইচ্ছা করলাম যে আমাকে মোবাইল চুরি করতে বলছিল বা গাড়ি, ওই ভাইটা কিভাবে কিভাবে জানে আমার নাম্বারটা পেয়ে গেছে, পেয়ে যে আমাকে ফোন দিছে এবং উনি আমার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলছে, আমাকে টাকা তুলতে দেয় না, আমার চেক দিলে বা ই করলে কার্ড দিলে বাউন্স করে। তো আমাকে তারপর পরে বললাম যে ব্যাপারটা কি হইলো, আমাকে কি ধরে ফেললো না কি করলো? পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে কি আরিয়ান তোকে একটা কাজ করে দিতে হবে, কি কি কাজ, যে আমার অমুক অমুক একটা লোক আমাদের অনেকগুলো অনেক লোকের কাছে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা মতো খেয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছে, ওই টাকাটা তোকে আনিয়ে দিতে হবে। মানে ভাই আমি কিভাবে করবো বলেন, এটা কি বলতে গেলে তো এমনকি মার্ডার ছাড়া সম্ভব না। তো আমি বললাম যে উনি আমাকে অনেক চাপাচাপি করলো এর ভিতরে বিয়ে টিয়ে নিয়ে, ও যে ও এটা সুযোগ নিছে আমি ঝুঁকি পারতেছি না। আমি বলছি হ্যাঁ আমি তো বুঝি, আমি তো বুঝি আমার সময় খালি তোমারই হয়, আমি তো মাথা গরম, এদিক দিয়ে বড় ভাইয়ের চাপ, এদিক দিয়ে ওর চাপ, আমি কি করবো কি করবো কি করবো। তখন আমি চিন্তা করলাম আমার একদম অনুগত মানে যারা কাছের যারা ছেলে ওদেরকে বললাম যে চারটা বাইক নিয়ে কি করবেন বস, বলার দরকার নেই বোঝার দরকার নেই, প্রত্যেকটা বাইকে যেন তিনজন, আমি যে বাইকে উঠবো সেটা দুজন থাকবে, প্রত্যেকটা বাইকের যেন তিনজন বা দুজন করে থাকে, কি করবো ওগুলোকে এরকম এরকম করতে হবে। তো লোকটা যেহেতু এত টাকা মারছে সে সেরকমই লাইফ লিড করে, সে খুব দামি একটা গাড়িতে করে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় আমি যেটা খবর পেয়েছি আমার আমার লোকের মাধ্যমে, তো তখন করলাম কি বাইকটা বাধা দিলাম গাড়িটার সাথে, খুব দামি গাড়ি বাইকটার সাথে বাধা দিলাম। আমি তো জানি যে কি করলে কি হবে, তারা তারা তো সাদের গাড়ির সাথে বাইক বাঁধা দিয়েছে, আমার তো বাইক বাঁধলেও কিছু হয় না, আমি তো আরেকটা কিনতে পারবো, কিন্তু আমি কি যেন করছি সেটাও আমি জানি। ওর বললাম কি ওর জাস্ট দরজাটা খুললো আমার জাস্ট, আমি আমি জানি যে মানে শব্দ করলে যেহেতু সিকিউর একটা এলাকা পুলিশ চলে আসবে বা অন্য কোনো আইন সংস্থা যদি চলে আসবে, তখন করলাম কি জাস্ট একটা ড্যাগার এরকম টাইপের ভালো টাইপের ড্যাগারটা জাস্ট ক্লিক করে খুলে জাস্ট গলার ভিতরে পোস্ট চালা দিলাম, ফাঁক করে দিলাম, থার্ড মার্ডার।
This is life, absolutely impossible life. আমি জানি না খুনের লিস্ট কত লম্বা, আপনি টোটাল কতগুলো খুন করেছেন এরকম?
তিনটাই
খুন করেছেন, স্টিল আপনি এই লাইফে আছেন এবং মেয়েটার বিয়ে হয়ে গেছে, আপনার লাইফে একটা চরম বলা যেতে পারে যে বিধ্বংসী একটা অসুখ ঢুকেছে, এবং একই সাথে
ও সবচেয়ে বড় কথা আমার বাবা মা কিন্তু জানে না যে অসুখটা হয়েছিল।
আপনার বাবা মা অনেক কিছুই জানেন না, আজকে অনুষ্ঠান শুনে হয়তো অনেক কিছু জেনে যাবেন যদি শোনেন, এবং সবচাইতে বিধ্বংসী যেটা সেটা হচ্ছে আপনার জীবনের এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আপনি এই অনুষ্ঠানটা শেষ করে গিয়ে হয়তো যে এরিয়ার কথা আপনি বারবার বলছেন সেখানে আপনার প্রতিপক্ষের দ্বারা যে কোনো মুহূর্তে ঘায়ল হতে পারেন, আপনি এই লাইফটা নিয়ে আছেন, আপনি তো সচেতন ভাবে কখনোই এই লাইফ আসতে চান নাই, তাই না?
কোনো কখনো না,
আপনি একের পর এক স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আজকে লাইফে চলে এসছেন, যে জায়গাটায় চলে এসছেন, এবং আমি বিশ্বাস করি যে আপনার মতো আরিয়ান বাংলাদেশে অনেক আছে, অনেক আছে, এবং আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সন্তান, আপনার জীবনটা অন্যরকম হতে পারতো, আপনি ব্রিলিয়ান্ট একটা ছেলে, আপনি সাথে গোল্ডেন এ প্লাস পাওয়া, আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চেয়েছিলেন, আপনার তো এই জায়গাটায় দাঁড়িয়ে থাকার কথা না। শুধুমাত্র রুট কজটা যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে ওয়ান অ্যান্ড অনলি এই কারণটা যদি আমার লাইফে না থাকতো তাহলে আজকে আমি আজকের এই আরিয়ানের জন্ম হতো না, আপনি একটা কারণ স্পেসিফিকলি বলবেন কোন কারণ সেটা?
আমার কাছে যেটা মনে হয় মেন কারণ, সবচেয়ে মেন কারণ আমার জীবনের সবচেয়ে বড় রিলেশনশিপ, মেয়েটার সাথে যে আমার রিলেশনশিপ ছিল ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
তার আগে যে আপনি এক ধরনের উচ্ছন্নে গিয়েছিলেন সেখান থেকে আপনি নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন,
ফিরিয়ে নিয়ে এসে আমি কেন আমার কন্ট্রোল ছিল, আমি মনে করি যে আমার কন্ট্রোল ছিল,
কিন্তু পরবর্তীতে আপনি কন্ট্রোললেস হয়ে গিয়েছেন শুধুমাত্র রিলেশনশিপের কারণে, এবং আপনার জীবনে তিন তিনটি মার্ডার সেটাও এই রিলেশনশিপের অসুস্থ একটা সম্পর্কের কারণে।
কি
আপনি যখন ফিউচারটা চিন্তা করতে পারেন, আপনি যখন রাতের বেলা ঘুমতে যান, আপনি যখন একটা ভালো
ঘুমাতে পারেন, তুমি সত্যি কথা ঘুমাতে পারেন, আই এম এ নাইটমেয়ার।
আপনি কোনো ড্রাগ নেন এখন?
না, আমার সবচেয়ে বড় একটা গুণ কি আমি জানি না, আমি সবচেয়ে বড় গুণ কি আমি কখনো ড্রাগ নিইনি, কোনো ড্রাগ নেই, কোনো অ্যাডিক্টেড হয়নি কিছু। হ্যাঁ, হয়তো বা ফ্রেন্ড সার্কেলে মিলে হয়তো বা অন্য কিছু খেয়েছি, ফ্রেন্ডস মজা, জাস্ট মজা। আমি আবার একটা কথা বলি, আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে বেড়াতে বা খেতে আমি প্রচণ্ড পছন্দ করি।
আপনার জীবনে ভালো কাজ করার চেষ্টা আছে?
অবশ্যই আছে।
কি করতেছেন আপনি? আপনি এখন কত টাকার মালিক?
35।
এবং আপনি এর চেয়েও অনেক বেশি বেশি টাকা আপনি কামিয়েছেন এবং কামাবেন ভবিষ্যতে,
তাই না?
আপনি কখনো আপনার মতো একটা অসুস্থ আপনার মতো একটা আরিয়ান যে হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরকম কোন মানুষকে কখনো হেল্প করেছেন যে এই পথে এসো না এই পথে যেও না?
আমি আমার আমার সবচেয়ে বড় সমস্যাটা কি যে আমার গ্যাংয়ের যেগুলো ছিল ওরা অধিকাংশই ছিল কিন্তু লোয়ার এবং মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ছিল খুবই কম, আমি সুযোগটা পাইনি।
আরিয়ান, ইউ হ্যাভ এনি ফিউচার প্ল্যান? আপনার লাইফে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, আপনি ডে টু ডে বেঁচে থাকেন, রাইট? আপনি আপনি চিন্তা করেন আজ থেকে দু মাস পরে কি হবে বা ছ মাস পরে কি হবে, কেন আপনি কি চিন্তা করতে পারেন?
না আমি চিন্তা করতে পারি না, কারণ আমার জীবনে একটা কথা বলি ভাই, যে আমি প্রথমে একটা কথা বলি যে আপনি আমি এই অনুষ্ঠানটাতে তো এসেছি, আমি হ্যালো ইন্ডিয়ান 2.0 মাধ্যমেই আমি মানে ইন্সপায়ার্ড হয়ে আমি এই অনুষ্ঠানটা যে বিএসপিতে এসেছি।
আমি একটু বলি, হ্যালো ইন্ডিয়ান 2.0 প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা বলে থাকি ইটস দ্য মাদার প্রোগ্রাম অফ জেবিএসবি, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, যেটা আপনারা শুনছেন। হ্যালো ইন্ডিয়ান 2.0 জন্ম না হলে হয়তো যাহা বলিব সত্য বলিব জন্মই হতো না। আমরা হ্যালো ইট নাইন টু জিরো আপনাদের ভালোবাসায় রেডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম এই মুহূর্তে, উই আর ভেরি লাকি, থ্যাংকস টু আল্লাহ। এবং এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি,
তো ইন্সপায়ার হয়েছি, ইন্সপায়ার হওয়ার পর আমি খালি একটু বলতে চাচ্ছিলাম যে আমি আমার পাথরটা নামাতে চাই। আমি কিছু আমার অনেক স্বপ্ন ছিল, সত্যি কথা আমি বলি যে আমি এতটুকুই আছে যে আমাকে যদি সুযোগ দিত বা কেউ যদি কোনো ভালো কাজ করতে দিত আমি অনেক বড় অনেক সাইন করতে পারতাম। আমি এতটুকু বলতে পারি, আমি আমি সমস্ত দোষ দিই, আমার ফ্যামিলিও দোষী আছে, আমার সমাজও দোষী আছে। আমার অনেকে অনেক বড় বড় কথা বলে হ্যান করবো ত্যান করবো, কিন্তু কেউ না সমাজের জন্য কিচ্ছু করে না। এই যে আমি যদি সমাজের জন্য কেউ কিছু করতো, বা আমাদের পার্ট টাইম একটা জব মানে কোনো ছাত্রকে যদি পার্ট টাইম একটা জবের ব্যবস্থা করে দিত, এই মানে আমাদের এই দোষটা অনেক আরিয়ান বেঁধে দিত।
প্রিয় শ্রোতা, হয়তো কোনো একদিন সকালবেলা ঘুম থেকে পত্রপত্রিকা খুললে আপনি জানবেন না, যারা জেবিএসপি টিমে কাজ করেছে তারা জানবে যে জি আরিয়ানকে আমরা আজকে আপনাদের সামনে লাখো মানুষের সামনে হাজির করেছি। হয়তো সেই আরিয়ান সেদিন পত্রিকার পাতায় কোনো ঝাপসা একটা ছবি, হয়তো সেদিন আরিয়ান নেই, তার প্রতিপক্ষকে সে যেভাবে খুন করেছে একইভাবে হয়তো বা সে মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো এরকম কত আরিয়ানের জন্ম হবে? আজকের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব শোনার পরে একজন আরিয়ানের জন্ম যদি ঠেকানো যে থাকে, তাহলে এটাই যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা একটা থ্রিল, আমরা হলিউডের মুভি দেখি, আমরা বলিউডের মুভি দেখি, সেখানে দেখি দুর্ধর্ষ থ্রিল থাকে। আমরা কোনো থ্রিলই প্রচার করিনি, কিন্তু বহুবার গায়ের লোম শিউরে উঠেছে ওর জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে। আমার নিজেরই বারবার গায়ের লোম শিউরে উঠেছে, কিন্তু শেষ পরিণতি প্রকৃতি তাকে ক্ষমা করেনি, নিজে সে ক্ষমা করেনি নিজেকে, সমাজ তাকে ক্ষমা করেনি, পরিবার তাকে ক্ষমা করেনি। এবং এই ছেলেটি রাতের বেলা ঘুমোতে পারে না, এ এখনো পাওয়ারফুল, এর কাছে এখনো অস্ত্র আছে, এর কাছে এখনো টাকা আছে, কিন্তু এর কোনো ভবিষ্যৎ নেই। এই আরিয়ান যারা হতে যাচ্ছেন বা যারা হবেন তাদের কাছে চিন্তার খোরাক হিসেবে থাকলো আজকের যাহা বলিব সত্য বলিব। আপনার কি শেষ আর কিছু বলার আছে?
আমি আমার মার কাছে সবচেয়ে এক ফার্স্ট আমি আমার মার কাছে ক্ষমা চাই। আমার মার সাথে আমি যে বিহেভ করছি, কোনো সন্তান তার মার সাথে এভাবে বিহেভ করে না। আর আমি আরেকটা কথা জানতে চাই, লাখো শ্রোতা যেহেতু শুনছে, আমি একটা কথা জানতে চাই যে ভালোবাসা কি এটাই, ভালোবাসার সঙ্গে কি এটাই? আমি তো ভালো একটা মানুষকে চেয়েছিলাম, ভালো একটা মানে মানুষকে চেয়েছিলাম যে যে আমার লাইফে আসুক, আমি একটু ভালোবাসা চেয়েছিলাম। আমি তো বিশাল আমি বলতাম তাকে যে তোমাকে একটু ভালোবাসা দাও, আমি তোমাকে পৃথিবীটা যদি পারতাম আমি এনে দিতাম। আমি খালি দুটা সংজ্ঞায় আমি আজকে আজকে জানতে চাই, ভালোবাসা কি এটাই, জীবন কি এটাই? ভালোবাসা কি এভাবেই মানুষকে ধ্বংস করে দেয়? আমি কি একটু ভালোবাসা পেতে পারার যোগ্যতা ছিল না বা নাই আমার?
আরিয়ান, আমরা একটা জিনিস আপনাকে চাইলেই করাতে পারি, কিন্তু সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে আমরা জানি না। আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি পারবেন, আপনি যে জীবনটাতে এখন আছেন, আপনি যদি একটা সুস্থ সুন্দর জীবন এই মুহূর্ত থেকে বেছে নিতে চান, আপনার দ্বারা কি সেটা সম্ভব?
আমি চাইলে পারবো।
কিভাবে সম্ভব সেটা?
আমার আমি আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আমি আমি যা একটা সুন্দর লাইফ চাই, আমি চাইলে এতটুকু চাই, আমাকে করে দেখুক আমি পারি কি পারি না। আমি আপনারা তো সাক্ষী থাকলেন বা জিবিএসপি টিম তো সাক্ষী থাকলো, আমি পারি কি পারি না আপনি এক মানে ছয় মাস সাত মাস পরে আপনি দেখতে পারবেন আমার জন্য। যদি আসে
অনুষ্ঠানের মাঝখানে বলেছেন যে যদি আপনারা ইনভলভ হন এখানে, তারপর বের হয়ে যাওয়ার পরে সারা জীবনের জন্য রিস্ক, যে কোনো মুহূর্তে আপনাকে তারা মেরে ফেলবে, একটু একটা রিস্ক আছে, এই রিস্কের মধ্যে আপনি কিভাবে একটা স্বাভাবিক জীবনে ফিরে যাবেন?
আমি আমার প্রতি আমি বললাম তো ফার্স্ট এট ফার্স্ট আমার বিশ্বাস আছে আমার নিজের প্রতি, আমি পারবো, বেঁচে থাকতে পারবো।
এই ভারত্ব বোধ, এই বিবেক বোধ একটা মানুষের জীবনে থাকে, এবং থাকে বলেই সে এত অপরাধ করার পরেও এরকম একটি অনুষ্ঠানে আসার সাহস করে, কারণ তার মতো আরিয়ান যেন আর সমাজে না হয়। আরিয়ান, আমরা জানি না কি পেলে আপনি ভালো হবেন, কি পেলে আপনি একটা সুন্দর জীবন যাপন করতে পারবেন, এবং কোনটা হলে আপনার যে অপরাধ সেই অপরাধের শাস্তি সত্যিকার অর্থেই আপনার কাছে হবে, আমরা কিছুই জানি না। কিন্তু আমরা এটা চাই যে আপনার দ্বারা সমাজে আর কোনো অনিষ্ট না হোক। আমরা লাখো শ্রোতা আপনার কাছে এটা চাই যে আপনি আর যাই করেন কখনো একটা মানুষকে হত্যা করবেন না। আপনি হয়তো চিন্তাও করেননি, আজও হয়তো বা চিন্তা করেননি যে আপনি যে মানুষটাকে খুন করেছেন সেই মানুষটার হয়তো অনেক সুন্দর একটা স্বপ্ন ছিল, কিংবা সেই মানুষটার হয়তো আপনি পাননি কিন্তু তার হয়তো অনেক সুন্দর একটা ভালোবাসার মানুষ ছিল যে তার কাছে অনেক বেশি হ্যাপি ছিল, হ্যাঁ, এবং সেই মানুষটার কোলটা আপনি খালি করে দিয়ে গেছেন, সেই মানুষের বুকটা আপনি খালি করে দিয়ে গেছেন। আপনি একটু চিন্তা করে দেখবেন যে তিনটা খুন করেছেন আপনি, এই মানুষগুলো কোনো না কোনো সময় কারো বাবা ছিল, কারো অনেক আদরের সন্তান ছিল, কোনো না কোনো সময় জীবনের অনেক ভালো কিছু কাজ করেছে, এই ভালো সম্ভাবনাগুলো আপনি নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তারা হয়তো আপনাদেরই ব্যাকগ্রাউন্ডের, আপনাদেরই ঘরের মানুষ, এরকম ভাবে হয়তো আপনি একদিনও চলে যাবেন। কিন্তু এটা তো এই আরিয়ানের চাওয়া হতে পারে না যে যে আরিয়ান নিজের বিবেকের বোধের জায়গাটা থেকে আজকে যাহা বলি সত্য বলি হতে এসছে। আমরা আপনার কাছ থেকে কোনোই কমিটমেন্ট রাখলাম না, আমরা শুধু প্রশ্নের মুখোমুখি করে দিলাম। এবং আরেকটি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আইনি সংস্থা আপনাকে ধরে, যদি আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ধরে এবং আপনার কৃতকর্মের জন্য আপনার যে শাস্তি সেটা যদি তারা আপনাকে দেয়, আপনি কি সেটা মাথা পেতে মেনে নেবেন? প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে আরিয়ানের সত্য স্বীকার পর্ব, তবে শেষ হচ্ছে না যাহা বলিব সত্য বলিব। আমরা এই পর্যায়ে কানেক্ট করব আমাদের এক্সপার্ট প্যানেলের, যার কথা আমরা প্রথম থেকে বলে আসছি, তিনি পুরো অনুষ্ঠানটি শুনেছেন, আমরা শুনবো এবার তার অভিমত। আমরা কানেক্ট করছি। অনুরাগ চাকমা, আপনি তো শুনলেন আরিয়ানের ব্যাপারগুলো, আপনি শুনলেন, তো এই পর্যায়ে আপনার কি বলার আছে?
বেসিক্যালি আমি যে জিনিসটা প্রথমত টাচ করতে চাই সেটি হচ্ছে যে মানুষ ক্রিমিনাল বিহেভিয়ার করে বিভিন্ন কারণে, এবং আপনারা জানেন বিশেষ করে সামাজিক পারিবারিক যে পরিবেশটা, এটি খুবই ইম্পর্টেন্ট। একটা মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য এবং তার নীতি নৈতিকতা, এই সমস্ত জিনিসগুলো নির্ধারণ করে ফ্যামিলি। ফ্যামিলিতে যদি কোনো একটা শিশুকে উপেক্ষিত করা হয়, তখন সেটি কিন্তু তার মনের গভীরে খুবই কষ্টের একটা রেখা, মানে রেখাপাত করে, এবং সে কিন্তু সহজে এটি বুঝতে চায় না। কারণ এই কারণে কিন্তু শিশু যেমন অতি সহজে মেনে নিতে পারে না বিষয়টা, ঠিক তদ্রূপ এটিকেও সে সহজে মন থেকে মুছে দিতে পারে না।
এটা আমরা আরিয়ানের ক্ষেত্রে দেখছিলাম প্রথম থেকে।
হ্যাঁ হ্যাঁ, মানে এখন যখন এই মানে উপেক্ষিত হওয়ার লেভেলটা মানে অনেক পরিমাণ বেড়ে যায়, এবং সে যখন দেখতে পায় যে আমি তো এই ফ্যামিলিতে মানে একজন মেম্বারকে যেভাবে দেখা হয় সেভাবে তো আমাকে দেখা হচ্ছে না, এবং সে আস্তে আস্তে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায় ফ্যামিলি থেকে, এবং যখন এই আইসোলেশন প্রসেসটা খুব স্ট্রং হয়, তখন কিন্তু এই বন্ধনটা না থাকার কারণে অনেক সময় কিন্তু ফ্যামিলি মেম্বারদেরকে কন্ট্রোল করা ফ্যামিলির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবং সোশ্যালিস্ট স্কুল একটা মানে সোশিওলজিক্যাল স্কুল অফ থট, সেখানে একটা জিনিসের উপর জোর দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডেস, পারিবারিক বন্ধন যে পরিবারে খুবই শক্তিশালী। আমরা দেখতে পাই সে ফ্যামিলির মেম্বাররা, চিলড্রেনরা কিন্তু ক্রাইমের দিকে ঝুঁকে যায় না। অন দ্য আদার হ্যান্ড, যে সমস্ত পরিবারে হচ্ছে এই বন্ডেস্তা নাই, সেখানে হচ্ছে বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের এবং ভাই বোনদের মাঝখানেও আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ দেখতে পাই, এবং এটি খুবই একটা রেসপন্সিবল ফ্যাক্টর মনে করি ক্রিমিনাল বিহেভিয়ারের জন্য। তো আমরা সেজন্য অনেকেই যারা সোশিওলজিক্যাল স্কুল নিয়ে কাজ করেন, কথা বলেন, তাদের ফোকাসটা হচ্ছে ফ্যামিলি সোসাইটি। হ্যাঁ, সোসাইটিকে কিভাবে আমরা একটা মেম্বার, একটা মানুষকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব, সেটি কিভাবে আরো জোরদার করা যায়।
আমরা দেখলাম যে একটা সময় আরিয়ান এই ব্যাপারে সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। আরেকটা স্টেজ আমরা পেলাম আরিয়ানের জীবনে, যখন আমরা পাচ্ছি যে ওর একটা সম্পর্ক হয়েছে, যে সম্পর্কটা হেলদি ছিল না, একটা মেয়ের সাথে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এটা কতটুকু একজন মানুষকে ক্রিমিনাল হতে হেল্প করতে পারে বলে আপনি মনে করেন?
এখন মানুষের তো মানে জীবনের অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে, যে আমরা তো সমাজে কখন ক্রাইম করি, যখন আমি সোসাইটির এক মেম্বারের প্রতি আমার অনেক ভালোবাসা আছে, আমি দেখতে পাচ্ছি সে আমাকে বিক্রি করতেছে, বা আমি তার কাছ থেকে যতটুকু পাওয়ার আছা সেটি যখন আমি পাচ্ছি না, তখন কিন্তু আমার মনের গভীরে একটা ফ্রাস্ট্রেশন জন্ম নিচ্ছে, এবং এই ফ্রাস্ট্রেশন থেকে আজকে যে যুব প্রজন্ম আরিয়ানের মতো যারা তরুণ যুব, তারা কিন্তু মাদক গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টি লিগ্যাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টের সাথে ইনভলভ হচ্ছে।
রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো অনুরাগ চাকমা, এতক্ষণ ধরে আপনি আমাদেরকে শুনেছেন এবং শোনার পরে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করেছেন সেজন্য
ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শুনলাম আমাদের এক্সপার্ট প্যানেলের মতামত, আমরা একটু পরে আবারও ফিরে আসছি। আরিয়ানকে নিয়ে যে ফেসবুকে যে মন্তব্যগুলো হয়েছে আমরা সেগুলো নিয়ে ফিরে আসতে চাই। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.